This track was downloaded from fusionbd.com.
আমরা শুরু করতে যাচ্ছি আজকের জন্য ডেডিকেটেড যে অনুষ্ঠান, এবং যাকে নিয়ে শুরু করতে যাচ্ছি তার নাম তার মুখ থেকে আগে শুনে নি।
আমি জিনাত, ঢাকাতে থাকি। আমরা হচ্ছে চার বোন। তো নর্মালি হচ্ছে যে আমার বড় দুই বোন অলরেডি ম্যারিড, আমি ইভেন আমার ছোট। তো আমি নর্মালি হচ্ছে ইভেন্ট করতাম, তো এখন একটা কর্পোরেট অফিসে জব করছি। তো ইভেন্ট করতাম, তো মানে আমি যেটা আর কি বলতে চাচ্ছি, আমার সাথে যার রিলেশন ছিল এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম। তো আমি অ্যাকচুয়ালি ইভেন্ট করতাম 2012 ফেব্রুয়ারি লাস্টের দিকে। আমার কিছু বান্ধবী, ইভেন আন্টি রিতা, আমরা একটা ইন্টারভিউ থেকে ব্যাক করছিলাম। ব্যাক করার পথে তো যা রামপুরা আসার পথে অনেক জ্যাম থাকে, তো আমরা গাড়ি থেকে অলরেডি নেমে যাই, হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে অনেকটা রামপুরা বাজারের আগে অতিথি কমিউনিকেশনের ওখানে চলে আসি।
জিনাত এবং মেঘলা, ফর্মালিটিজের কি আর দরকার আছে? আমি আনুষ্ঠানিকভাবে বলতে চাচ্ছিলাম যে আজকের অতিথি বন্ধুকে জিনাত, তাকে আমরা হট সিট আমন্ত্রণ জানাই, কিন্তু জিনাত নিজেকে নিজে ওয়েলকাম করে নিয়ে এত দারুণ ভাবে শুরু করেছে, আমার এই কথাটা না বললে হয়তো হতো। তারপর আমার ফ্যাশন আইকন মেঘলা, একটু সাহায্য করো জিনাতের আপত দৃষ্টিতে একটু বর্ণনা দেয়া।
আচ্ছা, আমি বলি যে বেগুনি কালারের উপরে ফিরোজা কালারে খুব চমৎকার কম্বিনেশন, একটা থ্রি পিস পরেছেন, খুব সুন্দর লাগছেন, গায়ের রংটা বেশ ব্রাইট, আচ্ছা খুব সুন্দর করে কাজল দেওয়া, ছোট একটা কানে টপ পরা, লিপ গ্লস দেওয়া। তবে আমি একটু আগে বলছিলাম লিপস্টিক দিলে নাকি বুদ্ধি কমে, একটা ইনফরমেশন দিচ্ছিলাম, কারণ অনেক শিশা আছে, তো শিশাটা অনেক ক্ষতিকর। যাই হোক, তো এইটাই হচ্ছে আজকে জিনাত আপুর মানে ডিসক্রিপশন,
সেই সাথে জ্ঞানের পরিচয় মেঘলা।
ও
যাচ্ছি জিনাতের কথায়।
তো রিলেশনটা হচ্ছে যে তো ওইভাবে ব্যাক করছিলাম ইভেন্ট থেকে, প্রচন্ড রোডে জ্যাম ছিল। তো জ্যাম থাকার কারণে আমার সাথে আমার আন্টি ছিল রিতা, দুঃসম্পর্কে এক আন্টি। তো আমরা সবাই ইন্টারভিউতে ব্যাক করছি, তো আমরা সবাই সিলেকশন হয়েছি, রিতা আর সিলেকশন হয়নি। রিতা প্রচন্ড মানে মোটা ছিল, তো এই জন্য ওকে আর কি সিলেকশন করা হয়নি। পরে তারপর
কর্পোরেট জবের জন্য ইন্টারভিউ ছিল,
না না ওটা একটা ইভেন্ট ছিল।
ও আচ্ছা, ইভেন্টের জন্য ইন্টারভিউ, সেখানে
বাস থেকে নেমে গেলাম রামপুরা বাজারের আগে অতিথি কমিটি, সেখানে আসতেই তো আমরা সোজা হাঁটতে থাকলাম আর কি, পেছনে ঘুরে দেখি রিতা নেই। তো একটা সময় রিতা পেছন থেকে ডাক দিল জিনাতে, এদিকে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, তো পরিচয় করিয়ে দিই। তো পরিচয় করিয়ে দিল যে এটা আমার ফ্রেন্ড, তো ওর ফ্রেন্ডের নাম হচ্ছে রবিন, তো এটা আমার ফ্রেন্ড রবিনকে বলে এটা সম্পর্কে ভাগ্নি হয় জিনাত। তো এইভাবে পরিচয় করিয়ে দিল। পরিচয় করার পর একটা পর্যায়ে রবিন আমাদেরকে চা খাওয়ালো, ওখানে রাস্তায় দাঁড়িয়ে থেকে চা খাওয়ালো। তো চা খাওয়ার পথে যেটা হচ্ছে যে আমরা ব্যাক করব, বিদায় নিব, এমন টাইমে আমি আসার পথে বলছি ঠিক আছে মামা, থ্যাংক ইউ চা খাওয়ানোর জন্য। তো রবিন এটা খুব মজা পেলো যে আমি মামা বলছি, সে রিতাকে বললো দেখছিস তোর বান্ধবী আমাকে মামা বললো। তখন আমি বলছি মামা বলবো না, রিতা আমার যদি আন্টি হয় তো আপনি তো আন্টিরই ফ্রেন্ড, তাহলে তো আপনি আমার মামাই হন। তো এটা নিয়ে রবিন হাসাহাসি করলো, মজা করলো। পরে আমরা ওখান থেকে আর কি ব্যাক করি। ব্যাক করার পর যেটা হচ্ছে যে পরবর্তীতে বিকেলে আমি একটু ইভেন্টের জন্য ফ্রেন্ডদের সাথে হয়তো কথাবার্তা বলছিলাম, এরকমই বাসার নিচে ছিলাম, এমন টাইমে রিতা আমাকে ফোন দিল যে জিনাত আমার ফ্রেন্ড ওই যে যার সাথে সকালে পরিচয় হয়েছে, ও আমার অলরেডি বাসার সামনে চলে আসছে তোর নাম্বারের জন্য, তোর নাম্বারটা চাচ্ছে। তো আমিও তো নাম্বার দিয়ে ফেলছি, তো ও তো কিন্তু তোকে ফোন দিবে। তাই আমি বললাম যে আমি তো এখন ব্যস্ত আছি, এখন ফোন দিতে না করো, যেন অ্যাটলিস্ট 9:10 দিকে ফোন দেয়। তো এটা রিতাকে বললাম, তো তখন আর আমাকে ফোন দেয় না, আমাকে ফোন দিল হচ্ছে রাত 12:30 দিকে ফোন দিল। ফোন দিয়ে মানে ফার্স্ট একটু ফান করার চেষ্টা করলো, তখন আমি বুঝে ফেলছি যে আমি ফান করার কি আছে, আমি তো জানি আপনি ফোন দিবেন, কারণ আমাকে অলরেডি আপনার ফ্রেন্ড ইনফর্ম করেছে। তো ওইভাবেই পরিচয়টা হলো। তারপরে বললো যে আমি আপনার সাথে কথা বলতে পারি, একটু কথা বলবো। আমি কি কথা বলবেন, বলে না একটু কথা বলি, পরিচয় হয়ে রিতার আপনার আন্টি হয় এরকম বিভিন্ন কিছু। তো কথা ওইভাবে ফোন দিল, কথা বলতে থাকলাম, হাই হ্যালো, দু একদিন পর পর ফোন দিতে, ওইভাবে কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে একটা সময় যায়, পরে আমাকে হ্যাঁ একটা সময় যায়, পরে আমার একটা ইভেন্ট চলে আসে 6 March, এটা হচ্ছে ছেরাটন হোটেলে, ওখানে ফিফা ওয়ার্ল্ড এর এক প্রেসিডেন্ট আসে। তো ইভেন্টটা হচ্ছে ইভিনিং এ, তো আমরা বারোটা মেয়ে থাকি, বারোটা মেয়ের ইউনিফর্ম থাকে হচ্ছে হোয়াইট কালারের জামদানি, সবাইকে প্রচন্ড গর্জিয়াস লাগে। তো ওখানে ইভেন্ট চলাকালীন রবিন আমাকে ফোন দেয় কি অবস্থা, আমি বলি যে ইভেন্ট আছে কথা বলতে পারবো না। বলছে কখন ওখান থেকে ব্যাক করবা? বলছি রাত হবে। স্যার কিভাবে আসবা? আমি বলছি কোন হয়তো ট্রান্সপোর্ট ওভাবে অর্ডার দিবা না, তবে হয়তো রিক্সা ধরে চলে আসবো। বলছি ঠিক আছে আমি নিতে আসবো। তো আমি তো শুনে খুশি, যাই হোক একটা ট্রান্সপোর্ট পাওয়া গেল। পরে রাত 9টার দিকে আমাকে শেরাটন ওখান থেকে নিতে আসে। পরে আমাকে ওই গেটআপে দেখে বলছে তোমাকে তো অনেক সুন্দর লাগছে, তো অনেকটা কাল্লাগিনীর মতো লাগছে। সেটার মানে? বলছে না অনেক গর্জিয়াস লাগছে লাগছে, তো তো তোমাদের সবাইকে অনেক গর্জিয়াস লাগছে, লেন্স পরা আবার শাড়ি পরা এমনি মেয়েদেরকে অনেক সুন্দর লাগে। তো এইভাবে কথাবার্তা বললো, তারপরে রিক্সা নিল, রিক্সা উঠলাম। তারপর রিক্সার মধ্যে আমাকে ফার্স্টে কিছু দূর যেতেই বলে আমরা কি হুটটা তুলতে পারি? বলছি কেন হুট তুলবো? বলছে আচ্ছা ঠিক আছে হাতটা ধরতে পারি? বলছে না কেন হাত ধরবেন? আশ্চর্য, মামা দেখে কি হাত ধরবেন হুট ধরে এইসব কথা উঠতেছে কেন? বলছে না মানে এখানে অনেক পরিচিত ছোট ভাই বোন থাকে, তো যদি দেখে ফেলে এই জন্য হুটটা তুলতে চাইছি। আমি যদি এরকম কিছু থাকে তাহলে এখন নামেন রিক্সা থেকে, নামেন। পরে ও আমি এভাবে বলাতে না হাসতে থাকে, মানে রাগ করে না, আমি তো সিরিয়াস ভাবেই বলি কিন্তু রাগ করে না, প্রচন্ড হাসে মজা পায়। তো যাই হোক ওইভাবে আমাকে বাসায় নামিয়ে দিয়ে যায়। তারপরে আবার রাতে ফোন দেয়, কথা হয়, এভাবে চলছিল। পরে কিছুদিন যায় যেতে থাকে, কিছুদিন যেতে থাকে। সেটা হচ্ছে যে কিছুদিন যাওয়ার পরে, সপ্তাহখানি যাওয়ার পরে আমাকে অফার করে যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সে বয়ফ্রেন্ড থাকলে তার আপনার সাথে কথা বলা হতো না, আপনি তো ওয়েটিং এই থাকতেন তাহলে, কেননা বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতাম, আপনি ওয়েটিং এ থাকতেন।
তা কথা তো আপনি বলতেন মামা মনে করে, তাই না? নাকি আপনার ভিতরেও তখন একটা ভালোবাসার?
না এরকম কিছু না,
তৈরি হয়নি।
না না এরকম কিছু না যে দুদিন ফোন দিলো কথা বললাম এতে ভালোবাসা হয়ে গেল, রেডিমেড কোনো কিছু না এরকম। তারপরে যেটা হচ্ছে যে ঠিক আছে, পরে গেল কথা, অনেক কেয়ারিং করতো, যে কদিনই কথা হতো অনেক কেয়ারিং একটা ভাব ছিল, কন্টিনিউ ফোন দিত কিছুক্ষণ পর কি করো এটা সেটা বিভিন্ন কিছু। তো গেল ওইভাবে। তো যাওয়ার পরে যেটা হচ্ছে যে আমাকে একটা পর্যায়ে গিয়ে অফার করলো, একটা পর্যায়ে গিয়ে অফার করলো, বললো যে তো তোমাকে আমার খুব ভালো লাগছে, তো আমরা কি ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু হতে পারি? তো আমি কিছু বলি না, আমি সে এটা অ্যাকচুয়ালি কি একটা চিন্তার বিষয় আছে। বলছি কি চিন্তা করবা? মামা দেখে কি মামা রিলেশন এটা চিন্তা করবা? আমি সে না চিন্তা করি, আচ্ছা কিছুদিন যাক, আপনিও আমাকে দেখেন আমি আপনাকে দেখি, একে অপরকে বুঝি। পরে কিছুদিন যাওয়ার পর আমি রিতাকে বলি যে রিতা আমাকে তো তোমার ফ্রেন্ড রবিন এভাবে ফোন দিচ্ছে, এভাবে এটা বলতেছে, কি বলবো? বলছে দেখ তুই সিরিয়াস চিন্তা করতে পারিস, ওর নীতি অনেক ভালো, অন্যান্য দশটা ছেলের মতো না, ও অনেক ভালো, তুই ঠকবি না, তোকে অনেক হ্যাপি রাখবে, ওইভাবে হয়তো টাকা পয়সা দিতে পারবে না কিন্তু তুই মানসিক ভাবে অনেক হ্যাপি থাকবি। আচ্ছা ঠিক আছে। পরে এইভাবে কথা বলতে বলতে ও আমাকে অফার করে, আমাকে তুমি করে কথা বলতে বলে, বিভিন্ন কিছু এভাবে বলতে বলতে আমারও কিছুটা ভালো লেগে যায়, সেভাবে কথা বলতে বলতে আমারও কিছুটা ভালো লেগে যায়। পরে আমাকে অফার করে বিভিন্ন কিছু, মানে অফার করে বলতে কি তুমি করে বলতে বলে, তো ওকে তুমি করে বলতে আমার কিছুদিন সময় লাগে, তুমি বলতে গিয়েও না আপনি চলে আসে। তো এভাবে চলতে থাকে, একটা পর্যায়ে গিয়ে আমাদের রিলেশনটা অ্যাকচুয়ালি কন্টিনিউ হয়। তো এইভাবে কন্টিনিউ হয়। তো একটা পর্যায়ে গিয়ে মার্চের লাস্টের দিকে আমার একটা জবের অফার আসে, তো আমি ইন্টারভিউ দিতে যাই, ইন্টারভিউ অলরেডি সিলেকশন হয়ে যাই। ফার্স্টেই আমি ওকে জানাই যে আমি সিলেকশন হয়েছি ইন্টারভিউ, ওকে আমার জবটা কন্টিনিউ হয়ে গেছে। পরে আমার জবে জয়েন করি, বিভিন্ন কিছু এভাবে আমাকে কেয়ারিং করতে থাকে, কথা বলতে থাকে, সবই এক কথায় যে ভালো। পরে চলে আসে পয়লা বৈশাখ, তো আমরা ওইভাবে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না, ফোনে কথাবার্তা হয় দুই একদিন, হয়তো মার্কেটে ফাস্টফুডের দোকানে বসা হয়েছে, কফির দোকানে এইভাবে। তো যাই হোক, তারপর পয়লা বৈশাখ চলে আসে, পয়লা বৈশাখ কে আমরা দেখা করি, ও ইয়েলো কালার একটা পাঞ্জাবি পরে আসে, আমি হোয়াইট কালার একটা ড্রেস পরি, মানে কি আনন্দ। আমার কাছে অ্যাকচুয়ালি পয়লা বৈশাখটা খুব ভালো লাগে, যে ঈদ তো হচ্ছে যে শুধু মুসলমানদের জন্য, কিন্তু পয়লা বৈশাখটা হচ্ছে সব ধর্মের লোকদের জন্য, খুব মজার একটা দিন, আমার খুব ভালো লাগে। সেদিন আমার মনে হয় না যে ঘরে থাকি, অন্তত মানে রোড পর্যন্ত বাইর হই, বাইরের ওয়েদারটা দেখি অন্যরকম, এরকম কিছু। পরে যাই হোক ওইভাবে পয়লা বৈশাখে আমরা একসাথে বের হলাম, আমার বাসার সামনে চলে আসলো বিকেলে আমার একটা বান্ধবী ফাল্গুনি আর হচ্ছে তুহিন, আমি আর রবিন। তো ওইভাবে বের হই, তো বের হওয়ার পর ঘুরি আমরা ধানমন্ডিতে যাই, ওখানে কিছুক্ষণ বসি, ওখান থেকে ব্যাক করার পথে, তারপর আমরা নিউ মার্কেটে ওখানে একটু খাওয়া দাওয়া করি, ফাস্টফুডের দোকানে বসি। তো রাস্তা পার হওয়ার সময় এত কেয়ারিং, যেন আমার কিছু যেন আমার সাথে টাচ না লাগে, আমি যেন ব্যথা না পাই, এত কেয়ারিং রিলেশনের শুরু থেকে আমি তো অ্যাকচুয়ালি খুব মুগ্ধ। তারপর যেটা হলো, সিঁড়ি দিয়ে উঠতে থাকি, আমার হাত ধরে উঠায় যে জান তুমি ব্যথা পাবা। আমি চাই আপনি বলে জান বলেন কেন, বলছে যে প্রেম করলে না জান বলতে হয়, এটা হচ্ছে এটা এতে মানে মায়া ভালোবাসা এই জিনিসটা আরো বাড়ে। তাই নাকি? তারপর যাই হোক, তো নিউ মার্কেট থেকে ওই পারে পার হতে হলে গাউসের ওই সাইডে হলে একটা ওভারব্রিজ আছে, তো ওই ওভাবে আমরা রাস্তাটা পার হবো। তো ওভারব্রিজে উঠতে সময় আমার এমন ভাবে আমার হাত ধরে আমাকে উঠাচ্ছিল যেন একটা বাচ্চা উঠাচ্ছে, বাচ্চা পড়ে যেতে পারে, ব্যথা পাবে। এটা দেখে আমার বান্ধবী ফাল্গুনি বলতেছে, ঢং করেন, ও কি ছোট বাচ্চা, ছাড়েন এভাবে তুলতেছেন কেন?
বান্ধবীরা বোধহয় এরকমই খোঁচা খোঁচা দিতে পছন্দ করে
আমাকে। রবিন বলে, রবিন আমাকে বলে তোমার বান্ধবী মনে হয় একটু জেলাস, কেন ওর বয়ফ্রেন্ড মনে এরকম করতেছে না, তো তো এটা দেখে জেলাস না, এরকম কিছু না, অনেক প্র্যাকটিক্যাল, তো তার আমি তো ওরকম বাচ্চা না, আমাকে ধরে ধরে ওঠাচ্ছ, এটা ও এজন্যই বসছে, ওরকম কিছু না। পরে যাই হোক, তো অনেক মজা করলাম ওইভাবে। পরে একসাথে আমরা পরে আমাকে বাসায় নামায় দিয়ে আসে, নামায় দেওয়ার পর এরপরে তো আমরা ফোনে কথা বলতে থাকি, ঘুরতে থাকি, দেখাও হয় সবকিছুই। আমি নতুন একটা জবে জয়েনও করি, তো সবকিছু এভাবে চলতে থাকে ভালো। খুব কেয়ারিং, অনেক অনেক লাভ করে সে, জান কি করো, জান খাইছো, জান দেখা করি, জান ভালো লাগতেছে না, মানে আমি তো ফিদা, ওর কথা শুনা আছি কি এত ভালোবাসে। আচ্ছা, এত যেহেতু ভালোবাসে তাহলে তার প্রতি কেন আমার ভালোবাসা বাড়বে না? তো আমিও ওর ভালোবাসি যে ভালোবাসা পাইলেই কিন্তু মানুষকে ভালোবাসা দেওয়া যায়, তাছাড়া তো দেওয়া যায় না, তো ওই রকমই ব্যাপারটা হয়ে গেছে। তো ও আমাকে এত লাভ করে, এরকম করতে করতে ওর প্রতি আমার উইকনেসটা অ্যাকচুয়ালি বেড়ে যায়, যে এত কেয়ারিং, এত ভালোবাসে, আমি মনে হয় সব যে সুখী, এতেই আনাবো, আমার আর কিছু দরকার নেই। তারপর যাই হোক, এভাবে চলতে থাকে চলতে থাকে, পরে আমি অফিসে জয়েন করি, আমার অফিসটা হচ্ছে গুলশানে একে। তো যেটা হচ্ছে যে আমি কন্টিনিউ অফিস করি, অফিসে আসা যাওয়ার পথে ওর সাথে হাই হ্যালো দেখা হয়। তো একদিন প্রচন্ড বৃষ্টি, তো আমার আমি তো অফিসের গাড়িতে আসা যাওয়া করি, অফিসের গাড়ি আসার পথে মানে বাসা ব্যাক করবো, সন্ধ্যা হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি, এখন আমাকে বলছে জান তোমার দেখতে ইচ্ছা করতেছে, অফিস থেকে যাওয়ার পথে দেখা করো। আমি বলছি এত বৃষ্টি কিভাবে দেখা করব, তো বলতেছে যে না তুমি রামপুরায় নামবা, আমি তোমার জন্য ছাতা নিয়ে ওয়েট করবো। বলছি তোমাদের রামপুরাতে তো প্রচন্ড পানি, তুমি কিভাবে আসবা? পরে বলছি যেভাবে আসি তুমি দেখা করবা। পরে দেখা করি আমি, মানে অফিসের গাড়ি ওখানে নেমে যাই, তো ওই অফিসের গাড়িতে আমাদের আইটি ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার সবাই থাকে। গাড়ি থেকে নামার সাথে সাথে কি করলাম, যে দরজাটা খোলার সাথে সাথে ও মনে হলো কি যে কোন ম্যাডাম নামছে, সাথে সাথে কোন গার্ড গিয়ে ছাতা নিয়ে ধরছে। ও আমাকে কি করতো, ছাতা নিয়ে ওখান থেকে যেন বৃষ্টি ফোঁটাটা যেন না লাগে। আমি সেটা তুমি কি করলা, আমাদের ম্যানেজার তো দেখলো, এই জিনিসটা আইটি ম্যানেজার তো দেখলো, সে কিভাবে একটা সমালোচনা হবে, বললো যে তুমি এটা ম্যানেজ করে ফেলো, বললো কাজিন টাজিন এরকম কিছু। পরে যাই হোক, পরে ওখান থেকে আমাকে বাসা দিয়ে আসে।
লাভার্স আর অলওয়েজ লায়ার্স, কাজিনের ছড়াছড়ি, কিছু হলেই কাজিন, কিছু হলেই কাজিন।
হ্যাঁ, এটা বললে কিন্তু বাঁচা যায়, ঠিক আছে। তো তো যাই হোক, ওইভাবে ঘোরাফেরা সবকিছু ওকে ফাইন চলছিল। তারপর আমি ফার্স্ট স্যালারি পাই, ফার্স্ট স্যালারি পেয়ে আমি রিতা রবিনকে,
তারপরে কি হলো ছাতার মধ্যে?
ও আচ্ছা, ছাতা নিয়ে যেটা হলো যে আমাকে গাড়ি থেকে নামার সাথে সাথে যেন বৃষ্টির ফোঁটাটা আমার মাথায় না পড়ে, ওইভাবে নামার সাথে সাথে ছাতাটা আমার উপরে ধরলো। থ্রি কোয়ার্টার প্যান্ট পরা, কোনো মতে ও মোটামুটি ভিজে চুপচুপ, দেখে বোঝা যাচ্ছে যে ওদের এলাকায় মোটামুটি পানি, ওটাই টপকায় ও আসছে। তো যাই হোক, ও আমাকে রিস্কার করে দিয়ে আসে। তারপর দিয়ে আসার পরে, হ্যাঁ এইটাই, বাসার সামনে দিয়ে আসে, পরে ও ব্যাক করে।
নরমালি আমি কিছুদিন আগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম, প্রচন্ড ভালোবাসায় সে ছাতা ধরেছে তার ভালোবাসা মানুষটির মাথার উপরে, নিজে বৃষ্টিতে, আবার হচ্ছে যে বৃষ্টিতে দুইজন বাঁচার তাগিদে একটু ওই সুযোগটা কাছাকাছি আসার সেই সুযোগটা নেয়। কোনটা ঘটেছিল আপনার সাথে?
কাছাকাছি, হ্যাঁ কিছুটা
কিছুটা
কিছুটা তো বলবো, যদি বলি না একেবারে না তাহলে মিথ্যা বলা হবে। তো যেটা কাছাকাছি ডেফিনেটলি আসছিল, তবে ভালোই লাগছিল ওয়েদারটা, যে প্রচন্ড বৃষ্টি। আবার আমরা যখন রিক্সায় বসছি, তখন অনেক সময় রিক্সার ঘুটুটায় পর্দা ইউজ করা হয়, আমরা পর্দা ইউজ করি যে কিছুটা ভিজি, তো এরকম একটা ভাব ছিল। তো যাই হোক, অফিসে এইভাবে আসা যাওয়া করতে লাগলাম। ফার্স্ট স্যালারি পেয়ে রিতা রবিনকে আমি রাতে ডিনার করে একদিন, পরে কিছুদিন পর তারপর যেটা হয় সেটা হচ্ছে যে এভাবে চলতে থাকে, আমি অফিস করি এক মাস দেড় মাস, এভাবে হয়। পরে একটা সময় আমি ওকে বলি যে আমার অফিসের শেষে অন্যান্য কলিগদের দেখি বয়ফ্রেন্ড এসে দাঁড়ায় থাকে নেওয়ার জন্য, তো রবিন তুমি যে আসলা না, বলে জান রে আসবো আসবো, একটু সময় দাও, আমি একটু ঝামেলা আছি তো ঝামেলা গুলো করলেই আসবো। তোর কথাবার্তা না এমন টান, এমন মায়া। তারপর ও প্রচন্ড দুষ্টামি করত, মানে দুষ্টামি ফান বিভিন্ন কিছু। তো যাই হোক, এভাবেই চলছিল চলছিল কথাবার্তা দেখা সাক্ষাৎ ঘোরাফেরা, দিনগুলো ভালোই যাচ্ছিল। এক কথায় রিলেশনটা খুব ভালোভাবেই চলছিল, কন্টিনিউ হচ্ছে। এর মধ্যে যেটা হয় যে একটা সময় একটু গরম পরে ও আমাকে বলে যে না আমার না হোয়াইট কালারের মানে শার্ট পরতে ইচ্ছা করতেছে। সে মানে হোয়াইট কালার শার্ট পরতে ইচ্ছা হতে পরবা, একটা শোরুমে গেছি বনশ্রীতে ব্যাং, ওখানে একটা শার্ট দেখছি তো পছন্দ হয়েছে, ওটা আমার ছোট ভাই রাজা কিনে ফেলছে, তো আর নাই। আমি ঠিক আছে, তাহলে এটা হয়তো বসুন্ধরাতেও তুমি পাবা, ওখানে ওই শোরুমটা আছে। তো বারবার বলছিল যে পড়তে ইচ্ছা করতেছে এটা সেটা, পরে বলছি ঠিক আছে আমি তোমাকে কিনে দিব। পরে আমি ওকে একটা শার্ট কিনে দিই ব্যাংক থেকে, না বেলি স্টার থেকে, নাবানা থেকে কিনে দিই বেলি রোডে, 1500 টাকা দিয়ে একটা শার্ট কিনে দিই। কিনে দিয়ে যেটা হয় যে আমি একা একা কিনি, আমার পছন্দ মতো কিনি। কেনার পরে বাসায় ব্যাক করি, তারপর ওকে আমি বলি যে তোমার জন্য আমি একটা শার্ট কিনছি, তো সন্ধ্যায় দেখা করে এসে নিয়ে যাও। পরে সন্ধ্যায় ও আসে, বলছি ঠিক আছে কখন আসবো, বলছি তুমি সন্ধ্যার পরে আসো। পরে ও সন্ধ্যার পরে আসে, আমরা একটা কফি হাউসে বসি আমাদের এলাকায়। তো ওখানে বসার পর ওকে শার্টটা দেখে, ও সাথে সাথে কি করে, ও মানে ফাস্টফুডের দোকানে একটা বাথরুমের মধ্যে ঢুকে শার্টটা পরে আসে। পরাতেই মানে আমার যেমন মনে হয়েছে শার্টটা পরলে ওকে যেমন লাগবে ওইরকমই লাগে। পরে শার্টটা পরে ওইভাবে কফি টফি খাওয়ার পর ওই শার্ট পরে ওইভাবে বাসায় চলে যায়। পরে এলাকা দিয়ে ওর বন্ধুরা দেখে, দেখাইছে যে আমার গার্লফ্রেন্ড দিছে, সবাই বলছে শার্টটা সুন্দর। যাই হোক, এরপর আমার জন্মদিন চলে আসে জুনে। তারপর জুনে আমার বার্থডে চলে আসে, বার্থডেতে আমি বলি যে তুমি হোয়াইট কালার শার্টটা পরে এসো, আমরা আমার বার্থডেতে একটা সিলেটি ভাই আছে, ওই ভাইটা স্পন্সর করবে, অনেক বড় করে মজা করে পার্টি দিবে। পার্টিটা হবে টিসি তে অগ্নিশিখার, ওখানে তো ওখানে অনেক ক্যান্ডেলের মতো যেগুলো আছে লাইটিং, মৃদু লাইটিং সন্ধ্যার পরে। আমরা প্রায় 10-12 জন, রিতা, রিতার এক ফ্রেন্ড অনেক মজা করা হয়, এটা সেটা অনেক ভালোই মানে দিনটা যায়। আমি খুব হ্যাপি যে এরকম বার্থডেটা যদি প্রতি বছরই আসে, এরকম বার্থডেটা তো আসে না, আমার বয়ফ্রেন্ড আসে আমাকে এত লাভ করে। তারপর যাই হোক, ভাবে চলছিল সবকিছু রিলেশন ওকে। তো আমরা যাদের মতো রাতে বাসায় চলে যাই, ঘুরি ফিরি কথাবার্তা এরকম সবই চলতে থাকে। পরে যেটা হয় যে একটা সময় রিতা, অ্যাকচুয়ালি রিতার প্রসঙ্গে একটু বলি, রিতা কিন্তু ম্যারিড, 2006 ওর বিয়ে হয়েছে, কিন্তু 2006 বিয়ে হয়ে যাওয়ার 4-5 মাস পর ওর হাজবেন্ড ইটালিতে চলে যায়। কিন্তু ও তো একা, ও এখানে যেটা থাকে শ্বশুর বাড়িতে, ওর এটা কি কি বলে মানে হাজবেন্ডের বড় ভাইয়ের বউ,
আচ্ছা ভাসুর,
ভাসুরের বউ। তো সবাই ওদের ইটালিতে থাকে, তো ওই ভাসুরের বউ আর ও আর একটা পিচি আশকা, এই তিনজন একটা ফ্ল্যাটে থাকত। তো রিতা যেটা হয়েছে, রিতার বয়ফ্রেন্ড, তারপর ওর হাজবেন্ড ছিল কিন্তু ওর বয়ফ্রেন্ড ছিল।
আচ্ছা, ওদিকে হাজবেন্ড ছিল ইটালিতে,
ইটালিতে ওনার সাথে মেবি যোগাযোগটা ভালো ছিল না, বা রিলেশনটা ওইরকম সুইটেবল কিছু ছিল না। যাই হোক, ওর বয়ফ্রেন্ড
ছিল,
বয়ফ্রেন্ড নাম হচ্ছে মোহিত। এর আগে বয়ফ্রেন্ড ছিল, বয়ফ্রেন্ড কেও চিনতাম, সেটা ওর বান্ধবী একটা ছিল সিনথিয়া, সিনথিয়ার মামাতো ভাই তামিম, ওর সাথে রিলেশন ছিল। তো একটা পর্যায়ে ছেলে ওকে
ইটালি আছে, ইটালিতে তামিম গেল, দেন মহিব আসলো, এরকম আসলো। তারপর
তো যেটা হোক, মহিব আসলো, তো আমরা পরবর্তীতে কি করতাম, মহিব যেহেতু রিতার মাধ্যমে রিলেশনটা, রিতার রিলেশনটা আমাদেরকে করে দেয়। তো যেটা হোক, রিতা বয়ফ্রেন্ড মহিব, আমি রবিন, এভাবে কাপড় হয়ে আমরা প্রচন্ড ঘোরাফেরা করতাম, আড্ডা দিতাম, এই হাজির বিরিয়ানি, এই ফাস্টফুড, এই চাট দোকান, এই কফির দোকান, এক কথায় যে সময়গুলো খুব সুন্দর যাচ্ছিল, আড্ডা দিচ্ছিলাম। আমি জব করছিলাম যখন সময় পাচ্ছিলাম,
মানে মাঝে মাঝে ঘোরাফেরা সবকিছু,
জব তো কন্টিনিউ করছি, যখনই সময় পাচ্ছি আমরা চারজন একসাথে হচ্ছি, দেখা করছি, কথা বলছি, এভাবেই খুব ভালোই
প্রত্যেকটি মুহূর্ত, সব
অসাম ছিল। খুব হ্যাপি ছিলাম এক কথায় যে
This track was downloaded from fusionbd.com.
আর রবিন রবিন যে এত কেয়ারিং ছিল, প্রচন্ড কেয়ারিং ছিল, তো এই তো গেল। তো মাঝখানে হচ্ছে আমি জব করার ফাঁকেও একদিন আমার একটা ইভেন্টের অফার আসে। ইভেন্ট হচ্ছে যে আমার জবটা হচ্ছে ছিল কি শিফটিং, যে কোনো একটা শিফটে সকালে করলে হয়তো চার ঘন্টা তিন ঘন্টা সময় দিতে হতো। তো একটা ইভেন্টের অফার আসে, ইভেন্টটা হচ্ছে চিনমতি সম্মেলনে কার শো, বিভিন্ন ব্র্যান্ডের কার আসবে, নতুন নতুন কি ব্র্যান্ডের কার আসছে। তো ওখানে আমাদের ইউনিফর্ম ছিল হচ্ছে রেড কালার জামদানি।
তাহলে জিনাত বেসিক্যালি ইভেন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন গ্রুপের সাথে কাজ করতে হয়।
হ্যাঁ, আগে করতাম,
ওটা পরে ফাইনালি একটা কর্পোরেট হাউসে
জব পেয়েছে। যেটা হয়েছে তিন ঘন্টা এরকম কিছু ছিল, তাহলে তো সমস্যা নাই, আমার সকাল অফিস থেকে আমি বিকেলে এটা করতেই পারি। পরে বিকেলে ওখানে করতাম, পরে প্রায় ফার্স্টের দিন রবিন আমাকে আনতে যায় নাই, লাস্টের দুই দিনই রবিন আমাকে চিনমতি থেকে নিয়ে আসে যে এত রাতে ব্যাক করবে আমি তোমাকে নিয়ে যে। পরে ও ওখানে দাঁড়ায় থাকতো, নিয়ে আসতো, আমি আমার ওখানে যে বড় আপদের ওরা প্রায় দেখতো যে নিতে আসে, আমাকে জিজ্ঞেস করতো জিনাত কে, আমি বুঝছি যে একটা ছেলে প্রতিদিন নিতে আসে, আপু বলো কে, বুঝে বুঝতে পারছি তুমি বড় হয়ে গেছো না। পরে আমি হেসে দিই। পরে যাই হোক, ওখান থেকে একদিন আমরা সোজা কি করি ইভেন্ট ওই কার শো থেকে বের হয়ে লাস্ট দিন আমরা আমরা বসছি, বসার শুরুতে আমরা দুজন দুজন হাত ধরে বসছি, তো কাছাকাছি ক্লোজ হয়ে হাত ধরে বসে আসে। তো হঠাৎ করে না কিছু ঢাকা ইউনিভার্সিটির ছেলে এসে আমাদেরকে ঘেরাও করে ফেলে, বলে এখানে কি আপনারা বসছেন কেন, জানেন না সন্ধ্যার পরে এখানে কেউ থাকেন, এটা সেটা আপনারা কি আপনাদের রিলেশন কি। পরে রবিন বলে যে ও আমার গার্লফ্রেন্ড, আমিও বলি ও আমার বয়ফ্রেন্ড, বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সন্ধ্যার পরে এখানে আসছেন কেন আর এইভাবে হাত ধরাধরি করে বসে আছেন কেন, ঠিক আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনারা কি একে অপরকে বিয়ে করবেন। তো আমরা বলি হ্যাঁ, ভালোবাসার লাস্ট ইন্ডিং তো হচ্ছে বিয়ে, তো সারা জীবন থাকা যায় এরকম একটা সার্টিফিকেট পাওয়া আর কি। তো রবিন বললো হ্যাঁ বিয়ে করবো, আমি বললাম হ্যাঁ কেন করবো না, অবশ্যই করবো, তাহলে আমরা এখন এই কাজটা কি বিয়ে পড়াই দিই। আমি বলছি না না আমরা এইভাবে করবো না, আমাদের অনেক প্ল্যান আছে, আমরা অনেক আমরা গার্জিয়ান ভাবেই করবো, তবে আমাদের সময় লাগবে। বলছে তাহলে একটা কাজ করেন এখন এখান থেকে উঠে যান চলে যান। পরে এরকম সিনক্রেট হয় আমার, অ্যাকচুয়ালি এই সিনক্রেট গুলো দেখে না খুব মন খারাপ হয়ে যায়, আমি আর ব্যাক করার পথে রবিনের সাথে সেদিন আর কথা বলি না, বসা ছিলাম চুপচাপ ছিলাম। ও আমাকে জিজ্ঞেস করছে জান কি হয়েছে, রাগ করছে জান, সরি, পায়ে ধরে কি কনভিন্স করার চেষ্টা করতেছে। আমি বলছি দেখো আমি তোমার উপর কোনো রাগ করি নাই, কিন্তু এরকম সিচুয়েশনে যে আমাকে পড়তে হবে এটা আমি না বুঝি নাই, ঠিক আছে যা হয়েছে এটা আমাদের ভাগ্যে ছিল, কোনো কথা বলো না বাসায় যাই। পরে বাসায় যাই সেদিন রাতে ফোন দেয়, আমি কথা বলি না যে ভালো লাগতেছে না, পরে কথা বলি, কালকে কথা বলি, পরে দুই দিন পরে ওর সাথে আমি কথা বলি, এমনি মেসেজ দিতাম কিন্তু দুদিন পরে আবার কন্টিনিউ কথা বলি। সবকিছু এভাবে ভালোই চলছিল, গেল। তো দেখা সাক্ষাৎ হতো আমরা, আমি, মোহিব, তারপর রীতা, রবিন, এভাবে ঘুরতাম ফিরতাম। আমার যে দুইটা বান্ধবী, একটা বান্ধবী আছে ওর বয়ফ্রেন্ড, সেটা হচ্ছে ফাল্গুনি আর তুহিন, ওরাও একসাথে, সবাই একসাথে এভাবে ঘোরাফেরা করতাম। যাই হোক, গেল একটা সময় হচ্ছে ছিল, দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। এর ভিতরে রবিন ওর এক কাজিন মামাতো ভাই রাজা ওর সাথে আমাকে পরিচয় করে দেয় যে তোমার দেবরের সাথে পরিচয় করে দিয়ে আসো। পরে দেবরের সাথে যেদিন পরিচয় করে দিতে আসে, রবিন জানে আমার খুব আম পছন্দ, কাঁচাম, অনেকগুলা কাঁচাম নিয়ে আসে। পরে আমরা একটা ফাস্টফুডের দোকানে বসি, রবিনদের এলাকায় বসি, তারপর রাজা আমাদের দুজনের ছবি তুলে আম দেয়, দুষ্টামি করে, ভাবি এটা সেটা বিভিন্ন কিছু পরিচয় করে দেয়। তো যাই হোক, ওভাবে ভালোই চলতেছিল, দেখা সাক্ষাৎ কথাবার্তা সবই খুব সুন্দর। তো একটা পর্যায়ে হয়েছে কি যে রোজার ঈদ চলে আসাতে হঠাৎ ওর সাথে রাতে আমি কথা বলতে থাকি, কথা বলার মাঝখানে একদিন ওদের রাত প্রায় 12:30-11:00 হঠাৎ করে ওদের বাসে ঘেরাও করে 8-10 প্রশাসনের গাড়ি চলে আসে। তো আমি রবিন সম্পর্কে একটু বলি, রবিন তিতুমির থেকে বিকম কমপ্লিট করছে 2012-তে। তো এরপরে ফ্রি ছিল টুকটাক রাজনীতি রিলেটেড একটু দৌড়াদৌড়ি এদিক সেদিকে যেত। আর রবিনের ফ্যামিলি বলতে ওর বাবা নাই, ও আর ওর বোন, ওর বোন লন্ডন থাকে, ও আর ওর মা সংসারে। ওর মা প্রায় সময় মোটামুটি একটু অসুস্থ থাকে। তো যাই হোক, ওভাবেই তো আমার সাথে কথা বলতেছিল, এভাবে কথা বলার মাঝখানে বলে জান ফোনটা রাখো রাখো কি যেন আসছে। পরে যেটা হয় যে ওর বাসায় নাকি 8-10টা প্রশাসনের গাড়ি এসে ঘিরে ফেলে, দেয়াল টপকে চলে আসে। ওদের বাসার স্পেসটা এমন ছিল, ওদের টিনের ঘর, ঠিক আছে। আর ওই এলাকার মধ্যে, রামপুরা এলাকার মধ্যে, পূর্ব রামপুরা এলাকার মধ্যে যদি কাউকে বলা হতো কুত্তালা বাড়ি কোনটা, তাহলে মানুষ চিনত যে রবিনের বাসা। মানে রবিন একটা কুকুর পালে, অনেক ছোটবেলা থেকে কুকুর পালে, তো এই জন্য ওদের বাড়িটা অনেকে কুত্তালা বাড়ি বলতে এরকম বলত। যেহেতু কুকুর অনেক ঘেউ ঘেউ করতে থাকে, র‍্যাব চলে আসে দরজা নক করে, পরবর্তীতে যেটা হয় তো ওই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করে আমি ঠিক এখনো ক্লিয়ার জানি না। তারপর রবিন ওই র‍্যাব পরের থেকে রবিন আর বাসায় থাকে না। প্রায় 2 সপ্তাহ রবিনের মামার বাসা, মানে রাজাদের বাসায় থাকে। 2 সপ্তাহ রাজাদের বাসায় থাকে। 2 সপ্তাহ রাজাদের বাসায় থাকার পর যেটা হয় যে একদিন রাজার সাথে রাজা, হ্যাঁ রবিন রোজা চলে আসে, ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না, অফিস থাকে। তো অফিস থাকাকালীন যেটা হয় ওইভাবে রোজার দিনে দেখা হতো না। তো সন্ধ্যা পরে রবিন বলতেছে যে জান আমাদের তো রোজার মধ্যে দেখা হয় না, তো একটা কাজ করে রাজাদের ছাদ অনেক সুন্দর, রাজাদের ছাদে চলে আসো, আমরা ওইখানে বসে আড্ডা দিই। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে। পরে ইফতারের পর আমি কিছু খাবার বাসায় রান্না করেছিল, ওগুলো পায়েস নুডলস এগুলো আমি নিয়ে আসছি। পরে ওইভাবে ছাদে আমরা বসে থাকি, খুব ক্লোজলি বসে থাকি, বসে থাকি, গল্প করি, খেতে থাকি। তো কিভাবে জানো, রাজার মা জেনে ফেলে যে ওদের ছাদে রবিন কাউকে নিয়ে আসছে। পরে রাজার মা আর রাজার আন্টি, রাজার আন্টি আর রাজার মা তড়িঘড়ি করে ছাদে উঠে এবং আমাদেরকে দুজনকে দেখে ফেলে। দেখে ফেলে রবিনকে বলে, এই মেয়েকে তুমি, এই মেয়েকে তুমি মেয়ে নিয়ে আমার ছাদে আসছো কেন? পরে এটা বলার পর রাজাকে অনেক মারতে থাকে, আমার সামনে অনেক চড়থাপ্পড় দিতে থাকে। আমি তো পুরো অবাক যে রাজার কি দোষ, রাজা কেন মার খাচ্ছে। রবিন চুপচাপ, পরে আমি ওখান থেকে, রবিন বলে তুমি চলে যাও চলে যাও, সিচুয়েশন আমি দেখতেছি। পরে আমি চলে আসি, চলে আসি, তো রাজাকে অনেক মারে। তো যাই হোক, তারপর রাজাদের বাসায় রবিন সপ্তাহখানিক থাকে, কুরবানি চলে আসে, কুরবানি চলে আসার রোজার, হ্যাঁ ওই ঘটনার পর রবিন বায়না ধরে ও বাইক কিনবে। রোজার ঈদটা হয়েছিল আগস্টে 20 তারিখে। তো ও বলে যে আমার বার্থডে এই মাসে, তো আমি এই মাসে বাইক কিনবো, তো জান তুমি আমাকে 20,000 টাকা যেভাবে হোক ম্যানেজ করে দাও। আমি বলছি আমি তোমার 20,000 টাকা কিভাবে দিব? বলছি যেভাবে হোক তুমি ম্যানেজ করো, প্রয়োজনে ধার টার করে কারোর কাছ থেকে নাও। আমি বলছি ঠিক আছে আমি ট্রাই করি। পরে ও বাইক কিনবে, প্রেশার দিতে থাকে, ও কয়েকটা বাইক দেখছে এটা সেটা বিভিন্ন কিছু। তারপর ও একটা বাইক কিনে, 1,90,000 টাকা দিয়ে একটা বাইক কিনে, কিন্তু ও ঘর থেকে 1 টাকাও নেয় না, ঘর থেকে টোটালি টাকা নেয় না, আমার কাছ থেকে নেয় ওই টাকাটা, যে টাকাটা চায় ও 20,000 আমার কাছ থেকে টাকাটা নেয়। আর হচ্ছে যে ও 1,90,000 টাকা দিয়ে বাইক, ও আরো লোন টোন করে টোটাল মিলে, তো ঘর থেকে 1 টাকাও সাপোর্ট না নিয়ে ও বাইক নিজে উদ্যোগে কিনে। তো তারপর কিছুদিন পরে বলে জানো আমার না ব্লু কালারের শার্ট পরতে ইচ্ছা করতেছে। আমি বলছি ব্লু কালারের শার্ট পরতে ইচ্ছা করতেছে? আমি চিন্তা করি যে ঈদ চলে আসছে, আমি তো ওকে কিছু একটা গিফট করতামই। তো পরে না আমি বেলিস্টার থেকে ওকে আরেকটা শার্ট দিই 1,500 টাকা দিয়ে। শার্টটাও অনেক সুন্দর, সেটা ব্লু ছিল না, কিছুটা হচ্ছে কি খুব কালারফুল ফিরোজা ছিল। তো যাই হোক ওটা দেই। দেওয়ার পরে আমার ফ্রেন্ড সার্কেল জিজ্ঞেস করে যে জিনাত তোকে কি দিছে ঈদের, রবিন তোকে কিছু দিছে? আমি কিছু বলতে পারি না, আমি চুপ থাকি, আমি বলি না আমাকে কিছু দেন। ও কি দিবে, ও তো কিছু করে না, আমি তো জব করি। তারপর আমি কিছু বলি না। পরে আমাকে বলতো রবিন যে জিনাত আমি না তোমাকে অনেক শ্রদ্ধা করি। আমি কেন? তুমি যে জব করো এই জন্য, তুমি যে জব করো বসে থাকো না, এটা আমার কাছে খুব ভালো লাগে। একটা মেয়ে মানুষ তার যোগ্যতা আছে, সে জব করতেছে, তুমি ভালো একটা জব করতেছো। অনেকে মাস্টার্স কমপ্লিট করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে জব পায় না, তুমি ইজিলি কোনো কষ্ট না করে ইজিভাবে জব পেয়ে গেছো। তোমারকে
জিনাতের এডুকেশন তো সেভাবে নেওয়ার সুযোগ হয়নি, যেহেতু একদম স্টার্টিং থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ তারপরে হয়তো পরিবারের প্রয়োজনে এই উদ্যোগটা নিতে হয়েছিল তখন, তাই তো? নিজের এডুকেশন?
আচ্ছা, এডুকেশন হচ্ছে যে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি
এবং তারপরে এসব কাজের মধ্যে জড়িয়ে পড়া।
অ্যাকচুয়ালি আমি এই যে ইভেন্ট করি বা জব করি, একটা পয়সাও কিন্তু আমার বাসায় দিতে হয় না, ঠিক আছে? একটা পয়সাও আমার বাসায় দিতে হয় না, কারণ কারো প্রয়োজন হয় না। টোটাল টাকাটাই আমার।
যতটুকু জিনাতকে আমি বুঝতে পারছি, অনেক শার্প, অনেক প্রমিজিং, সেক্ষেত্রে জিনাত পড়ালেখাটা সামনের দিকে না গিয়ে নেওয়া,
আমার না পড়তে ভালো লাগতো না।
বাহ, কি সুন্দর কথা! গানটা যদি আমাদের কাছে থাকে, গানটা আমরা শুনবো, তার আগে জিনাত বলছিলেন যে মাঝে মাঝে এরকম বায়না, একসময় সাদা শার্ট, একসময় নীল শার্ট, আপনার জন্য কি কোনো গিফট আসছিল রবীন্দ্র?
না, কিছুই দেন। ও, বার্থডেতে যেটা হয়েছে যে ও আমাকে ছোট ছোট চুলের দুটা স্টোনের পাঁচ প্যান্ট গিফট করে, আর হাতে একটা ব্রেসলাইট, ঠিক আছে? তো যেটা হয় যে আমি অফিস থেকে ব্যাক করার পথে ডাইরেক্ট যে সিঞ্জিনিয়ার আসে, ও আমাকে গাড়ির মধ্যে ওইগুলো পরাই দেয়। তো বার্থডে শেষ হওয়ার পর আমাকে সবাই অনেক জিজ্ঞেস করতে, তোকে কি দিছে কি দিছে? আমি সে দিছে যেটা ওটা বাসায় আছে, পরে দেখাবো না। পরে বলি সিম্পলি দেখার মধ্যে এই যে আমার সাথে শুধু ব্যান্ডটা আছে, এটা দেখো, আর কিছু যা দিছে ওইগুলো তো, ওইগুলো তো এসে বাসায় দেখাবো। পরে আমাকে অ্যাকচুয়ালি আমার বার্থডেতে যেটা দেয়, ছোট ছোট দুটা পাঁচ ব্যান্ড দেয়, হাতে ব্রেসলাইট দেয়, তো আর শ্যাম্পু দেয়, ঠিক আছে? শ্যাম্পু কন্ডিশনার দেয়, ওগুলো ওর বোন মেবি লন্ডন থেকে পাঠাইছিল, ওই জিনিসগুলো বাসায় ছিল, আমাকে ওইগুলোই দেয়। তো যাই হোক, ওইভাবে চলতে থাকে। তারপরে ওরে ব্লু কালারের, ঈদের মধ্যে ব্লু কালারের শার্ট কিনে দেই, শার্ট কিনে দেই। পরে আমি, আমার অনেক প্ল্যান থাকে যে আমার বয়ফ্রেন্ড, তো দিনগুলো ভালোই যাচ্ছে, মনে হয় ঈদ আসতেছে, ঈদটা আমার অনেক ভালো যাবে। পরে যেটা হয় সেটা হচ্ছে যে ঈদের পরে, ঈদের দিন, ঈদের আগের দিন ওর সাথে আমার কিছুটা কথা কাটাকাটি হয়। পরে ঈদের চান্দাতে আমি মোবাইল বন্ধ রাখি, রোজার ঈদের দিন সারাদিন যায়, ওইভাবে আমাকে ফোন দেয় না। পরে আমি বিকেল দিকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, পরে আমি জানতে পারি যে রবিনের মন খারাপ, ও কোথাও তেমন যায় নাই, বিকজ ওর মা অসুস্থ, ওর মাকে সময় দিচ্ছে। পরে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে অ্যাকচুয়ালি বর্তমানে তো ঈদ, ঈদ বা বাসায় মাকে সময় দেওয়া এরকম না করে অনেকে তো বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা, অনেক আড্ডা থাকে, তো ওর মার প্রতি অনেক কেয়ারিং, আমার কাছে খুব জিনিসটা খুব টাচিং লাগে। তখন ওর সাথে ও যে আমাকে দেখা করে না, এটা আমার কাছে কোনো কিছু মনেই হয় না, তুচ্ছ ব্যাপার যে আমার কে কেন দেখা করবে, ওর মা অসুস্থ, ওর মাকে সময় দিচ্ছে, আর মা ছাড়া তো এখানে কেউ নেই, তো খুব ভালো লাগে। তারপরে আমাকে বলে যে জান আমার আম্মু অসুস্থ, তো ওইভাবে তো সময় দিতে পারছি না, সময় দিতে পারছি না। তো পরে ঈদের দিন রাতে সে আমার সাথে দেখা করে যায়, এভাবে ঈদের পরের দিন টুকটাক দেখা হয়, সেটাও ঠিক আছে, ঈদের পরের দিন দেখা হয়। তারপরের দিন ওর বার্থডে থাকে, তো বার্থডেতে যেটা হয় যে আমার সাথে দেখা হয় না, ও যেন কোথায় চলে যায়, আমি ফোন দিই ফোন দিই ফোন দিই, ধরে না ধরে না, কোনোভাবে ধরে না। পরে বার্থডেতে আমি কি করবো, বিকেলে আমি একটা কেক নিয়ে রাজাকে ফোন দিই, রাজা তোমার ভাইয়ের জন্য একটা কেক কিনছি, একটু নিয়ে যাও। পরে রাজাকে দিয়ে যাই, রাত সাড়ে আটটার দিকে আমি একটা ফোন দিই রবিনকে, রবিন আমি তোমার জন্য একটা কেক কিনে রাজার কাছে দিয়ে আসছি, নিও। পরে রবিন কি করে, কেকটা ওর মামাতো ভাই, আপুর মামাতো ভাই, তারপরে অনিক, তারপর অনিকের দুইটা বোন, এদের সবাইকে নিয়ে নাকি কেকটা কাটে, সবাই নিয়ে কেকটা কাটে। তো গেল এইভাবে কাটতেছিল। তো ঈদের পরে দুই তিন দিন, কিছুদিন পরে মহিবের বার্থডে হয়। তো যেটা হয়, মহিবের বার্থডেতে রিতা বাসায় রান্না বান্নার আয়োজন করে, রাতে ডিনার করবে ওদের বাসায়, ওদের বাসায় ডিনার করবে। তো মহিব রাত হয়ে যায়, রাতে ডিনার শুরু করতে করতে দশটা সাড়ে দশটা, তো রাত হয়ে যায়, মহিব যাত্রাবাড়ি বাসা থেকে যেতে পারে না। পরে আমাকে বলে জিনাত, তুই, রিতা বলে জিনাত, তুই আজকে চল, আজকে থাক আমাদের, তো আপুকে ফোন করে দে, আমি রবিনকেও আসতে বলে আমরা রাতে আড্ডা দিব, অনেক মজা হবে, আমরা ঘুমাবো না, আমরা আড্ডা দিব। তো আমি বলছি ঠিক আছে, আপুকে বলি। তো আপুকে বলি, আপু বলছে আচ্ছা ঠিক আছে। রিতাকে তো আপু ওইভাবে চিনে, আর রিতা একটা সময় ছিল যে আড্ডা দেওয়ার জন্য আমাদের বাসায়ও থাকতো। তো যাই হোক, ওইভাবে রাতে থাকি। পরে রাত তিনটা চারটা পর্যন্ত আমরা গল্প করতে থাকি সবাই একসাথে, ফেসবুকে বসি গল্প করতে থাকি, টিভি দেখতে থাকি। পরে একটা পর্যায়ে রিতার ভাবি, রিতাদের সংসারে তো ওর ভাবি আর ও, পরে ভাবি যখন ঘুমাতে চলে যায় তখন আমাকে বলে জিনাত, তুই রবিনকে নিয়ে পাশে গল্প কর, আমি মহিবকে নিয়ে রুমে যাই। পরে রীতা মোহিতকে নিয়ে আলাদা রুমে চলে যায় আমি আর রবিন ড্রয়িং রুমে।
যদিও রীতার হাজবেন্ড থাকে ইটালিতে, সে তামিমের সাথে সম্পর্ক ছিল, পরে মহিবের সাথে সম্পর্ক
যেটা ছিল আমি জানি যে ফুলফিল একটা হাজবেন্ড ওয়াইফের মতো একটা রিলেশন ছিল,
দে মহিবেরকে মহিবের সাথে
সেম রিলেশনটা,
সেম রিলেশন।
তো যেটা হয় যে আমি আর রবিন ড্রয়িং রুমে বসে থাকি, বসে গল্প করতে থাকি, গল্প করতে থাকি। তো রবিন একটা পর্যায়ে আমাকে বলে, যান আমরা তো ভালোবাসি আমাদের রিলেশন, তো আমাকে আমার কাছে কিছু ডিমান্ড করে। পরে আমি বলছি যে সরি এটা তো সম্ভব না।
ডিমান্ড বলতে আমার এই অন্তত ক্যামেরার এই পিকচারটা যেন ফেসবুকে আপলোড না হয়, কারণ একদম হাত পা গুটিয়ে তুলে বসেছি, একদম প্রাণ খুলে কথা বলা হোক জিনাত। আমার কাছে যেটা মনে হচ্ছে জিনাত, একদম ফুল মাস্তি, ফুল অন লাইফ চলতেছে, তাই না? তাই মাঝে মাঝে দেখা যাচ্ছে ওদেরকে সবাইকে সাথে নিয়ে সেই রকম জম্পেস একটা আড্ডা, আবার ওখান থেকে চলে গেল ফেসবুকে কমিউনিকেশন, দিন রাতের কোনো খেয়াল নাই, এবং সব মিলিয়ে একদম ফুল অন মাস্তি। এবং এরই মাঝে ওই যে নিজের মনের মধ্যে আসলে জায়গা করে নেয়া যে রবীন্দ্র আমার স্বামী, সে স্বামী হতে যাচ্ছে, সে ব্যাপারটা একদম মাথা থেকে চলে যাওয়া, সে তো আমার স্বামী। এবং রবিনও হয়তো আপনার কাছে মনে হয়েছে এরকম যে রবিনও তার মনের মধ্যে বসিয়ে নিয়েছে, আপনি তো তার ভাই,
আমি তো ওকে ভালোবাসি, ওকে তো চিন্তা ভাবনা, ওকে ঘিরে সারা জীবন।
এক্স্যাক্টলি,
এবং ওকে তো আমি ভালোবাসি, ওকে ঘিরেই আমার সারা জীবন, তো ওকেই তো আমি বিয়ে করবো, এটাই তো চিন্তা ভাবনা।
এবং এটার মধ্যে পুরোপুরি ঢুকে যাওয়া একদম, মানে এর বাইরে এই যে ভালো লাগা মস্তি ফুল অন রক ইন লাইফ, এর বাইরে যেমন বাইক নিয়ে শাঁ করে রবিন বাড়ায় যাচ্ছে পেছনে, আপনি অবশ্যই চুল খোলা থাকবে, আর সেই রকম সিল্কি চুল আর সাথে কিছু ওই যে কন্ডিশনার দিয়ে একদম আপনারা হয়তো আরো ভালো বুঝবেন যারা ফ্যাশন কনসিয়াস আর কি, এবং ভাঁ করে বাড়িয়ে যাওয়া, এবং ড্রেসটা ক্যাপ্রি বা সামথিং এরকম কি ড্রেস থাকে যেটা নেই পর্যন্ত, এটা কি ড্রেসটার নাম কি?
ওকে ওকে, কাপ্তান টাইপের ড্রেসটার কথা বলছেন আপনি, ফতুয়া
আমাদের মধ্যে তো নীতিগত ভাবে সেরকম কোন ডিফারেন্স নাই, দুইজন তো দুইজনের কাছাকাছি সেই জায়গাতে চলে এসেছি, এবং আপনার মধ্যেও সেরকম কোন বাধা মনে হয় তখন তৈরি হয়নি?
তখন আমি অ্যাকচুয়ালি ওকে এভাবে বলি যে না দরকার নাই। তো বলতেছে কেন, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, আর আমি আমার মা অসুস্থ থাকে, আমি অনেক সময় বাসা থাকি না, আম্মাকে দেখাশোনার জন্য তো একজন দরকার, তো আমি ও চিন্তা ভাবনা করছি এক বছরের মধ্যে বিয়ে করবো, তুমি এক বছর আমার জন্য ওয়েট করতে পারবো না। আমি সেটা তো কোনো ব্যাপার না, আমি জব করতেছি, আমার চিন্তা ভাবনা আছে যে আমি জব করবো, নিজেকে ভালো একটা জায়গায় দাঁড় করাবো। তো বলতেছে যে জান, আমাকে অ্যাকচুয়ালি ডিমান্ড করতে থাকে অনেক ভাবে, আবদার করতে,
ডিমান্ড বলতে যে বৈবাহিক সম্পর্কের পর যে শারীরিক যে সম্পর্ক তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে, একদম ওই জায়গাতে আপনাকে নিয়ে চলে যাওয়া, তাই তো? যে অলরেডি তো আমি স্বামী স্ত্রী হয়ে গেছি আমরা,
আবার এরকম একটা সিচুয়েশন আমাকে পাইছে, আবার ওই সাইডে রীতার মহিপ এইভাবে
অলরেডি ওরা ওই রকম সম্পর্ক একটা তৈরি করতেছে,
তার মহিপ যেহেতু ওই রুমে চলে গেছে, আমরা এইভাবে ও আমাকে ভাবে ডিমান্ড করতেছে, আর যেহেতু আমাদের মধ্যে এরকম রিলেশন, তো যেটা হয় যে আমাকে বলতে থাকে, আমি ওকে বুঝাতে থাকি যে না দরকার নাই।
এবং এই যে আমাদের এই হট সিট এবং এই ভালোবাসার বাংলাদেশের খাসিয়াত যেটাকে বলি আর কি, এটার এটার ইম্পর্টেন্সই বা এটার মূল্যায়নটা আসলে এখানে, যেখানে মানুষ মিথ্যা কিছু বলে না এবং এখানে সত্যিকার অর্থে নিজেকে কনফেস করে। এবং জিনাত যখন ওই বাসাতে যাওয়ার প্রস্তাব এসেছিল, মনের কোন না কোনো কোনাতে ওর সাথে আড্ডা হবে, গল্প হবে, এবং ঘনিষ্ঠ ভাবে
দেখা যে হবে, আড্ডা দিয়ে আমরা তো অ্যাকচুয়ালি ঘোরাফেরা বলতে কি সবাই সাথে আড্ডা দেয়, এটি অনেক মজা,
এটা অনেক দারুণ ব্যাপার, কিন্তু তারপরেও একবারে ঘনিষ্ঠ ভাবে একটু ভালোবাসার মানুষটার কাছাকাছি থাকা, একদম মানে ঘনিষ্ঠ মানে বুঝতে পারছেন তো, একদম মানে কাছাকাছি মানে সেই রকম ভাবে থাকা আর কি, সেইটা যে ভালো লাগা তৈরি করবে না সেটা না, এবং এটার জন্য যে আপনার মনের ভেতরে এই অপেক্ষা কাজ করেনি সেটা আপনি অস্বীকার করতে পারেন না,
এটা সিচুয়েশন হয়ে যায়,
এবং আপনার মধ্যে ভিতরে ভিতরে সেই অপেক্ষাটা ছিল
না, ওই রকম অপেক্ষা ছিল না আমার,
তো ডিপে আপনি নাও যান, বাট অপেক্ষা তো ছিল, যে
অপেক্ষা ছিল যে ও তো আমার সামনে থাকবে, আড্ডা দেওয়া হবে, এরকম প্লেসে তো কখনো ওকে,
এবং একান্ত ঘনিষ্ঠ ভাবে কিছু সময় তো কাটানো যাবে, অত গভীরে না যায়, বাট ঘনিষ্ঠ ভাবে তাকে তো পাবো, সে আকাঙ্ক্ষা তো ভিতরে ছিল, নাহলে তো রাতে থাকার ব্যাপারে অত বেশি অতি উৎসাহী হওয়ার তো কোনো দরকারও ছিল না আপনার, তাই না? ব্যাপারটা তো ওরকম কিছু,
ব্যাপারটা ওরকম কি হয়, রাতে থাকার ডিসিশনটা হুট করেই হয়,
এবং আপনার মনও তখন ওই কারণে সাই দেয়। দেন ফাইনালি কি হলো?
সাই দেয় বলতে কি, আমরা বাইরে এত আড্ডা দিয়ে এত মজা হয়, তো বাসায় আড্ডা দিলে তো আরো মজা হবে।
তারপর ডিমান্ড করতে লাগলো, স্বামী স্ত্রীর মতো। হ্যাঁ
হ্যাঁ, ডিমান্ড করতে থাকে যে আমি এক বছরের মধ্যে বিয়ে করব, তুমি কেন ভয় পাচ্ছ, আর আমি অন্য ছেলেদের মতো না, আমি বুঝি। তারপরে যেটা হলো যে ওকে আমি অনেক কথা বলি, অনেক কথা বলতে গিয়ে আমি বুঝি, দেখো আমার, আমি ওয়েট করতে পারবো, আমার ছোট একটা বোন আছে। ইভেন আমার আর আমার বোন হয়েছে কি, আমরা একই রকম হয়ে গেছি, যেহেতু দুই তিন বছরে ছোট কিন্তু একই রকম দেখতে, কে বড় কে ছোট সেটা সহজে বোঝা যায় না। তো ওকে ওইভাবে বলি, বলে জান তুমি এইগুলো নিয়ে টেনশন করতেছো কেন, আর এগুলো আমাকে বলার কি আছে, আমি কি বাচ্চা ছেলে। তো যেটা বললাম ঠিক আছে। তো এভাবে আমরা কিছুক্ষণ কথা বলতে থাকি, বলতে বলতে ওর ফ্যামিলি সম্পর্কে আমাকে বলে যে যেটা হয়েছে যে আমি সে এক বছরের মধ্যে বিয়ে করবা। তো ও যেটা বলে যে হ্যাঁ এক বছরের মধ্যে বিয়ে করব, আর আমাদের ফ্যামিলিতে কিছু সমস্যা আছে। আমি কি সমস্যা আছে, বলছে যে আমি তো বাবা নাই আর আমাদের আত্মীয় স্বজনের মধ্যে মিল নাই। আমি মানে বলছে না, আত্মীয় স্বজনের মধ্যে যেটা মিল নাই, আমাদের জায়গা সম্পত্তি নিয়ে মামা খালাদের সাথে অনেক দ্বন্দ্ব, তারপর আমার আপন মামাই আমাদের সম্পত্তি ভোগ করতেছে, প্রায় 50-60 কোটি টাকার সম্পত্তি, আমাদেরটা আমাদেরকে বুঝা দিচ্ছে না। আমাদেরটা বুঝা দিচ্ছে না বলতে কি, নানু বাড়ির সম্পত্তি, ওটা ওর বাবার সম্পত্তি।
আমাদের পিন কিন্তু এক জায়গাতে আটকে গেছে, আমি না, এটা মানুষের সহজাত প্রবৃত্তি, বিলিয়ন ডলার বিজনেস চলে মানুষের ওই ব্যাপারটাকে ঘিরে। পরে কি হলো ওখানে?
তারপরে যেটা হলো, ওর আত্মীয় স্বজন সম্পর্কে যেটা বলতে থাকে যে ওর মামারা অনেক বড় লোক কিন্তু মামিদেরকে নিয়ে আসছে, ফকিন্নি বাড়ির মেয়ে, মামিরা অনেক গরিব কিন্তু এক একটা মামি অনেক সুন্দর, আর মামারা ড্রিঙ্কস করে, আবার ড্রিঙ্কস করে নাকি মামিদেরকে পিটায়, বদরাগী। এক একটা আমাদের ফ্যামিলিতে ঝামেলা আছে, সবাই এক একটা মামারা খুব বদরাগী, আবার মামিরাও নাকি পাজি, আবার কি অনেক কিছু বললো যে ওদের তাবিজ কবজ করে।
পরে কি হলো? মহিবার রীতা পাশে রুমে, ওরা তো অভ্যস্ত বিধা বিধায় ওদের তো সময় ক্ষেপণ করার কোন সময় নাই, অন্য দুনিয়া, আপনারা ওই দুনিয়াতে কখন?
তখন আমরা এইরকম আলাপ করতে থাকি অনেকক্ষণ, ওর ফ্যামিলি সম্পর্কে বলে, আবার বলে আমার আমার বোনের জন্য দোয়া করো, আমার আপু তো লন্ডনে সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছে, ওটা হয়ে গেলে আর কোনো সমস্যা নাই, তারপরে মাথা থেকে একটা ঝাপ চাপলো, আমি তোমাকে বিয়ে করতে পারবো। আর জায়গা সম্পত্তি নিয়ে সমস্যা আছে, আমার মামাদের সাথে অনেক দ্বন্দ্ব, তো অনেক মামা ফ্যামিলিগত ভাবে অনেক কিছু বলতে থাকে। তো যাই হোক, ওইভাবে বলতে বলতে পরে আমাকে বলে, মানে এক কথায় মানে পায়ের নখ টানে, পায়ের নখ টানতে থাকে, হাতের নখ ফুটায় দেয়, পরে খুব কাছে আসে, ভালোবাসার কথা বলে। একটা পর্যায়ে হয় কি যে সিচুয়েশন অনুযায়ী ওর ভালোবাসা বা ওই যেভাবে বুঝাইতে থাকে, আমি সারেন্ডার করি। তো যাই হোক, তারপরে যেটা হয় যে ফজরের আজান দেয়, সাথে সাথে রীতা পাশের রুম থেকে এসে বলতেছে জিনাত একটু পরে ভাবি উঠে যাবে, তো ভাবি উঠার আগেই মহিবার রবিন এক রুমে চলে যাক, তুই আর আমি এক রুমে থাকি, তাহলে ভাবি বুঝবে যে আমরা দুজন মেয়ের একসাথেই ছিলাম আর ওরা দুজন একসাথে ছিল।
আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি বন্ধু, একদম একদম অল্প সময়ে বিরতি, এবং এই বিরতির পরই আমরা ফিরে আসছি। এখন প্রশ্ন থাকতে পারে, হঠাৎ করে গুরু এতেশামের বুড়ো বয়সে ভীমরতি হলো কিনা, গুরু এতেশাম এত ডিটেলসে যাচ্ছে কেন, এটার পেছনে অবশ্যই যৌক্তিক একটি কারণ আছে। এবং আমি একজন ফরেনারকে আজকে ফোনে নেওয়ার চেষ্টা করেছিলাম, আনফরচুনেটলি সে পারমিশন পায়নি, এবং চেষ্টাটা এই কারণেই ছিল যে লাস্ট কিছুদিন আগে উইমেন ফেডারেশনের একজন নারী নেত্রী আমেরিকা থেকে মিডল ইস্টে একটা সফরে আসছিলেন, এবং সফর শেষে উনি বলে গেছেন যে মুহূর্তে আমরা ঘরের বাইরে থেকে ঘরে ফেরার চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে মিডল ইস্টের এই মেয়েরা, ওরা জানেও না যে কোনো হতাশার দিকে পা বাড়াচ্ছে। তো এই ঘটনাগুলো এই বয়সে, বয়সটা সেই অর্থে খুব বেশি মাত্রায় পরিণত না জিনাতের যে বয়স, এবং সেই সময় আমরা যে মাস্তি রকন একদম ফুল অন লাইফ যেটা লিড করছি, তখন কিভাবে আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ে যাই, এবং এই পরিস্থিতিতে পড়ে কিভাবে নিজের অজান্তে হলেও অথবা নিজের জ্ঞাতসরে এই সিচুয়েশনের মধ্যে জড়িয়ে যাই, এবং তখনকার এনভায়রনমেন্টগুলো কি থাকে, আবহটাতে কি থাকে, কে কিভাবে কাকে কনভিন্স করে, এবং আরেকজন কিভাবে অটোমেটিক কনভিন্সড হয়ে যায়, সেই ব্যাপারগুলো একদম সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে একদম স্পেসিফিকলি জানাটা খুব বেশি দরকার ছিল, বিধায় আমিও নিজে গুরু হেতে সময় ডিটেলসে গেছি ব্যাপারগুলো জানার, যাতে করে যারা এই মুহূর্তে, আমি জানি এটা একটা ফ্যামিলি ফ্যামিলি প্রোগ্রাম, আমার অনেক বন্ধুরা সবাই একসাথে শুনছে, হয়তো মা মেয়ে ছেলে একসাথে শুনছেন, সবাই সে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিয়ে এই ব্যাপারটা শেয়ার করার ধৃষ্টতা আমি দেখিয়েছি, এই কারণে যাতে করে আমরা নিজেদেরকে ওই সময়গুলোতে নিজেদেরকে ফাইন টিউন করতে পারি, নিজেদেরকে কাম ব্যাক করতে পারি। না শোনার চাইতে, না জানার চাইতে, কোনো ঘটনা কোনো অঘটন ঘটে যাওয়ার চাইতে আমার মনে হয় নিজেদেরকে তৈরি হওয়াটা অনেক বেশি জরুরি। সেই কারণে এত ডিটেলসে ব্যাপারটা জানতে চাওয়া। এবং আমি যতটুকু জানি জিনাত, যতটুকু মনে হচ্ছে ইউ জাস্ট লস্ট ইউর ভার্জিনিটি অন দ্যাট পার্টিকুলার টাইম, তাই তো? দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম তুমি তোমার ভার্জিনিটি লস করেছিলে, তাই তো? এনিওয়ে, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি এবং বিরতির পরে এক্ষুনি ফিরে আসছি বাকি জীবনের কথাগুলো নিয়ে জিনাতের।
এক্স্যাক্টলি, শুনছিলাম জিনাতাপুর কথা, একটু পরে আর একটু যেসব কাহিনী আছেন সেগুলো শুনবো। তবে তার আগে জানিয়ে দিচ্ছি বন্ধু, আমাদের কাছে কিভাবে SMS করতে হবে সেই নিয়মটা। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি আপনার কথামালাগুলো সাজাবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যদি আপনি আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, আপনার ব্যর্থতার কথা, আপনার সফলতার কথা, তাহলে যেটা অনেক বন্ধুই আমাদের সাথে আছেন, আছেন আব্দুল বাতের নারায়ণগঞ্জ থেকে, আছেন আকরাম নোয়াখালী থেকে, এবং সব বন্ধুর কথাই আমরা পড়বো এবং জিনাতাপুর গল্পটাও আমরা শুনবো। এখন একটু চলে যাচ্ছি একটু ব্রেকে, সো ফিরছি একটু পরেই, সাথে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4।
This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ,
আমাদের আজকের বিশেষ অতিথি বন্ধু জিনাত, এবং আমি তো মেঘলা আছি আপনার সাথে। আর বন্ধু, অনেকেই যুক্ত হয়ে গেছেন SMS এর মাধ্যমে, আর আমি নিয়মটা আরো একবার জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার অকুপেশন, স্পেস আপনার এইজ, দেন আপনার কথা লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং যদি আসতে চান আপনি আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, আপনার সফলতার কথা, আপনার ব্যর্থতার কথা, তাহলে যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স বেশা লিখবেন এবং সেন্ড ইট টু 16260 এই নাম্বারে। এবং ফেসবুকে অনেক বন্ধু আমাদের সাথে জয়েন করেছেন, আর প্রোগ্রাম চলাকালীন সময়ে আপনিও অবশ্যই মতামত পেশ করতে পারেন আপনার। এবং আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে ফেসবুকে, এবং অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আর যেসব বন্ধুরা আমাদের সাথে আছেন তাদের কিছু কিছু নাম আমি নিয়ে নিচ্ছি কয়েকজনের, যেমন জাহির আছেন কুমিল্লা থেকে, আছেন কাব্য মুন্সীগঞ্জ থেকে, কাজী শোভা আছেন নারায়ণগঞ্জ থেকে। এবং গুরুকে বলতে চাই যে একটা বন্ধু আছেন, উনার HSC পরীক্ষা, উনি পড়াশোনা বাদ দিয়ে আমাদের প্রোগ্রাম শুনছেন, আপনি যদি কিছু বলেন।
আমি এটা আমি দৃঢ়ভাবে বলছি এবং প্রায়ই বলার চেষ্টা করি যে পরীক্ষার সময় কোনোভাবেই এই ধরনের যে কোনো অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো জরুরি মানে প্রয়োজন নাই বন্ধু, কারণ আমাদের ডাউনলোড লিংক আমরা দিয়ে দিই পরের দিনই। এবং আমি চাইবো যে পরীক্ষার সময় কোনোভাবেই যেন নিজের এই সময়টা কোনোভাবেই নষ্ট না করা হয়, আর অল দ্য বেস্ট ফর দ্য অল এক্সামিনি। এবং সেই সাথে কংগ্রেচুলেশন টু বাংলাদেশ, এরই মাঝে মিনিট খানেক আগের খবর যে বাংলাদেশ অন ডে ম্যাচ জিতেছে, অনেক দারুণ একটি খবর। এবং আমরা চলে যাচ্ছি জিনাতের কাছে। জিনাত, আমরা শুনছিলাম আপনার জীবনের কথা, তারপর থেকে
যেটা হয় যে এরপরে সকালে যার যার বাসায় সে সে চলে যায়, আমি ওখান থেকে অফিসে চলে যাই, এভাবেই চলতে থাকে। ভালোই কথাবার্তা হয়, ঘোরাফেরা, ওই আগের মতো আড্ডা দেওয়া হয় বাইরে, সবই ঠিক আছে, আমার অফিস থেকে মাঝে মাঝে আনা নেওয়া করে, দিয়ে আসে নিয়ে আসে, এরকম ভালোই চলতে থাকে, অনেক কেয়ারিং। তো যেটা হয় যে কুরবানি চলে আসে, দেখতে দেখতে কুরবানি চলে আসে। কুরবানিতে যেটা হয় যে কুরবানিতে দুই দিন আগে ও আমাকে, আমি বলি যে আমি মনে হয় একটু অসুস্থ হয়ে যাচ্ছি, কেমন যেন লাগে, মাথা ঘুরে এরকম কেমন যেন লাগে।
এবং রিতার বাড়িতে তো প্রায় যাতায়াত বা যাওয়া আসা,
না না ওই একটা দিনই ওদের বাসায় যাই। এর পরবর্তীতে যেটা হয় যে এটা হচ্ছে রোজার ঈদের অনেক পরে আমরা রিতার বাসায় যে থাকি, পরে এরকম করে ঘোরাফেরা করতে থাকে, আমরা দেখা হয়, ফাস্টফুডের দোকানে বসি, ওই আগের মতো বাইরে আড্ডা দেওয়া হয়, সবই চলছিল, ভালোই চলছিল।
যাক, আপনার শরীর খারাপের কথা বলছিলেন।
যেটা হচ্ছে যে অফিস থেকে ব্যাক, মানে অফিসে কেমন খুব টায়ার্ড লাগতো, ভালো লাগতো না, ঝুমুনি লাগতো, তো রবিনকে আমি বলতাম, তো রবিন বলছে যে এটা তুমি হয়তো যেভাবে অফিস করো রেস্ট নাও না, এই জন্য তুমি অফিস থেকে বের হওয়ার পর বাসায় এসে রেস্ট নিবা, কোথাও যাবা না। পরে আমি ওকে বলি, পরে ও আমাকে একটা ওষুধ দিয়ে যায়, একদিন কুরবানির দুই দিন আগে আমাকে একটা ওষুধ দিয়ে যায়। তো ওষুধটা তো দিয়ে যায়, তো ওষুধটা আমি বাসায় গিয়ে না কোথায় খাবো, কেউ আমার বোন দেখবে বা কেউ দেখবে, তো আমি টয়লেটে গিয়ে ওষুধটা খাই, প্যাকেটটা খুলতে যাই, একটা ওষুধ মানে বেসিং এর ছিদ্র দিয়ে পড়ে যায়, তো আর একটা ওষুধ কি করবো, একটা পড়ে যায়, তারপর আমি ওই একটা ওষুধ খাই। পরে রবিনকে আমি বলি যেটা একটা ওষুধ পড়ে গেছে আর একটা ওষুধ খাইছি, বলছে যে এটা তো তাহলে হবে না, এটা ফুল কোর্স খাইতে হবে, আমি সকালকে তোমাকে আর একটা ওষুধ দিয়ে যাবো। পরে ও আর তারপরের দিন আমাকে আর একটা ওষুধ দিয়ে যায়, পরে আমি ওটা খাই, ওটা আমি খাই। পরে
তার মানে কি আপনারা প্রেগন্যান্সি প্রিভেনশনের জন্য কোনো মানে
ওটা অ্যাকচুয়ালি কিসের
ওষুধ, পোস্ট মেডিকেশন এরকম কিছু কি,
ওটা অ্যাকচুয়ালি কি ওষুধ?
দুইটা ওষুধ নিয়েছিলেন আপনি?
ওই দুইটা ওষুধ কি, ওই একই ওষুধ, মানে আমি একটা মানে খুলতে গিয়ে বেসিং এর ছিদ্র দিয়ে পড়ে যায়, আর একটু ওষুধ আমি খাই। পরে বলে যে এইভাবে দুইটা ওষুধই খাইতে হয়।
আমার যতদূর মনে হচ্ছে যে সে মানে সে প্ল্যান করে আপনাকে পোস্ট প্রেগন্যান্সি কিছু কিছু রেজিস্ট করার কিছু ওষুধ থাকে, আইপিএল নামে বাজারে থাকে, সেই রকম কোন ওষুধ হয়তো, যেটা একটা ট্যাবলেটের একটা ডোজ হতে পারে বা দুইটা ট্যাবলেটের একটি ডোজ হতে পারে, এরকম কিছু দেওয়ার চেষ্টা করেছিল কিনা।
পরে শুনতে পারি যে ওটা একটা ডায়াগনোসিস টাইপের এই ধরনের কিছু।
না, সেটাই সেটাই, তারপরে বলেন।
তো যাই হোক, ওভাবে দিয়ে যায়, দিয়ে যাওয়ার পরে যেটা হয় যে দিয়ে যাওয়ার পরে আমাকে বলে যে ক্ষুধা লাগছে, কিছু খাওয়াবা, আমি বলছি টাকা নাই, আমি টাকা নিয়ে তো নিচে নামি নাই, টাকা পার্স তো আমি ঘরে রেখে আসছি। পরে ও আমাকে বসে ঠিক আছে টাকা নেই তাহলে বাসছ।
আচ্ছা, এই ঘটনা ওষুধ দেওয়ার ঘটনাটা আপনার ওই যে রিতার বাড়িতে থাকা তার কতদিন পরের ঘটনা বললেন? 72 ঘন্টার পরে? তো
না না,
72 ঘন্টার মধ্যেই?
না না না, ওটা রিতাদের বাসায় থাকার প্রায় এক মাসের কাছে।
ও, এক মাস, তাহলে ওইটার কোনো সুযোগই না। হ্যাঁ, তারপর বলেন।
তারপর যেটা হয় সেটা হচ্ছে যে ওষুধটা দিয়ে যাওয়ার পরে বলে কি ক্ষুধা লাগছে, কিছু খাওয়াবা, রাজারও ক্ষুধা লাগছে, রাজারও কিছু, আমি টাকা নিয়ে আসি না, টাকা পাশে, পরে আমি সে তোমরা খাও, বলে কি যাও যাও বাসে যাও বাসে যাও ভাত খাও। পরে আমি কি বেয়াদব, খাওয়াইতে পারি না দেখে ঠেলে বাসে পাঠিয়ে দিচ্ছ। পরে আমি চলে আস, আমি চলে আসতে চাই, মানে আমি ব্যাক করি, পরে আমার যেন কেন মনে হয় যে আমি কিছু দাঁড়াই। পরে ওদেরকে দেখি ওরা সোজা চলে যায়, যেদিক দিয়ে ওদের বাসে যাবো ওদিকে সোজা চলে যায়, তো আমার কেন যেন মনে হচ্ছিল ওরা ডান দিক দিয়ে মোড় হয়ে, আমরা একটা প্রায় একটা ফাস্টফুডের দোকানে বসতাম, লাফিসটা ওখানে যেতে পারে, ওখানের খাবার ওর অনেক পছন্দ। তো যাই হোক, তো ওই রুটে আমি যেতে দেখি না, পরে সোজা চলে যায়, সোজা চলে গেলে আমি কেন যেন মনে হচ্ছে যে আমি একটু আরেকটু সামনে গিয়ে মেন রোডের দিকে দাঁড়াই। পরে মেন রোডের দিকে দাঁড়াইতে আমি আমার বান্ধবী ফাল্গুনিকে ফোন দিয়ে আমি বলি যে রবিন আমাকে একটা ওষুধ দিয়ে গেছে এরকম, বলে যে আচ্ছা ঠিক আছে দিয়ে গেছে, না না সরি, আমি রিতাকে বলি, রিতাকে বলি, তো রিতা বলে যে সমস্যা নাই খা, কোনো ব্যাপার না। পরে আমি ওখানে দাঁড়ায় থাকি, পরে দেখি কি ওরা বাসে চলে যায়, আমাকে কিন্তু বলে ওরা বাসে যাচ্ছে, পরে দেখি যে ওদের বাইকটা ঘুরাইয়া সোজা চলে যাচ্ছে যেদিক দিয়ে লাফিসতে যায়। পরে আমি দাঁড়ায় দেখি ওদেরকে যেতে, আমি দেখে আমি কি ব্যাপার, ওরা না বাসার ওদের রোডে চলে গেল আবার এদিকে ঘুরাইয়া বাইক দিয়ে, দেখে না আমি দাঁড়ায় থাকি। দাঁড়ায় থাকার পর কিছুক্ষণ পরে আমি মনে হচ্ছে যে আমি দেখি একটু লাফিসতার সামনে যাই, হাঁটতে হাঁটতে না ফোনে রেনুকে ফোন দিই, রেনুকে টোটাল বিষয়টা বলি যে আমি এদিক দিয়ে ওদের বাসে যেতে থাকি, দেখি আবার ঘুরে দেখি বাইক দিয়ে যাচ্ছে। তো লাফিসার সামনে যেয়ে দেখি রবিনের বাইক, ইভেন ওরা ভিতরে বসে খাবার অর্ডার করতেছে, আমার কাছে জিনিসটা না কেমন যেন অবাক লাগে। পরে ওটা দেখে না আমি রবিনকে ফোন দিই যে কোথায়, বলেই তো এলাকায়। তারপরে আমি কি, ও আচ্ছা, ওর নামে সোজা লাফিসে ঢুকে পড়ি, বলে আমি যা বলতেছে আমি ঢুকে পড়ি, তুমি এলাকায়, ও বলতেছে আমি, বলে কি যে আমি জানি আমার জানটা আমাকে দেখছে, আমি তো মজা করছে। পরে আমি ওখানে রাগারাই করি যে এইরকম কেন, তো বলেই আসতে পারতে এরকম লুকোচুরির কেন দরকার। পরে যাই হোক একটা মীমাংসায় বাসায় চলে আসি, পরে যাই হোক কুরবানি চলে আসে, কুরবানি ঈদের দিনও আমাদের দেখা হয় না, আমাদের ঈদগুলো এমনই হয় ঈদের দিন দেখা হয় না। তো ঈদের দিন রাত 11:30 দিকে ও আমার বাসার নিচে চলে আসে, বাসার নিচে আমাকে একটু দেখতে আসে 11:30 দিকে, আমি শুয়ে পড়ি, বলে যে বারান্দায় আসো, পরে এসে দেখি যে দাঁড়াইছে, পরে যে ওইভাবে 2-3 মিনিট দাঁড়িয়ে থাকে, পরে চলে যায়। যাই হোক পরে ঈদের পরের দিন সেম ওর সাথে আমার দেখা করার কথা, দেখা করার কথা এখন বসে বিকেলে দেখা করবে, তো আমি রেডি হয়ে বসে আছি, সন্ধ্যা হয়ে গেছে, আমি রেডি বের হব, বলে এখন না আমি একটু বাইরে যাচ্ছি, 1-1.5 ঘন্টা পরে দেখা করি, আমি আচ্ছা ঠিক আছে। পরে 1-1.5 ঘন্টা পরে ফোন দিচ্ছি, বলে আর কিছুক্ষণ, পরে আমি ঠিক আছে আর কিছুক্ষণ, তাহলে আমি বাইরে ঘর থেকে বের হয়ে ওয়েট করি। তারপরে এরকম করতে করতে ও 10টা বাজায় ফেলে, আর কিছুক্ষণ আর কিছুক্ষণ 10টা বাজায় ফেলে, পরে আমি বসে আমি বাইরে এতক্ষণ ওয়েট করতে করতে এখন বলে 10টা বেজে ফেলে, এখন তুমি আমার কে বলছো আর কিছুক্ষণ, তা আমি আজকে তোমার সাথে দেখা করে তারপরে বাসে যাবো। পরে আমি ওর এলাকায় যাই, ওর বাসার সামনে দাঁড়ায় থাকি, ও 11টার দিকে আসে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে 11টার দিকে আসে। তারপর আমি রাজাকে ফোন দিই, রাজা আমি তো রবিনের জন্য ওয়েট করতেছি, তোমার ভাই কোথায় গেছে তুমি কি জানো, বলে না জানি না, তবে দাঁড়া বাইরে ফোন দিতেছি। পরে রাজা ফোন করে বলে যে জিনাত ভাবি তো আসছে ভাইয়া। পরে রবিন কি করে 11:15-11টার দিকে আসে, তো আমি যে ওয়েট করি আমি একা ওয়েট করি না, আমার সাথে আমার ফ্রেন্ড ফাল্গুনি, ওর ফ্রেন্ড তুহিন, ওরা আমাকে একা ছাড়ে না, এত রাত হয়ে গেছে তোকে একা ছাড়বো না। পরে রবিন যখন আসে, রবিন আসার সাথে সাথে না ওর সামনে না দাঁড়ানো যায় না এমন গন্ধ, আর ও প্রচন্ড হাসতেছে, ওর গন্ধ শুনে আমি বুঝে ফেছি যে ও ড্রিঙ্কস করছে, ফুল ড্রিঙ্কস। পরে আমি কি করি, আমি তাকায় থাকি, ও হাসে, আমাকে ম্যানেজ করার চেষ্টা করে, পরে একটা বাসা গেটের সামনে নিয়ে যায়, পরে ওকে আমি ইচ্ছা মতো মারি যে তুমি ড্রিঙ্কস করবা দেখা, তুমি একটু একটু করে যে আধা ঘন্টায় আর 1 ঘন্টা এভাবে করে ই করো, তো এভাবে করে পরে একটা পর্যায়ে গিয়ে আমার আমি কুল হয়ে যাই, পরে আমাকে বাসার সামনে নামাই দিয়ে যায়, তো এইভাবে চলতে থাকে। পরে অ্যাকচুয়ালি কুরবানিটা হয় হচ্ছে 27 তারিখে, 28-29 এভাবে দেখা হয়, পরে 1 তারিখ নভেম্বরের 1 তারিখ চলে আসে, নভেম্বরের 1 তারিখে 2 তারিখে ও আমাকে প্রেগনেন্সি টেস্ট করার জন্য যে কি বলে টিউব না কি এরকম একটা কিছু, এরকম একটা জিনিস দেয় যে এটা বাসে নিয়ে যাও, এটা এভাবে এভাবে করতে হয়, এটা পড়ো। পরে আমি পড়ছি, আমাকে এভাবে করতে বলে যেভাবে, যে সকালে উঠে ফার্স্ট ইউরিন বা কিভাবে, পরে আমি ওইভাবে অ্যাপ্লাই করি, আমি বুঝি না কিছু,
পজিটিভ আসে সেই জিনিসটা আপনি বুঝতে পারেন না,
আমি অনেকবার পড়ি কিন্তু আসলে কি এটা রেড আসছে, আসলে কি এটা গ্রে না হোয়াইট কি এটা আমি বুঝতে পারি না। পরে সকালবেলা রবিন ফোন দেয় যে এটা দেখছো কি হয়েছে, আমি সামিনা বুঝি নাই, তুমি একটা গাধা গরু ছাগল, তুমি এগুলো কিছু বুঝো না, এতবার পড়াই দিলাম তারপরে বুঝো না, আচ্ছা ঠিক আছে। পরে ও রিতারে ফোন দেয় যে এরকম এরকম জিনাতে, তো কি কি করবো, বলে যে ওর এনে কোনো ক্লিনিকে গিয়ে টেস্ট করা। পরে ও আমাকে নিয়ে বিকালে দেখা করে, বিকালে দেখা করে তো আমরা আফতাবনগরে, ওখানে একটা সূর্যের হাসি ক্লিনিক আছে আফতাবনগরে, ওখানে ওখানে আমাকে নিয়ে যায়, ও আমাকে বলে যে জিজ্ঞেস করলে বলবা আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের বিয়ে হয়েছে, আমি বাইরে থাকি 3 মাস ধরে আসছি, তো প্রেগনেন্সি দেখা দিল, বলবা যে আমরা এই মুহূর্তে এটা চাচ্ছি না, এটা কিভাবে কি করবো। পরে ওখানে যাই, ওখানে মহিলা আমাদের দিকে না তাকাইয়ে থাকে, মানে ওই মহিলা মনে বিশ্বাস করতে চাচ্ছে না যে আমরা হাজবেন্ড ওয়াইফ, বা আমার কেমন যেন ওনার লুকিং এক্সপ্রেশন দেখে মনে হয় কি উনি মনে হয় আমাদেরকে ডাউট করতেছে। পরে আমরা ওনার সাথে বেশি কথাবার্তা না বলে চেক আপ না করে চলে আসি। পরে আমার বলতেছে যে আমি কি করবো, চলো আমরা একটা ডায়াগনস্টিক আছে ওখানে, ইমার্জেন্সি ভাবে 1 ঘন্টার মধ্যে রিপোর্ট বের করে। পরে আমরা ওখানেই করি, 1 ঘন্টার মধ্যে রিপোর্ট বের হয়, ও পেমেন্ট করার আগে না রিপোর্ট হাতে নিয়ে দেখে পজিটিভ। পরে পজিটিভ দেখে আমি পুরা অবাকরুদ্ধ চুপ হয়ে যাই।
কতদিনের বেবি?
মানে তখন জাস্ট রিপোর্ট আসে যে পজিটিভ, কিন্তু কতদিন ওটা আমি বুঝি না।
আচ্ছা, আল্ট্রাসাউন্ড হয়নি, জাস্ট শুধু প্রেগন্যান্ট ইউরিন টেস্টের মাধ্যমে। আচ্ছা, তারপর?
তারপরে যেটা হয় যে রবিন দেখি ওটা রিপোর্ট হাতে নিয়ে কয়েকজনে ফোন দেয়, জানায় যে ওর এরকম হয়েছে। যাই হোক, পরে আমাকে বলে বাসা নামায় দিয়ে আসে যে তুমি অফিসে সাবধানে যাবা, রিক্সা দিয়ে যাবা, টাকা পয়সা লাগবে কিনা রিক্সা দিয়ে যাবা কোনোভাবে, কিন্তু বাসে টাসে উঠো না, টাকা পয়সা লাগবে কিনা, বলছে না কোনো কিছু লাগবে না, তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করবা, আর তুমি একটা কাজ সেদিনই বলে তুমি অফিস থেকে 2-3 দিনের ছুটি নিতে পারবা, তো ডাক্তারের কাছে যাওয়া আমি বুঝছি, ঠিক আছে আচ্ছা তুমি বাসা যাও, ফোনে কথা বলবো না। পরে আমাকে ফোনে বলে যে দুই তিন দিনের মধ্যে প্রিপারেশন নিয়ে থেকো যে আমরা এসে যাব, আমি ডাক্তারের সাথে কথা বলে রাখবো না, এটা অপারেশন করাতে হবে। আমি বুঝছি আচ্ছা ঠিক আছে। পরে তারপরের পরবর্তীতেই ও যে ওই রিপোর্টটা পড়ার সাথে সাথে যে কয়েকজনকে ফোন দেয়, ওই যাদেরকে ফোন দেয় তাদের মধ্যে একজন আমাকে হঠাৎ করে তার দুই একদিনের মধ্যে ফোন দিয়ে বলে যে ভাবি রবিন ভাইকে যদি পাইতে হয় তাহলে তুমি এই বাচ্চাটা ফালাইও না, এই বাচ্চার জন্য তুমি রবিন ভাইকে পাবা আর না হলে পাবা না। মানে বলছে হ্যাঁ, জাস্ট কথাটা বললাম যে এটা শুনে রেখো। আর আরো কিছু ফোন আসে এইভাবে, ফোন টোন অনেক ইনফরমেশন আমি পাইতে থাকি, তো যাই হোক এভাবে পেতে থাকি। এগুলো শুনে না আমি কিছু মিলাইতে পারি না, আমি সাইলেন্ট হয়ে যাই, কিন্তু আমি রবিনকেও বলি না কিছু। আমি ওই পাশ থেকে শুনি রবিনের অ্যাটিটিউড গুলো, আমি দেখি রবিন তো প্রেশার যান চলো অ্যাবর্শন করতে হবে এটা সেটা বিভিন্ন ভাবে আমাকে ক্লিনিকে কয়েকবার।
আপনি আপনার মতো করে চেষ্টা করছেন যাতে করে অ্যাবর্শন না করতে হয়।
আমি না তখন বুঝে উঠতে পারি না আমি কি করব। ঠিক আছে, তো আমি এদিকে যারা আমাকে ইনফরমেশন দিচ্ছে এরা ওর খুব ক্লোজ, তো ওইভাবে আমাকে বলতেছে যে অ্যাকচুয়ালি আমাদের আমরা ভাবি ডাকতে ডাকতে আমাদের মুখ দিয়ে ফেনা উঠে গেছে, এত ভাবি ডাকছি জীবনে এই এক ভাইয়ের কারণে ফেনা উঠে গেছে, তো তুমি যদি ভাইয়াকে পাইতে চাও তাহলে এটা তুমি করো না, এটা তুমি রাখো, এটার জন্যই পাবা। তারপর রবিন আমাকে অনেক কনভিন্স করতে থাকে এটা সেটা, পরেও আমি দেখে তো আমি পরে আমাকে এভাবে চলতে থাকে। আমি বুঝছি যে ঠিক আছে আমি এটা অ্যাব্রেশন, রবিনকে আমি বলি ঠিক আছে আমি অ্যাব্রেশন করবো, তুমি বিয়ের ব্যবস্থা করো, আমরা তো ভালোবাসি বিয়ে হবে, আর যদি এরকম হয়ে গেছে আমরা বিয়ে করি, তাহলে হয়তো কেউ জানলেও কেউ বুঝলেও খারাপ বলবে না। তো যাই হোক, তো ওকে বিয়ের কথা বলাতে ও কি করে, ও কিছু বন্ধু বান্ধব হুজুর টাইপের বন্ধু বান্ধবের সাথে এগুলো রেডি করে ফেক বিয়ের জন্য সব প্রিপারেশন নেয়, সরকারি খাতাটা তো সব ফেক, কিন্তু ওটাও আমি জেনে ফেলি যে ভাই রবিন এই কাজটা করছে। পরে
তার বন্ধুদের মাধ্যমে বা তারই পরিচিত জনের লোকের মাধ্যমে
ওর সাইড থেকে আমি জেনে ফেলি, ও যাদেরকে দিয়ে এই কাজগুলো করে তো তারাই বলে ফেলে যে আমরা তো মানুষ পশু না, এরকম একের পর এক এরকম আর সহ্য করতে পারতেছে না, এজন্য ওরা ওইভাবে আমাকে বলে ফেলে। পরে যাই হোক এভাবে বলতে থাকে, আমিও শুনতে থাকি। পরে ওইগুলো রবিন ওই সাইড থেকে প্রিপারেশন করে আমাকে বলে জান কত টাকা কাবিন করবা। পরে আমি বলি যে 10,00,000 টাকা কাবিন করবো, জান তুমি আমরা ছাড়তে না পারো। পরে বলছে ঠিক আছে কাবিন আমার যতই করবে তত। আমি বলছি শোনো রবিন, বিয়ে যদি করতে হয় কোনো কাজই টাজির কাছে করবো না, কোর্টে গিয়ে করবো, রেজিস্টার করে করবো। পরে রবিন পিছিয়ে যায় কথা শুনে, পরে কয় তোমার যা ইচ্ছা তাই করো, যাও আমি শিকারই যাবো না, এটা আমার ইচ্ছা। আমি পরে হাইসা দিই। তারপর যাই হোক এভাবে রবিন আমার পায়ে ধরে কনভিন্স করে বিভিন্ন কিছু চেষ্টা করে, পারে না। একদিন ওর ই দেখতে দেখতে আমাকে একদিন ক্লিনিকে এভাবে প্রায় 2 মাস পার হয়ে যায়। তো একটা সময় হয় কি ও অসুস্থ, জ্বর হয় প্রচন্ড জ্বর, নভেম্বরে 5-7 জ্বর। তো 7 তারিখে শুনি ওর বাসায় একটা মেয়ে আসছে উত্তরা থেকে, তো সেটা আমি 2 দিন পরে শুনি। তারপর যাই হোক এভাবে শুনতে থাকি, যাই হোক এরকম ই হয়। ও মাঝখানে সিলেটে যায়, তো হঠাৎ করে সিলেটে যায় নভেম্বরের 15 তারিখে। তো আমি বলি সিলেটে যাও কেন, তুমি যে আমার কথা শোনো না, ওই জায়গায় কামরুল কামাক্ষা নামে একজনই আসছে, তো ওনারে দিয়ে তোমার সাহায্য করবো, মানে জাদুটো না এইরকম। আমি ভয় পাই যে সাথে সাথে না যে আমাকে ইনফরমেশন তাকে ফোন দিয়ে যায় এইরকম কিছু কি আছে যে ওখান থেকে এমন কিছু করবে আর আমার এদিকে এরকম ক্ষতি হবে। বলে এই কামরুল কামাক্ষা তো ব্যাঙ্গালোরে ইন্ডিয়ায়, এটা কিভাবে মজা করছে, ওখানে যাচ্ছে ওর বোন লন্ডন থেকে কিছু পার্সে পার্সে ওটা আনার জন্য। তারপরে এভাবে চলতে থাকে, ঈশার থেকে সিলেট থেকে আসে, সিলেট থেকে আসার পর বলে বেবি অপারেশন করবো, এটা সেটা প্রেশার দিতে থাকে। আমি বলছি ঠিক আছে অপারেশন করবো, তাহলে আসো অপারেশন করার আগে আমরা একটা আল্ট্রাসাউন্ড করি। তারপর আল্ট্রাসাউন্ড করি, আল্ট্রাসাউন্ড করার পর আল্ট্রাসাউন্ড করি আমরা পপুলারে দুজনে মিলে একসাথে আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ড করার পর ব্যাক করি, আল্ট্রাসাউন্ড রিপোর্টের ফটোকপিটা ওর কাছে থাকে আর অরিজিনাল কপিটা আমার কাছে থাকে। ফটোকপিটা থাকে, ও বিভিন্ন কিছু কিছু জায়গায় নাকি কথা বলবো, ওটা দেখায় যে এই সিচুয়েশন এটাতে এখন যদি অপারেশন করি কোনো সমস্যা হবে কিনা ডিটেলস, যে আমি ভয় পাচ্ছি এটার জন্য। তারপরে আল্ট্রাসাউন্ড করার পর আমি বলি আমি অপারেশন করবো না, এটা সেটা বিভিন্ন কিছু বলতে থাকি, একবার হ্যাঁ বলি একবার না বলি, কারণ আমি যেগুলো শুনতেছি শোনার পরে কনফিউজ যে আমি কি করবো। পরে যায়, তারপর একদিন এত রিকোয়েস্ট এত রিকোয়েস্ট করতে 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 একটা পর্যায়ে ওর সাথে নামে একটা নার্সিংহোমে যাইতে বাধ্য হই। ঠিক আছে, এটা একটা নার্সিংহোমে যাই। তো নার্সিংহোমে যাওয়ার পর বসে থাকেন, তখন আমি বুঝি না যে কতদিন পরে ওরা চেক আপ করে, পরে রবিন আসে, পরে রবিনের সামনে বলে যে এটা যদি অপারেশন করতে হয় তাহলে তাতেই করেন, কেননা এইটা অলরেডি ওনার 2 মান্থ প্লাস চলতেছে, এরপরে তার থ্রি মান্থের পরে তার অ্যাব্রেশন করা যায় না। তো এগুলো এভাবে শুনতে থাকি, আমি রবিনকে প্রেশার দিলে রবিন বিভিন্ন ছলনা বর্ণনা এগুলো করতে থাকে। তা একটা পর্যায়ে গিয়ে আমি রবিনের মামির কাছে যাই, এক মামির কাছে যাই, মামিকে গিয়ে বলি। ইভেন এটাও শুনি যে ওই মা, যে মামিদের আমি ছাদে গিয়েছিলাম মামি দেখে ফেলছে, ওই মামির বোনও ছিল সাথে, ওই বোন জিজ্ঞেস করছিল রবিন তোমার সাথে যে মেয়েটা আসছে মেয়েটা কে, কি হয় তোমার গার্লফ্রেন্ড, কারণ না মামি এসব মেয়েদের সাথে তো মজাই করা যায়।
This track was downloaded from fusionbd.com.
তো এই যে মেসেজটা আমি পেয়ে যাই যে রবিন ওই মামির বোনকে বলছে যে এইসব মেয়েদের সাথে মজা করার জন্য, জিনিসটা আমার কাছে খুব মনে হয় যে আমি, আমাকে ছোট করা হয়েছে, আমার খারাপ লাগে। পরে আমি বলছি যে ওই মামিদেরকে যেহেতু এটা বলছে, মামি আমার সাথে তোর রিলেশন আমাকে ছোট করার জন্য এটা বলছে, আমি মামির বাসে ফার্স্টে যাই যে মামি অ্যাকচুয়ালি রবিন যেটা বলছে যে মজা করার জন্য অ্যাকচুয়ালি ওরকম কিছু না, ওর সাথে আমার রিলেশন আছে, ওকে আমরা লাভ করি, দেখেন আমার মোবাইলে কত SMS এটা সেটা, তারপর বিভিন্ন কিছু। তো মামি বলে যে আমরা তোর প্রধান গার্জিয়ান না, তো তুমি ওর মার কাছে যাও, ওর মার কাছে যাও। আমি ওর মাকে বলি, এর আগেও তো তুমি ছাদে আসছিলা, তো এটা দেখো ওর মাকে আমি বলছিলাম। ওর মা আমাকে বলে কি যে বিয়ের আগে সব ছেলেরাই মজা খায়, তা আমার ছেলেও একটু মজা খাইছে, সমস্যা কি? এটা শুনে আমি চুপ হয়ে যাই, কিছু বলি না, কথা বাড়াই না। তো আমি আর কি বলবো, তুমি একটা কাজ করো, তুমি ওর মার কাছেই যাও। পরে ওর মার কাছে আমি যাই, ওর মার কাছে গিয়ে আমি বলি, ওর মা কি করে আমার বলে যে আমার হাতে পায়ে ধরে যে মামা এটা তোমার সাথে এরকম হয়েছে, তুমি কাউরে বললো না, তোমার হাতে ধরে পায়ে ধরে, এটা মোবাইলের যুগ, এটা ইন্টারনেটের যুগ, স্কাইপের যুগ, এটা এরকম হইতেই পারে, তোমরা ছোট মানুষ ভুল করতেই পারো, কিন্তু তুমি, তোমার আমি কিছু টাকা পয়সা দিয়ে দেই, তুমি সরে যাও। আমি সাল্লাহ আপনি এটা কি বলেন, আপনি মেয়ের সাথে এরকম যদি হইতো তাহলে কি আপনি মেয়েকে এর প্রতিদানে টাকা পয়সা নিয়ে চলে আসতে বলতেন? আমি ওনাকে এটা বলি, তারপরে উনি বারবার খালি টাকা পয়সার কথা বলে, হাতে পায়ে ধরে আঁচল বিছায় দেয়, ভিক্ষা চায়। আমি বলছি না, আমি আমি তো ফকির হয়ে গেছি, আমি কি আপনার ভিক্ষা দিব, আমার তো ভিক্ষা দেওয়ার কোন অ্যাবিলিটি নাই, এখন যদি কিছু দেওয়ার থাকে আপনি আমাকে দিতে পারেন, আপনি আমাকে উদ্ধার করেন। পরে এরকম বলতে থাকি, উনি উনার মতো করে বলতে থাকে, আমার ছেলের বিয়ের বয়স হয় নাই, আমার ছেলেটা কি বিয়ে দেবো, আমার ছেলে ছোট ছোট, এরকম বলতে থাকে। আমি আপনার ছেলের বিয়ের বয়স হয় না, আপনার ছেলে কিসের কিসের বয়স হয়েছে, মেয়েদের সাথে এরকম করার বয়স হয়েছে, বিয়ের বয়স কবে হবে, খালি মেয়েদের সাথে এরকম করা যাবে?
জিনাত, যুগ যেখানেই যাক, পৃথিবী যেখানে এসে থমকে দাঁড়ায়, সভ্যতা যত দূরেই পৌঁছায়, সেই সেই সময় থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত এবং পৃথিবী ধ্বংস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, একটা নারীর জন্য, একটা নারীত্বের জন্য, একটা নারী সত্তার জন্য যদি সবচাইতে মূল্যবান কিছু থেকে থাকে, সবচাইতে দামি কিছু থেকে থাকে, সবচাইতে সবচাইতে মাথায় তোলার মতো কিছু থেকে থাকে, আমি তোমরা নারী জাতি, তোমাদের মধ্যে যে নারী সত্তা আছে, তাদেরকে আমরা মা বলা ছেড়ে দিব যদি তোমরা সেই নারীত্বে সেই সম্ভ্রমের সম্মান না রাখো। জঘন্য মুহূর্তের দুর্বলতায় স্রষ্টা কোনো এক জায়গাতে কোনোভাবে বলেছিলেন যে তোমরা যখন ভালোবেসে পরস্পরকে বিয়ে করো, বিয়ে করার পরে তোমরা যখন পরস্পরকে চুম্বন করো, তখন সেখানে আমার রহমত বর্ষণ হতে থাকে। সেই জায়গা থেকে সরে এসে শুধুমাত্র মাস্তি করার জন্য, মজা নেওয়ার জন্য একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাওয়া, আজ তোমাকে দেখছি আর ভাবছি, কিছুদিন আগে যেমন ডাস্টবিনে নবজাতকের লাশ খুঁজে পাওয়া গেছে, তোমরা যারা সেই সেই অভাগা, তোমরা যারা সেই হিপোক্রেট, তোমরা যারা সেই 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 প্রতারণার ভেতর দিয়ে যাও, মাস্তি করো, মজা করো। এবং ওই মহিলা, ভদ্র মহিলার কণ্ঠস্বর শুনেই যেটা মনে হয়েছে, যারা যাদের ঔরসে ধরনের সন্তানের জন্ম হয় তাদের কল্যাণেই আজকে বাংলাদেশের মতো দেশে, যে দেশের কালচার নিয়ে, যে দেশের কৃষ্টি নিয়ে, যে দেশের সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি সমগ্র বিশ্বব্যাপী, এই রকম মানুষের কল্যাণেই নবজাতকের লাশ এই ডাস্টবিনে পাওয়া যায়। তোমার কলিজা ছিঁড়ে যায়নি তখন?
আমি একজন ওনার কথার জবাব কি দেবো বুঝতে পারি না। উনি বারবার যখন ওনার ছেলের জন্য ভিক্ষা চায়, তখন আমি উল্টা বলে তাইলে আপনি আমার ভিক্ষা দেন, আপনি আমার বাঁচান, এগুলার যা হয়েছে আমরা না হয় ভুল করছে, আপনি কার জন্য, হ্যাঁ আপনি এটা বেনে নেন। আপনার ছেলের বিয়ের বয়স হয় নাই, তা আপনার ঘরে যে কিছুদিন আগে একটা মেয়ে আসছিল উত্তরা থেকে, ওই মেয়েটা কে? পরে উনি কোনো জবাব দিতে পারে না, পরে উনি অনেক কথা বলতে থাকে। ওখানে ওনার একটা বান্ধবী আসে রানু নামে, উনি অনেক অপমান করতে থাকে, অনেক কিছু বলতে থাকে আমার সাথে, আমার বান্ধবী ফাল্গুনিও যায়। তো তখন বলে যে তোমরা এরকম করছো, প্রোটেকশন নিলে না কেন, তাইলে তো এরকম হইতো না। পরে আমার বান্ধবী অবাক হয়ে যায় যে উনি মুরব্বী হয়ে এটা কি বলবো, আমরা আসছি এটা সলিউশনের জন্য, কেন কি করলাম না এটা সেটা। পরে আমার বান্ধবী বলে তাইলে আপনার ছেলের পকেটে একটা প্রোটেকশন দিয়ে দিতেন। পরে যাই হোক ওখান থেকে চলে আসি। পরে ও রবিন এটা সবাই মোটামুটি জানাজানি হয়ে যায়, রবিনের ফ্রেন্ড সার্কেল সবাই জানে, এলাকার টুকটাক মানুষ জানাজানি হয়ে যায় যে রবিন একটা মেয়ের সাথে ঘুম হয়েছে। আর আমার সাথে রিলেশন হওয়ার আগে রবিনকে সবাই নাকি অ্যালার্ট করছে যে এই মেয়ের সাথে রিলেশন করো না, তাহলে রবিন তুমি ধরা খাবা, অন্যান্য মেয়েদের সাথে যাই করছো তুমি ছুটে আসতে পারছো, এই মেয়ের সাথে ছুটে আসতে পারবা না। পরে এগুলো শুনতে থাকি। পরে আমি রবিন আম্মাকে যে বলি যে উত্তরা থেকে একটা মেয়ে আসছিল, এটা রবিনকে বলে দেয়। রবিন আমাকে রাতে বলে তুমি বাসায় আসছিলা, হ্যাঁ আসছিলাম। পরে তার দুদিন পরে আবার রবিনদের বাসায় যাওয়া হয়। তারপরে ওইখানে রবিনের আম্মা বলে কি তুমি সেদিন বললা যে একটা মেয়ে আসছিল, কে আসছিল? তো রবিনটা আমি অস্বীকার যাই যে আমি এটা বলি নাই, কেননা এটা আমি অস্বীকার যাই কিছু রিজন ছিল, কেননা রবিন যে মাঝখানে সিলেটে ছিল সেই সময়টা না আমি রবিনের, আমি জানতে পারি ও আর অনেকগুলো মেয়ের সাথে রিলেশন, একসাথে তিনটা মেয়ের সাথে রিলেশন, একটা মেয়ের সাথে সাড়ে পাঁচ বছর, একটা মেয়ের সাথে পাঁচ বছর, ইভেন আমি তো প্রায় এক বছর যাবৎ কন্টিনিউ, ইভেন প্রতিটা মেয়ের সাথে ওর ফিজিক্যালি রিলেশন। একটা মেয়ে হচ্ছে উত্তরায় থাকে নরিন, আর একটা ওদের বাসার সামনে থাকে, বাসার সামনে যে মেয়েটা থাকে মেয়েটা এত সুন্দর, খুব সুন্দর মেয়েটা, নরমেটা অনেক কিউট। তা আমরা রবীন্দ্র যখন সিলেটে থাকে আমরা তিনজন কথা বলি, একে অপরকে বলি যে আমার সাথে কম হয়েছে এটা সেটা, আমি নাম্বারগুলো জোগাড় করি।
আপনারা আবার তিনজন তিনজনের সাথে কথা বলেন?
হ্যাঁ, আমি ও যখন সিলেটে থাকে তখন আমি ডিটেইলস জানা ফেলি রবীন সম্পর্কে, নরিনের সাথে আমি ফোনে কথা বলি বলি। পরে আমি রবীন আর একটা গার্লফ্রেন্ড ছিল, ওই ওর বাসার সামনে যেটা ওর বাসায় যায়, ওর নাম্বার পাই না, দেখো ওই মেয়ের বাসায় চলে যাই। পরে ওই মেয়েরে দেখে না আমি পুরো অবাক হয়ে যাই। পরে ওরে দেখে আমার চোখের পানি চলে আসে, বলে কি আপু তুমি কে, তুমি আমারে দেখে কাঁদতেছো কেন, কি তোমার বয়ফ্রেন্ডটা কে? বলে আমার বয়ফ্রেন্ড তোমাকে কি রবিন পাঠাইছে? আমি তোমার বয়ফ্রেন্ড কি রবিন? বলে হ্যাঁ। আমি রবিন কয়টা মেয়ের বয়ফ্রেন্ড? বলে কেন কি হইছে? পরে আমি ওকে সব বলি। পরে একটা পর্যায়ে গিয়ে হয়তো কি আমি রবিন আমার সাথে যখন রাতে ঘন্টার পর ঘন্টা কথা বলতো আমি ওদেরকে কনফারেন্সে রাখতাম, ওরাও শুনতো। রবিন আমার সাথে এত রোমান্টিক কথা বলতে বলতো যে ওই মেয়েরা না লোড নিতে পারতো না, কথার মাঝখানে ফোন কেটে দিত। পরে আমি আবার ফোন দিতাম যে ফোন কাটলা কেন শুনো, বলে আপু এগুলো তো আর সহ্য করতে পারি না। পরে ওদের সাথে যখন কথা বলে আমিও কনফারেন্সে থাকি, একে রবিন ওদেরকে গান শোনায়, ওর বান্ধবীরা ওকে গান শোনায়, রবিন গান গায় যে সারাদিন তোমায় ভেবে ভেবে হলো না কোনো কাজ, হলো না তোমায় পাওয়া, এটা নরিন আর রবিন গান গায়। আর আমি কনফারেন্সে, আর রবিন কি করে ওর সাথে কথা বলার মাঝখানে নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক ইনকামিং নেটওয়ার্ক বন্ধ করে আমাকে গুড নাইট লিখে দেয় যেন আমি ডায়াল করলে যেন বন্ধ পাই। তো ও সেটার অনেকগুলো অপশন জানতো, তো কি হচ্ছে কি করতেছি, রবিন কি বলে, রবিন নরিন কি বলে, আমরা না তিনটা আমি একসাথে সবকিছু একে অপরকে শেয়ার করতাম বলতাম। তারপরে যাই হোক একদিন, তারপরে রবিনের মায়ের কাছে যাই, রবিনের মা বলি যে ওই মেয়ে কে আসছিল। পরে রবিন চুপ থাকে, রবিনের মা সামনে থাকে। তো রবিনের মা বলে কি ও ওইটা ওইটা তো আমার ভাইয়ের মেয়ে। পরে আমার মাথা গরম হয়ে যায়, রবিনকে সেভ করার জন্য আপনি জানেন ওই মেয়ে কে, তারপরও আপনি বলেন ভাইয়ের মেয়ে? তখন আমি না আমার মাথা ঠিক থাকে না, আমি বলি আপনি কোন ভাইয়ের মেয়ে, মিথ্যা কথা কেন বললেন? তখন রবিন রে আমি আঙ্গুল দিয়ে বলি কি এই তোমার সম্পর্কে আমি সব জানি, ঠিক আছে তুমি কি করতেছো না করতেছো সব জানি, আমি তোমাকে বহুতবার সুযোগ দিছি যে তুমি কি কিছু করতেছো আমার কাছে লুকাচ্ছ, তুমি একটাবার বলো না, আমি প্রচুর সুযোগ দিছি। এই সেম সুযোগটা নরিন দিছে, তানিয়া নামে একটা গার্লফ্রেন্ড ওর বাসার সামনে যেটা, ওর অরিজিনাল নামটা আমি বলছি না। তো ও সবাই সুযোগ দিছে যে আমরা চাইছি যে রবিন নিজে থেকে বলুক ও মেয়েদের সাথে প্রেম আছে এটা সেটা বিভিন্ন কিছু। তো যাই হোক রবিন স্বীকার জানে, পরে রবিনের মাঝেই বলে যে এটা আমার ভাইয়ের মেয়ে, তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। পরে আমি বলছি কি ভাইয়ের মেয়ে মানে? তো এটা তো রবিনের গার্লফ্রেন্ড, রবিনের কয়টা গার্লফ্রেন্ড আপনি দেখছেন জানেন, সবই জানেন, আপনি আমাকেও দেখছেন ওকেও দেখছেন, এইভাবে বিভিন্ন কিছু চলতে থাকে। পরে রবিন আমার মুখের দিকে তাকায় থাকে, আমি বলছি কি তুমি জ্বর ছিল তখন তোমার বাসায় নরিন নামে একটা মেয়ে আসে নাই, ওকে আসার সময় তুমি বলো নাই রসমালাই নিয়ে আসতে, ওর কাছে টাকা চাও নাই, টাকা যত চাইছো তত দেয় নাই দেখা আড়ালে আর একজনকে ফোন করে বলো নাই যে ভিন্ডি মায়ের জিয়ে এই কয় টাকা দিয়ে গেছে এইভাবে তুমি বলো নাই। পরে রবিন তাকায় থাকে আমার দিকে, আমি বলি যেদিন নরিন তোমার বাসায় আসছে তার দুদিন পরে তুমি তানিয়ার সাথে ওর বাসায় গিয়ে ফিজিক্যালি রিলেশন করো নাই। পরে রবিন এক কথা ওর মার সামনে বলে, হ্যাঁ এগুলো সব সত্যি আমি করছি,
সেই পরিস্থিতিটা আমরা সরাসরি সেই ঘটনায় চলে যাই।
বর্তমানে যেটা হয় যে অনেক প্রেসার করার পর এলাকাবাসী প্রেশার করার পর যে আপনি ছেলের কোন একটা মেয়ের সাথে করছে এটা সেটা হয়তো বিয়ে পড়াবেন না কেন বিয়ে পড়ান, তো বিয়ের আগে রবিনকে পলায় লুকায় রাখে, বিয়ের আগে লুকায় রাখে, পরে বাধ্য হয়, পরে রবিনের মা বিয়েটা পড়ায়, রবিনের মা বিয়েটা যেন না পড়ায় তো হয় রবিনের মা খাটের নিচে লুকায় রাখে, মানুষ এসে ঘুরে যায় কথাবার্তা বলবে গেলে ঘুরে যায়, মানুষ টর্চ লাইট দিয়ে খুঁজে বের করে বিভিন্ন কিছু, মানুষ অবাক হয়ে যায় যে এরকম করছে ছেলে অন্যায় করছে, কিন্তু মার কি স্বীকৃতি দেওয়া যে ওটাকে সাপোর্ট করা বরং এটাকে কিভাবে পজিটিভের দিকে আনা যায় সেটাই করা।
তো আমি আমার বন্ধুদের মতামত সাথে সাথে নিতে চেষ্টা করব, আমি মেঘলাকে অনুরোধ করব যে আমাদের অনুষ্ঠান রিলেটেড একদম প্রাসঙ্গিক যে মতামতগুলো আসবে আমাদের আমাদের এসএমএস বক্সে সেই টেক্সটগুলো আমরা সাথে সাথে যেন কভার করতে পারি।
ওকে, আপনি চাইলে আমি এখনই কিছু টেক্সট পড়তে পারি। যেমন আকাশ আছেন জিনজিরা থেকে, লিখেছেন যে আপু খুব খারাপ লাগছে আসলে ছেলেটা মানে ছেলে নামের কলঙ্ক, এরকম লিখেছেন। আর আরেকজন লিখেছেন যে এইরকম ভুল যারা করেন মানে তাদের আসলে কোনো ক্ষমা নেই, এবং এইসব প্রোগ্রাম বেশি বেশি করে রেডিওতে আমাদের এই প্রোগ্রামে নিয়ে আসা উচিত, তাহলে যুব সমাজের জন্য ভালো হবে। এবং মাসুদ আছেন, উনি গোপালপুর থেকে লিখেছেন যে আমি আপনাদের নতুন বন্ধু, অনুষ্ঠানটি অনেকই ভালো লাগছে এবং এই ধরনের অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। এবং জাহির আছেন কুমিল্লা থেকে, লিখেছেন যে প্রথমে শুনে যতটা ভালো লেগেছিল এখন তার চেয়ে ততটা বেশি খারাপ লাগছে। এবং আরেকজন আছেন জোনাকি, উনি শাহজাদপুর থেকে লিখেছেন যে শুধু জিনাত আপু না, অধিকাংশ মেয়েরাই একটি জায়গায় বড় বেশি ভুল করে, আর সেই জায়গাটা হচ্ছে বিয়ের আগে ফিজিক্যাল রিলেশনে ইনভলভ।
এবং এই কথাটা অনেক দারুণভাবে সে লিখেছে, সেটি হচ্ছে যে একটা নারীর জন্য একটা মেয়ের জন্য তার সবচেয়ে পছন্দের দুইটা জিনিস সেটি হচ্ছে তার সৌন্দর্য এবং তার আব্রু। এই আব্রুটাকে মুহূর্তে দুর্বলতায় যখন আমি এই আব্রুটাকে হারিয়ে ফেলছি, যখন আমি আমার এই ভার্জিনিটি হারিয়ে ফেলছি, তখন মানসিকভাবে এবং নারীর সেই সত্তা থেকে নিজের অজান্তে নিজেকে অনেক নিচে নামিয়ে ফেলি আমি। এবং সাধারণ বোধ সম্পন্ন কোনো মানুষ সেই বিষয়টাকে মেনে নিতে পারে না। আমারও যেটা মনে হয়েছে, জিনাত যতটুকু রবিনের টানে তার চাইতে বেশি করে যার কাছে সে তার ভার্জিনিটি, যার কাছে সে তার আব্রুকে সঁপে দিয়েছিল, তাকেই যেন সারা জীবনের জন্য পায়, যাতে করে তার আব্রু বদনাম না হয়, অসম্মানজনক কোনো জায়গাতে না দাঁড়িয়ে যায়, সেই কারণে চেষ্টাটা আরো বেশি ছিল তাকে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে ফেলা।
হ্যাঁ এটাই, যে আমি সবকিছু জানি ও এতগুলো মেয়ের সাথে এরকম করছে, ইভেন ও তো ওই নরিনের সাথে কন্টিনিউ রিলেশন আছে, তারপর ওই তানিয়ার সাথে আছে, ইভেন ওদের সাথে যখন রিলেশন করতো আর একটা মেয়ের সাথে রিলেশন ছিল 3 বছর, টিয়া ওই মেয়েটা মানে ম্যারিড ছিল, ওই মেয়ের কাছ থেকে 50,000 টাকা নিছে, তারপর ওই মেয়ের সাথে এরকম ফিজিক্যালি ওর সাথে প্রেম মানে ও নাকি প্রতিটা মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন করা, ইভেন ওই টিয়ার 2-3 বার বেবি হয়েছে ও ওটাকে অ্যাব্রেশন করছে, পরে একটা পর্যায়ে ওকে অ্যাভয়েড করে রিলেশনটা ব্রেকআপ করছে,
ফাইনালি বিয়ের পিড়িতে বসার ব্যবস্থা করা হলো।
জিনিসটা হয় যে ওর মা এক কথায় যে বাধ্য হয় খুশি মনে যে বিয়ে পড়ায় তা না, এক কথায় যে প্রচন্ড বাধ্য হয় বিয়েটা পড়াইতে, তারপর 1,00,000 টাকায় আমাদের কাবিনে বিয়ে হয়, কিন্তু আমি চাইছিলাম যেন অনেক টাকায় কাবিনে বিয়ে হয় যেন ও আমাকে ছাড়তে না পারে, তো আমাকে যেন ছাড়তে না পারে জন্য আমি চেয়েছিলাম যে বেশি টাকায় কাবিন হোক, রেজিস্টার করে কোর্টে গিয়ে বিয়ে হোক যেন ছাড়তে না পারে, তো যাই হোক ওভাবে হয় নাই, ঘটা করেই 15 ডিসেম্বরে বিয়ের ডেট ফিক্সড হয়, বিয়ে হয়, রবিন তখন পলাতক, তখন রবিনের মা ঘন্টাখানিকের মধ্যে কাজে টাজে সব আসে, রবিনকে ফোন দেয় যে আয়, ডেট ফিক্সড হয়েছে, রবিন আসে সিগনেচার করে যায়, বিয়ে যেদিন হয় আমি আমার বাসায় চলে আসি, রবিনের বাসায় চলে আসি বিয়ের পর, তো ওখানে একটা কথা ছিল বিয়ের, তো আমি ওখানে থাকবো কিনা চলে আসবো কিনা, তো আমার বোন, আমার মা, আমার বোন, দুলাভাই, বাবা তো বিয়েতে থাকে, তো রবীন্দ্রও 10 জন গার্জিয়ান থাকে, আমাদেরও 10 জন গার্জিয়ান থাকে, মোটামুটি গার্জিয়ান লেভেলের থাকে। তো যেটা হয় যে বিয়ের আগে দিয়ে অনেক আমার বাবাকে অপমানও করা হয়, অনেক কথা বলে, অনেক কিছু একটা টোটালি টর্চারের কারণে আমাদের কোনে টর্চার করা হয় অনেক।
এটা কি ভুল ছিল? রবিনের মতো একটা গুণধর সন্তানের জন্ম দিয়েছে তার মা, যে কারণে সব মেয়েরা যেমন ওই যে পোকামাকড় যেমন আলোর দিকে ঝাঁপিয়ে পড়ে দেন মৃত্যুবরণ করে, সেভাবে মৃত্যুবরণ করেছে। আরেকদিকে আপনার মতো একটা মেয়ের জন্ম দিয়েছেন যে বাবা, সে বাবা কোনো কারণ ছাড়াই বিনা দোষে বারবার অপদস্থ এবং অপমানিত হয়েছে।
এক কথা কি আমার বাবাকে চরম অপমান করা হয়।
This track was downloaded from fusionbd.com.
কি ধরনের অপমান শুনতে একটু?
আমার বাবাকে একবার বলা হয় যে তোমার বাবাকে আসতে বলো, আমরা কাবিনের বিষয় নিয়ে আলাপ করবে বিয়ের আগে, তোমার বাবাকে মিষ্টি নিয়ে আসতে বলো। আমার বাবা মিষ্টি নিয়ে যায়, কিন্তু তারপরের দিন কি করে, মিষ্টি লোকজন দিয়ে ফেরত পাঠায়। আমার বাবাকে অনেক অপমান করে। মেয়ে দিয়ে ব্যবসা শুরু করছেন, চাঁদের টুকরার দিকে হাত বাড়াইছেন, আমাদের ছেলে প্রিন্স, আমরা স্থানীয়, তো মেয়ে দিয়ে কি এগুলো ব্যবসা শুরু করছেন, এটা সেটা বিভিন্ন কিছু বলতে থাকে। তো ওনারা বলতে থাকে,
যখন আপনি শুনেন তখন আপনার কেমন লাগে?
আমার না খুব কষ্ট লাগে যে সবই তো শেষ, বাবা অপমান হলো, আমিও সব কিছু হারাইলাম। তারপর আমার মনের মধ্যে একটা জিনিস যে হ্যাঁ, যেহেতু এরকম হয়েছে, অপমান হয়েছে, আমিও সবকিছু হারাইছে, তো আমি বিয়েটা করব। আর ওর চরিত্র খারাপ, হয়তো মানুষ একদিন, সব মানুষ একরকম থাকে না, একসময় হয়তো ঘুরবে। তো এভাবে যাই হোক বিয়েটা হয়। তারপর আমার বিয়ের দিন আমার বোন ওকে বলে,
এই বিষয় নিয়ে আমরা ডিটেলস ইনভেস্টিগেট করেছি, এর জন্য অবশ্যই ক্রেডিট গোজ টু ঢাকা এফএম 90.4 এর ভালোবাসার বাংলাদেশের টিম, যারা প্রত্যন্ত জায়গাতে যাওয়ার চেষ্টা করেছে। শ্রোতা বন্ধু, শুধু আপনাদের কথা চিন্তা করে, যে ক্লিনিকের কথা বলা হচ্ছে যেখানে অ্যাবর্শন করানো হয়েছিল, সে ব্যাপারটা আমরা ইনভেস্টিগেট করে জানবার চেষ্টা করেছি। পপুলার ক্লিনিকের কথা বলা হয়েছে এখানে, সেখানে আমরা জানবার চেষ্টা করেছি, সেখানে ডায়াগনোসিস আল্ট্রাসাউন্ডের জন্য যাওয়া হয়েছিল কিনা এবং আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা কি ছিল। এবং আমরা আমাদের জায়গা থেকে নিজেদের নিরপেক্ষ অবস্থান ধরে রাখার জন্য যে রবিনের প্রসঙ্গ বারবার করে আসছে, সে রবিনের সাথে কথা বলার চেষ্টা করেছি। রবিনকে বরাবরের মতোই তার মা আঁচল তলায় লুকিয়ে রেখেছেন, রবিনের সাথে কোনোভাবে যোগাযোগ করার সুযোগ আমাদের হয়নি। শুধু তাই না, আমরা এই বিষয়গুলোকে আরও বেশি পরিষ্কার করবার জন্য এবং কার তরফ থেকে প্রতারণার ছিল, কে কিভাবে এই ঘটনা আজকের যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সবচেয়ে বেশি মাত্রায় দায়ী কে, এবং আমাদের জায়গা থেকে ভালোবাসার স্টুডিও থেকে যে সেই নিরপেক্ষতা যেন আমরা বজায় রাখতে পারি, দুই পক্ষের অংশগ্রহণকে যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই কারণে আমরা রবিনের মায়ের সাথে যোগাযোগ করেছি। উনি অনিয়ারে সরাসরি কথা বলতে চাননি, কিন্তু তার সাথে কথা বলাকালীন সময় আমাদের রেকর্ডেড যে স্পিচ, সেই রেকর্ডেড বাইটটা আমরা এখন চালাচ্ছি, যাতে করে আপনারা সে যে কথাগুলো বলতে চাচ্ছে সেই ব্যাপারে একটু ধারণা পেতে পারেন এবং তাকেও আমরা আমাদের শ্রোতা বন্ধুদের সামনে উপস্থাপন করার একটা সুযোগ নিচ্ছি। এবং ফাইনালি দুইজনের কথার পরে আমাদের যে ভালোবাসার বাংলাদেশ, তার যে ডেডিকেটেড টিম, তাদের যে ইনভেস্টিগেশন রিপোর্ট, সেটাও আমরা প্লেস করব, যাতে করে আপনারা বুঝতে পারেন কার প্রতারণার জন্য, কার প্রতারণার ফাঁদের জন্য এইভাবে প্রতিদিন একটি একটি করে মেয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। এখন বাজাচ্ছি আমরা সেই বাইটটি যখন আমরা কথোপকথন আমরা কথা বলি রবিনের মায়ের সাথে, সেই রেকর্ডেড ভার্সনটা আমরা আপনাদের জন্য এখন শোনাচ্ছি।
বিয়ের আগে আমার ছেলের সাথে গেছে বছর ফেব্রুয়ারি মাস এপ্রিল মে, এই 4 মাস তারা বন্ধুত্বের সম্পর্ক, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই 5 মাস মেয়ে ছেলেকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু ছেলে না, ছেলের ভালোবাসা অন্য একটা মেয়ের সাথে, এটা কিন্তু বন্ধুত্বের সম্পর্ক। তারপরে শুনেন বলছে যে শারীরিক সম্পর্ক হয়েছে, কিন্তু আমার ছেলে কিন্তু মেয়ে যে বাসায় ওর বোনের বাসায় থাকে, আমার ছেলে কিন্তু ওই এলাকায় যায় নাই, এই মেয়ে আমার এলাকায় আসছে, আমার এলাকায় আইসা আমার ছেলের সাথে 3 দিন মেলামেশা করছে, মেয়ে স্বীকার করছে 3 দিন মেলামেশা করছে, অথচ দেখেন মেয়ের ব্যাপারে কোনো বাচ্চা বাচ্চা কিচ্ছু নাই। মেয়ে আমাকে অনেক প্রেশার দিছে, অনেক প্রেশার, তো আলট্রাসনোগ্রামের রিপোর্ট যে মেয়ের কাছে আছে, ওই রিপোর্টটা ও আমাকে দেয় নাই কেন? আর আচ্ছা ঠিক আছে শুনেন, আলট্রাসনোগ্রামের রিপোর্ট যে আপনাদের কাছে দিল, সে অ্যাব্রেশন করছে পপুলার থেকে, পপুলার ডায়াগনোস আছে না শান্তিনগর, সে পপুলার থেকে সে অ্যাব্রেশন করছে, ওই কাগজপত্র ফটোকপি সে আমাকে দিছে। ওখানে কি পপুলারে কি অ্যাব্রেশন করে না, ওখানে সব পরীক্ষা নিরীক্ষা, ওখানে কি করে, ওখানে কি সব পরীক্ষা নিরীক্ষা, ওই পপুলারটা কিন্তু বহু বছর আগের, ওখান থেকে যে ওই মেয়ে অ্যাব্রেশন করলো আমাকে না বইলা, তারপর শুনেন যাক, মেয়ে বলে যে মেয়ের পেটে বাচ্চা, দুই মাস, আমি তো জানি মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা শুনেন। তারপর আমার কথা শুনেন, মেয়ে বলে দুই মাস, অথচ আমার আশেপাশের মানুষে বলে তিন মাস। এখন আমার দুঃখ, আমার কথা হলো আমি মেয়ে বলছি যে তোমার তোমার তুমি যদি আমার ছেলের সাথে মেলামেশা করেই থাকো, তোমার পেটে যদি বাচ্চা আইসেই থাকে, আমার কাছে তুমি আসতা? তুমি তো জানো যে আমি এই ঘরে থাকি, এই বাসায়, তুমি আমার কাছে আইসা, তুমি আমাকে ধরে ফেলতা, আমি একটা ব্যবস্থা করতাম, তুমি আমাকে না ধরা এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, এই পাড়ার ছেলে ওই এলাকার ছেলে মাস্তান পোলাপান সবার কাছে গাইয়া বেড়াইছে, আমার এই অবস্থা, আমার এই অবস্থা, এখন ওর সাথে আমার বিয়ে পড়াই দেন, আমার এই অবস্থা, ওর সাথে আমার বিয়ে পড়াই দেন, মাস্তান টাস্তান আইনা আমার ঘর বলে ফেলাইছে, আমি কানে শুনি না, আমি অসুস্থ মানুষ, মানে আমার ঘর বোঝাই, আমার খাতের মধ্যে এসে মাস্তান শুয়ে রয়েছে, আমার ফ্রিজ খুলে আমার পানি খায়, মানে এ তুই আলাহি কান্দু, সকাল একবার সন্ধ্যার পর একবার, সকাল একবার সন্ধ্যার পর একবার, মাস্তান দিয়ে আমাকে এই অবস্থা, বুঝতে পারছেন? বিয়ে পড়াইতে হইব, আমি চাইছি, আমি চাইছি যে ঠিক আছে তোমার ধরুন এই অবস্থা, আমার এলাকা ছায়া ফেলাইছো, আমার শেষ করে ফেলাইছো, আমার জিন্দা কবর দিছো মাটির নিচে, বলতে ঠিক আছে তুমি আমারে বলতো, আমার না বললে তুমি এলাকায় এলাকায় কেন গেলা? তুমি আমাকে বলতো, আমি একটা ব্যবস্থা করতাম, সে আমাকে কিছুই বলে নাই, সব এলাকা আমার আত্মীয় স্বজন সবাই রেখে ফেলে। তখন কি করছে মাস্তান টাস্তান আইনা, ওর বাবা কি করছে, মাস্তানরা টাকা খাওয়াইছে, হয় আমার ছেলেকে গুলি করে ফালাই দিব, আর না হয়তো বিয়া, মাস্তানরা এসে এমন প্রেশার দিছে, বিয়া 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 পড়াইতে হইব, আমাকে অতিষ্ঠ বানিয়ে ফেলেছে। আমি গেছি আমার ভাইকে ডাকতে, আমার ভাই শুই না, ঝাড়ু নিছে আমার কপালে মারতে, তোর কপালে ঝাড়ু, তুই আমার সীমানার থেকে বাইরা, আমি এসে পড়ছি, আমি আইসা সমানে কান্না, পরে আমি বললাম যে ঠিক আছে যাও বিয়ে হইব, আমি আমি রাগ করছি আমার ছেলের উপরে, আমার ছেলের উপরে আমি রাগ করছি, পরে বিয়ে হইব, আমার ছেলের আমি অনেক মারছি, অনেক পিটাইছি, পিটাই পুটাই ঘরতে বাড়িতে দিছি যে তুই আমার মাংস নাম সব শেষ করে ফেলাইছস, মেয়ে বলতেছে তুই ওই বাড়ির সাথে তুই তিন দিন থাকছস, তুই কেন এগুলো করতে গেলি? পরে ছেলের বাড়িতে দিছি, পরে যাই হোক আমি রাজি হয়েছি, ঠিক আছে বিয়ে। মেয়ে কি করছে, আশেপাশে মানুষে বলে যে আমি 20 লাখ টাকা কাবিনে বিয়ে করবো, আমি ওরে ধৈরা নিবো না, উঠাই নিবো, উঠাই নিয়ে কুটে নিয়ে কুটমেস করবো, 20 লাখ টাকা কাবিনে বিয়ে করবো, উকিল দিয়ে স্কেমে লিখিত করবো, আমি আমি রবিনের ঘর করবো না, রবিন ভালো ছেলে না, রবিন খারাপ ছেলে, ঘর করবো না। তো তুই যদি ঘরই না করবি তো তুই কেন 20 লাখ টাকা কাবিনটা বিয়ে করবি? রবিন খারাপ ছেলে তো তুই কেন বিয়ে করবি? আর আমারই বা এত প্রেশার দেওয়ার কি দরকার ছিল? আমি শুনেন, মেয়ে যখন আমার বলছে যে আমার পেটে 2 মাসের বাচ্চা আপনার ছেলে, আমি মেরে আমি হাতে পায়ে আমি মাথায় নিচ্ছা পুচ্ছা হাতে পায়ে পর্যন্ত দোষী, তুমি আমার মান ইজ্জত শেষ করো না, আমি এখানকার ঢাকাই, আমি এখানকার স্বামী মেয়ে, তোমার আমি কিছু টাকা পয়সা দিয়ে দিই, এটা ফালাই দাও, জোর করে ভালোবাসা আদায় হয় না, জোর করে ঘর সংসার হয় না, তুমি এগুলি করো না, না মেয়ে বিয়ে করে ছাড়বো কিন্তু ঘর করবে না। পরে শুনেন 20 লাখ টাকা কাবিন হইলো না, পরে মেয়ের মাস্তান টাস্তান আসলো, পরে আমি বললাম তোমার গার্জেন নিয়ে আসো, পরে মেয়ের বাবা আসছে, বোন আসছে, ওরা আসছে, আমার বোন ছিল, আমার এক ননদ ছিল, ওদের সামনে শেষ পর্যন্ত 1 লাখ টাকা কাবিনে বিয়ে হইলো, 1 লাখ টাকা কাবিনে বিয়ে হইলো। শর্ত কি হয়েছে যে 3 বছর ছেলে বেকার, লেখাপড়া শেষ হয়ে মাত্র বিকম পাস করছে, ছেলে মাস্টার শেষ করবে, ছেলে চাকরি বাকরি করবে, তারপরে মেয়ে উঠায় আনবো। 3 বছর মেয়ে যে জায়গায় বোনের বাসায় থাকতো, বোনের বাসায় থাকবে, বোনের বাসায় থাকবে 3 বছর, 1 লাখ টাকা কাবিনে বিয়ে হইলো। বিয়ে হয়েছে, ছেলের আমি ডাকলাম, গালি দিয়ে বলছি যে তুই আয়, তুই সই করে দিয়ে যা, তুই আমার বাচ্চা, আর মাস্তানের হাতে থেকে আমিও রক্ষা পাইতেছি না, আমি ওদের অত্যাচারে আমি ওই রুমে গিয়ে লুকাইছি। ওর পোলাপান কি করছে, মোবাইলের আলো দিয়ে গিয়ে আমার ওই রুমে খুঁজা বাইরে করে দৈরা আমার আইনের রুমে বসাইছে, আপনি লুকাইছেন কেন? আমি আপনাদের যন্ত্রণায় আমার ভাল লাগে না, আমি ওই রুমে লুকাইছি, মোবাইলের আলো দিয়ে আমার এই রুমে খুঁজা বাইরে নিয়ে আসছে। ঠিক আছে বসলাম, বিয়ে হবে কবে, বিয়ে পড়াই দেন কিনা, বিয়ে পড়াই দেন কিনা, চিন্তা করলাম, ছেলের মায়ের পিঠটা বাগাই দিলাম, ছেলের সাথে তো আমি খোলামেলা কথাও বললাম না, ছেলের কাছে শুনতেও পারলাম না ঘটনা কি, ঘটনা কদ্দুর কি আসল বিষয় আমি শুনলামও না। পরে ছেলের ডাকছি, তুই আয় এখানে সই করে দিয়ে যা, বিয়ে হইব, তুই সই করে দিয়ে যা। ঠিক আছে, ছেলে আসছে, আইসা সই করে দিয়া ছেলে চলে গেছে, ছেলে চলে গেছে, তারপরে মেয়ে মেয়ের গার্জেন এরাও বাসায় চলে গেছে, বাসায় চলে গেছে, ধরো বিয়ে হয়েছে গিয়া 15 তারিখে, এই তো ডিসেম্বর গেল না, এই যে 12 সনের ডিসেম্বর গেল না, ডিসেম্বরের 15 তারিখে, 15 তারিখে গেল বিয়ে গেল, মেয়ে আমাকে 17 তারিখে মেয়ে আমাকে ফোন দিছে, আমাকে ফোন দিয়ে বললো যে আমি এই বাচ্চা রাখবো না, বাচ্চা আমি ফেলে দিব। আমি বলছি যে না, বাচ্চা থাকবে, তুমি আমাকে পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু করতে দিলা না, কোনো কিছু করতে দিলা না, আমার এইভাবে প্রেশার দিয়ে তুমি আমাকে এগুলি করলা, তাহলে আমি বাচ্চা ফালানোর দরকার নেই, বাচ্চা থাকুক, বিয়ে তো হয়েছি, বাচ্চা থাকুক। না মানুষে কি বলবো, মানুষে খারাপ বলবো? আমি তো না খারাপ বলবো না, আমি কয়দিন, আমি অসুস্থ থাকি, দুদিন ভালো থাকে, তিন দিন খারাপ থাকে, আমি তো মরেই যাবো। বাচ্চা থাকুক, এই বাচ্চা বড় হবে, এলাকায় খেলবে, দৌড়াদৌড়ি করবে, সবাই বলবে অবৈধ বাচ্চা, অবৈধ বাচ্চা। আর বাচ্চা যখন বড় হয়ে জানবো যে আমি অবৈধ, তখন তোমার কপালে একটা উৎসাহ দিবো, আমার ছেলের কপালে একটা উৎসাহ দিবো, আমার কিছু হইব না। আমি বললাম যে বাচ্চা ফালানোর দরকার নাই, থাকবে বাচ্চা। আবার এক ঘন্টা পরে আমার ফোন দিল যে না এসে আমি বাচ্চা রাখবো না, বাচ্চা ফালাই দিবো। আমি তো তুমি ফালাই দিবা? হ্যাঁ ফালাই দিবো। আমি ঠিক আছে, তাইলে আমি সিরিয়াল দিই, আমি এখানে ডাক্তার কাছে সিরিয়াল দিবো, তুমি আসো মাগরিবের সময় আসো, তোমার বড় বোন নিয়ে আসবা, তোমার যে বান্ধবীরা নিয়ে নিয়ে আমার যারা তুমি কষ্ট ওই বান্ধবীরা নিয়ে আসবা, ওদের সামনে আমি ডাক্তারের কাছে নিয়ে আমি চেক আপ করবো, চেক আপ করে দেখবো কয় মাস, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা হয় রাখবা, আমি তো ফালাইবা। বলো আচ্ছা ঠিক আছে, আমি আপনারে রাত্রে অফিস থেকে অফিসে চলে যাই, আমি রাত্রে এসে আপনাকে ফোন দিবো। বলো আমি ঠিক আছে, আচ্ছা ফোন দিও আমারে। ও মা ওই মেয়ে আমারে রাত্রে এসে ফোন দিল না, 18 তারিখ গেল আমাকে ফোন দিল না, সে 19 তারিখে আমার ছেলের মোবাইলে 11:30 সময় ফোন দিছে যে ফোন ধরছে রবিন আমি পপুলারে। পপুলারে কেন? কয় আমি ওইটা ফালাই দিবো, আমি পপুলারে আসছি। খবরদার তুমি ফালাইবা না, আমার আম্মারে ফোন দাও, আমার আম্মা আসুক, আমার আম্মারে না দেখাইয়া না জানাইয়া তুমি এগুলি কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। পরে আমার ফোন দিল কত পয়সা থাকো, আমার ছেলে ফোন দিল আম্মা ওই মেয়ে তো পপুলারে গেছে এটাই করতে। আমি কেন, আমি তোরা নিষেধ করছি ফালাইতে, আর ও আমার কাছে আসার কথা, আমাকে ফোন দিবে, ও আমাকে ফোন না দিয়ে পপুলার যাবেন না মালিককে, বাচ্চা বাচ্চা করে বিয়ে, বাচ্চা বাচ্চা করে বিয়ে, আর ও এখনো বাচ্চা ফালাই না, মালিক না, এই বাচ্চা আমার, এই বাচ্চা আমাকে দিতে হবে, ও তো ফালাই না মালিক না। ওরা বসতে বল, আমি এখন আসতেছি, আমি তাড়াতাড়ি করে কাপড় পাল্টাইছি, আমি বের হবো। এর মধ্যে আমার ছেলে আবার ফোন দিছে, আম্মা তুমি যাও না। কেন? ইয়ে বলে আসমা বলে নিচে নেমে গেছে, হয়ে গেছে কাজ শেষ, ও নিচে নেমে গেছে, সে উঠতেছে বাসায় যায়। পরে আমার ছেলের আমি ইচ্ছা মতো গাছ গুষ্টি তুলে আমি গালাগালি করছি, তুই আর আমার বাসায় সীমানায় কোনোদিন আসতে পারবি না, পরে আমি সহ্য করে দিব, তোর আমি কিচ্ছু দিব না। গালাগালি করাতে আমার ছেলে আবার ওই মেয়ের প্রেশার দিছে, প্রেশার দেওয়াতে মেয়ে কি করছে, 20 তারিখে রাত্রে 9:30 সময় রাত্রে আইসা আমার গেট নক করতেছে। পরে আমি করতে পারিছি বাড়িয়া, ওর পা দুটা দেখা যায় নিচে দা। পরে আমি দমকাইছি, আমি যা বাসায় যাও, তোমার আর আমার দরকার নাই, তুমি যেটা করে তুমি আমার মান সম্মান শেষ করে, তুমি বিয়া নামে কলঙ্কটা করলা, তোমার পায়ে পর্যন্ত ধরছি, তুমি আমার মাফ করলা না। আবার বলো কি, আপনি অন্যায় করছেন, আপনি পায়ে ধরবেন না? আমি অন্যায় করছি, তান পায়ে ধরবো না, এ কথা বললো। তা আমি মেয়ের বাড়িতে দিছি, আমি না আমি গেট খুলবো না, তুমি যেখান থেকে আসছো ওখানে যাও। বই না আমি রাগে ঘরে এসে বসে রেছি, কতক্ষণ পর আবার বাড়িছি, দেখি মেয়ে গেল কিনা, যাই দিয়ে না গেটের কাছে নাই, আবার দেখি ওই দিকটা হাঁটতে আবার আসার পরে আমি আবার গেট খুলছি। গেট খুললা ঘরে বসতে দিলাম, বসো, কেন তুমি এটা করলা, তুমি কেন ফালাইতে গেলা, আমারে না দেখায়া, তুমি আমারে দেখাই দা, আমি চেক আপ করে দেখবো আসে কি না, সত্য না মিথ্যা, আমাকে তো দেখতে হবে। মেয়ে বলে কি, আমার দইরা একটু চোখের পানি ফালাই দিয়ে আম্মা আম্মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আম্মা আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন। আমি তো না, এইটার মাফটা হয় না, এইটার জন্য একটা বাচ্চা বাবুর জন্য এত কিছু তুমি আমার শেষ করে দিছো বাবুর জন্য, আর এখন তুমি আমার কাছে মাফ চাও, আমি এদের জন্য তো তোমার মাফ করবো না। পরে মেয়ে বসেই রয়েছে, 10টা বেজে গেছে শীতের দিন। পরে আমি বললাম কি, ঠিক আছে চলো আমি তোমার বাসায় দিয়ে আসি। কয় না আমি এখানে থাকি। আমি তো না তোমার এখানে থাকার দরকার নেই, তুমি চলো, তুমি যেখান থেকে আসছো আমি তোমার ওখানে দিয়ে আসি। আমি মেয়ের নিয়ে বাড়ি একটা স্কুটার পাইলাম, স্কুটার উঠা ওই স্কুটারই ওদের বাসায় গেটের কাছে নামাই, আমি বললাম যে যাও বাড়ির ভিতরে ঢুকো, গেটে ঢুকো। আমি যেই স্কুটার দেখলাম ও গেটের ভিতরে ঢুকে গেছে, বাড়ির ভিতরে ঢুকছে, আমি ওই স্কুটার দিয়ে বাসায় এসে পড়ছি। আমি বাসায় আসছি, বাসায় আসার পরে আমি মনে হয় 2-3 দিন পরে শুনি ওর বড় বোন আসছে, ওর এক চাচ্চো ভাই আসছে, আর ওর বান্ধবী আসছে। আইসা বাসায় আইসা আমার 2-3 দিন পরে আমার দুনিয়া আর গালাগালি, মানে আমার সামনে ওর বড় বোন পায়ের উপরে পা তুলে বসে, আমি সোফায় বসা, আমার হাত এইভাবে এইভাবে করে দিয়ে আমার খুব সাত সরাসরি করতে, আমার বোনের যদি কিছু হয় আপনারে আপনার ছেলেরে সারা জীবন জেলের ভাত খাওয়া মুখ। আমার বোন আত্মহত্যা করার জন্য আমার বোন 100 ট্যাবলেট খাইছে, ঘুমের ট্যাবলেট খাইছে। আমি তো কি, আপনার বোন ঘুমের ট্যাবলেট খাইছে? আপনার বোন কেন ঘুমের ট্যাবলেট খাইবো? আমার বোনকে আপনি শিখাই দিচ্ছেন ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার জন্য, আপনারা জেলের ভাত খাওয়া, আপনারা টেলিভিশনে দেখামো, আপনারা জেলের ভাত খাওয়া। আচ্ছা ঠিক আছে টেলিভিশনে দেখাইও, যদি পেপার উঠাইতে চাও পেপারে উঠাইও, আমার কোনো দুঃখ না, জেলে ভাত খাওয়াবা ঠিক আছে খাওয়াইও, যদি আমার ভাগ্যে জেলের ভাত থাকে এইটুকুর জন্য আমি খাবো জেলের ভাত। আমার বইটা টইটা মেয়ে চলে গেল, গেছে পরে আমি আবার এক বাতি দিয়ে ফোন দিলাম যে এদিকে আয়তো এই ঘটনা কোন হাসপাতালে চলতে দেখে আসি। পরে আমার ভাতিজি আসছে, আসছে পরে গেলাম সাথে নাই না গেলাম ওই যে কি খিদমা হসপিটালে, ওখানে গিয়ে নাই পাই না, ওখান থেকে আবার আসলাম সাথে নাই, আইসা দেখি মেয়ে সাথে নাই ইমার্জেন্সিতে। ডাক্তারে বলে রাখছে ও অ্যাব্রেশন করছে, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, 100টা ট্যাবলেট খাইছে, হয়তো বা শাশুড়ি নির্যাতন, শ্বশুর বাড়ির নির্যাতন, এই জন্য মেয়ে আত্মহত্যা করবার চাইছে। পরে ডাক্তারের রুমে গেলাম, ডাক্তার রুমে গেলে ডাক্তারের সব বললো, বলার পরে আমার এক দেবরে নিয়ে গেছি, পরে আমার দেবর আবার ডাক্তারের সব বুঝে বললো যে ডাক্তার সাহেব দেখেন বিয়ে হয়েছে এইভাবে এই ঘটনা এই এই। তখন ডাক্তার আবার বুঝতে পারছে, ও আচ্ছা তাহলে এই ঘটনা, হ্যাঁ এই ঘটনা, শাশুড়ির অত্যাচার কেন হবে, শাশুড়ি কেন শিখাই দিবে, শ্বশুর বাড়িতে থাকেই নাই, সে সই করেই এইভাবে আমাদের কথা হয়েছে, 3 বছর পরে ও বাসায় চলে গেছে। তো মেয়ে সাথে নাই মনে করেন যে মনে হয় আট নয় দিন ছিল। পরে আমি ফোন করে করে কিন্তু খবর রাখতেছি, ও ছোট বোনের কাছে ফোন করি, ফোন করে করে মেয়ের খবর রাখতেছি, মেয়ে ফোন করছে আমার কাছে, ফোন করে আমার টেলিফোনে সমানে হুমকি, আমার দেখে দিব, আমি ঘরে মাইনে নিলাম না, আমি ঘরে উঠতে দিলাম না, ওই স্টেমে লেখা ছুঁয়ে যাবো, আমি কিভাবে শান্তিতে থাকি, আমার ছেলে নিয়ে কিভাবে শান্তিতে থাকি, ও আমার দেখা দিব, সমানে আমার ফোনে হুমকি। আমি ওরে বলতেছি তুমি অসুস্থ, তুমি আমার মায়ের ফালাইও, পরে মায়েরও, এখন তুমি কথা বলো না, তোমার মোবাইলটা তোমার ছোট বোনের কাছে দাও, তোমার মোবাইলটা তোমার ছোট বোনের কাছে দাও, সে আমার কথা শোনে না, সে আমার হুমকি 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 দিতে আছে। আমি আচ্ছা ঠিক আছে, যদি মারতে চাও মায়ের ফালাইও, তুমি আমার মোবাইল বন্ধ করো, সে আমার হুমকি দেয়, পরে আমি মোবাইল বন্ধ করে ছুঁয়ে দিছি, যা গেল ও মা। আবার 4-5 দিন পরে শুনি মেয়ের মা আমার টিএনপিতে ফোন দিছে, ফোন দিয়ে মেয়ের মা আমার দম খায়, আপনি যে আমার মেয়ের দেখতে আসলেন না, আমি কই আপনি কে, আপনি মনে হয় রং নাম্বারে ফোন দিছেন, না নাম্বার ঠিকই আছে, হ্যাঁ কিছে আপনার মেয়ের, আবার কিছে তার মেয়ের, আপনি 20 টাকা দিছেন, আমার মেয়ে ঢাকা মেডিকেল, আমার মেয়ের স্যাবলন খেয়ে পড়ে রয়েছে, আমি তো শুনেন আপনি এই কথা বললেন না, আপনার মেয়ে আমার ঘরে এখনো এক গ্লাস পানি খায় নাই, আপনার মেয়ের আমি 20 টাকা মুকুন দিক দিয়া, আপনার মেয়ের মা হইয়া আমি ছেলের মা, আমার আপনি এইভাবে দম খাইতেছেন, হ্যাঁ ছেলের মেয়ের মা ছেলের মার সাথে কিভাবে কথা বলতে আপনি শিখা নিয়েন, এই কথা বলতে ওই মহিলা কি করছে ফোনটা ছুঁয়ে দিচ্ছে, ফোনটা ছুঁয়ে দিছে। তারপরের দিন পরের দিন রাত 8টা আমি অসুস্থ, আমার বড় বোন আমার ঘরে বসা, মাস্টার নাইসা 4-5টা মাস্টার নাইসা, রবিন রবিন করে ডাক দিল, আমার বড় বোন বলতেছে, আমি তো কানে শুনি নাই, বড় বোন বলতেছে রবিন তো বাসায় নাই, আমার ঘরে টিন গেট ওই পাশে জানালা ওই পাশে টিন সমানে লাঠির উপরে লাঠি, আমার টিন টুন সব আলগা কেরা ওই পাশে টিন আলগা করে ফালাই দিয়ে বাস টাস নিয়ে গেছে গা। পরে আমি তার থেকে কানের মেশিন লাগাইলাম, লাগাই দৌড়ে বাড়িছি, বাড়ি আমাদের আমার পাশে আবার মেস আছে, মেসের ছেলে পেলে সব বাড়ি আসছে, আইসা আর ওই ছেলে পেলে এগুলি করলো কোন দিক গেলো কোন দিক গেলো, বলে যে ওই দিকটা গেছে, ওই আমার রাস্তার ওই দিকটা চলে গেছে। গেছে পরে আমি কি করি কি করি, পোলাপান এগুলি শুরু করছে কি করি, পরে আমি রাত্রে 12টার সময় আমি কি করলাম বাধ্য হয়ে, আমি ওদের কাউরে কিন্তু ফোন দেই নাই, আমি বাধ্য হয়ে রাত্রে আমি শুয়ে পড়ছি, আমি অসুস্থ, আমার বমির ট্যাবলেট খাইতে হয়, তারপর আমি উঠছি, আমি উঠা আমি আমি ডায়েরি খুঁজা, আমার আবার আমার ছেলে ওর বোনের জামাইয়ের যে বাসায় থাকে খিলগাঁও, বোনের জামাইয়ের মোবাইল নাম্বার আমার কাছে দেওয়া ছিল, আমি এত অসুস্থ যে আমার এইভাবে মাস্তান দিয়ে আমার এগুলি করলো, আমি ওর বোনের জামাইয়ের কাছে আমি ফোন করছি, ফোন করে আমি বললাম যে আমি রামপুরা থেকে রবীন্দ্র আম্মা, আপনার শালি আমি তো আপনার শ্বশুর মাস্তান পাঠাইছে 8টার সময়, মাস্তানরা এসে দেখেন আমার টিন খোলা ফেলাইছে, আমার ওই পাশে টিন খোলা ফেলাইছে, আমার গেট ভেঙে ফেলাইছে, এগুলি করে কি আপনারা মনে করছেন, এগুলি করলে আমি কি আপনার শালির ঘরে তুলবো, আমি ভাত খাওয়াবো, আমার মায়েরা ফালাইবো, আমার হুমকি দুমকি আমার ছেলে মেয়েরা ফালাইবো, মাস্তান দিয়ে দেখে দিব, আমি তো গুলি করে মেয়েরা ফালাইবো, আমার শান্তিতে থাকতে দিবে না। আমি ওর বোনের জামের এই কথা বললাম, ওর বোনের জামে বলে যে খালামা আমি তো জানি না, আমার স্বামী পাঠাইছে না শ্বশুর পাঠাইছে রাত পাঠাইছে 12টা, খালামা আমি আপনার সাথে কালকে কথা বলবো, আমি চাই না নিয়ে কে পাঠাইছে খালামা, এটা বোনের জামাই, এই বোনের জামাই নাম উনি খিলগাঁর বাসা, হ্যাঁ ওনাকে আমি ফোন দিছি, ফোন দিয়ে আমি সব ঘটনা বললাম যে আজকেও আপনারা মাস্তান পাঠাইছেন, হয় আপনার শালি পাঠাইছে আনা তো আপনার শ্বশুর পাঠাইছে, পাঠাই দিয়া এই যে বাঙ্গা চূড়া এগুলি করে গেছে, এভাবে করলে কি মনে করছেন আপনার শালির আমি ঘরে উঠামো আর আমি আপনার শালির ভাত খাওয়ামো, এগুলি কেন করলেন, এলাকার মানুষ সব বাড়িয়ে গেছে গা যে রবীন্দ্র আমার এই অবস্থা, মাস্তান দিয়ে আমার অনেক হেয় করছে অনেক কি করছে, এখন শুনি যে ওর বোন জামাই আমার সাথে কথা বলতেছে আর ওর বোন শিখায় দেয় বলো বলো আসমা ভালো চাকরি করে ভালো স্যালারি পায় ভালো স্যালারি পায়, মাইনা নিতে কও কয় আন্টি আপনি মাইনা নেন ভালো স্যালারি পায়, আমি বললাম যে আমার তো স্যালারি দরকার নাই, আমি গরিব মানুষ আমি বিধবা মানুষ, আমার স্বামী সরকারি চাকরি করতো বাংলাদেশের ব্যাপারে অ্যাকাউন্টেন্ট অফিসার, আমার স্বামীর পেনশনের যে করে টাকা আমি পাই আর আমার ভাই আমাকে দেয় 5,000 টাকা, আমার ছেলের পড়ার খরচ দেয় 3,000 টাকা, ওর দিদি আমার সংসার চলে, আমার মেয়েটা থাকে লন্ডন বাইরে থাকে, আমার মেয়েটা এই যে আমার ভাই বউদের ফোন নাম্বার মোবাইল নাম্বার TNP নাম্বার জোগাড় করছে, জোগাড় করে করে আমার ভাই বোদের কাছে নানান ধরনের বদনাম নানান ধরনের কথা আমি যেগুলি না বলছি ওগুলি নিয়ে ওদের কাছে বিচার, ওদের কাছে বিচার, ওরা তো আমার গালাগালি খিপা বাঘ হয়ে গেছে, আমার বোনের বয়সে আমার সমানে গালাগালি, আমার সমান জানে তুই তুই তোর অনিকে মারতে এই কথা বলছো, তুই আন্দুনে মারতে এই কথা বলছো, আমি না বাবু আমি তো এগুলি বলি নাই, ওই মেয়ে তাহলে এই কথা করতে পাইলো কই থেকে বললো, এগুলি মনে করেন অন্য আরেকটা বাড়ির থেকে শিখাই দিছে, ওরে সব শিখানোই ও এগুলি করছে। পরে শুনেন আমি বললাম যে আমার তো স্যালারি দরকার নেই, আমি যেটুক ভাই দেয় আমি পেনশনের টাকা যেটুক পাই মাসে মাসে পাই ওটুক দিয়ে আমার চলি। এখন এই গঠনের পরে থেকে আমার ভাই তো আমার সীমানে আসে না, আমারও দেখে দেয় না, ওই 5,000 টাকাও বন্ধ করছে, 3,000 টাকাও বন্ধ করছে, আমি কষ্ট অনেক কষ্ট করে চলি। তারপরে আমি মেয়েরে কি করলাম শুনেন, সাফেদা যখন গেলাম মেয়েটার দেখতে ওর বোন আসছে রিলিজ দিবে 20,000 টাকা বিল উঠছে, ওর ছোট বোন আসছে ওর চাষ সবাই আসছে, আইসা আমাকে বলতে আনটি এত টাকা বিল হয়েছে আমার আব্বার কাছে টাকা নাই এই সেই আপনি কিছু টাকা দিয়ে হেল্প করেন। আমি বলছি যে ঠিক আছে, সাথে না হাসপাতালে আরে গেলাম না ওকে দেখতে, ওর বোন বেলে গেল 100 ট্যাবলেট খাইছে, আমি যে দেখতে গেলাম ওদিন দেখে আসছি, ওইদিন দেখে আসছি আসছি পরে যখন রিলিজ দিবে ওকে বিদায় করে দিবে আর কি, সুস্থ হয়ে গেছে বাসায় চলে যাবো। ওর ছোট বোন আসছে আর ওর একটা চাষ্ট ভাই আসছে কাব্য, আচ্ছা বলতেছে যে আমি ওখান থেকে 10,000 টাকা দিতাম, 20,000 টাকা দিলেছে, 10,000 টাকা দিলে আনতি ওকে নিয়ে যাই বাসায় নিয়ে যাই। আমি বললাম যে কাব্য আমার কাছে তো এখন টাকা নাই, আমি সামনের মাসে পেনশনের টাকাটা পাইয়া নেই, পাইলে আমি কিছু টাকা দিব না, তোমার তোমরা ওকে বিল দিয়া বাসায় নিয়ে যাও। পরে আমি জিজ্ঞেস করলাম ও 100 ট্যাবলেট করতে গিয়ে পাইলো, এই মেয়েকে তো কোনো ডাক্তারে 100 ট্যাবলেট দেওয়ার কথা না, ওকে তো 100 ট্যাবলেট দেওয়ার কথা না, ও ট্যাবলেট করতে গিয়ে পাইলো, আনটি ও করতে গিয়ে পাইছে তা তো জানি না, আনটি আমার বোন 150 ট্যাবলেট খাইছে, 150 ট্যাবলেট খাই এই অবস্থা, আমাকে শোনো 150 ট্যাবলেট খাইলে মরে যেত, তোমার ওই বোন বলে গেছে ওই দিন আমার গালাগালি করে গেছে বলে গেছে 100 ট্যাবলেট, তুমি বলো 150 ট্যাবলেট, এত ট্যাবলেট খেলে তোমার বোন মরে যেত, বাচ্চা থাকতো না, খাইছে হয়তো বা 5-6টা, ঠিক আছে যাও বাসায় নিয়ে যাও, আমি সামনের মাসে বেতন পাইয়া দিয়ে দিবো। আর তোমার বোন তো অপারেশন করে নাই, মিথ্যা কথা, তোমার বোনের পেটে কোনো বাচ্চা বুচ্চা আসলে না, একদম মিথ্যা কথা কয় না আন্টি, আমাদের কাছে কাগজপত্র আছে প্রমাণ আছে। আমি ঠিক আছে দাও কাগজপত্র দাও আমি দেখি। পরে আমার ফটোকপি দিল, আমার ননদ গেছিল আর আমার ভাতিজি গেছিল, আর পরের দিন আবার দেখতে দেখতে গেছে পরে ওদের কাছে ফটোকপি দিচ্ছে বুঝছেন, ওই ফটোকপি নিয়ে আমি পপুলারের থেকে যে অ্যাপ্রেশন করছে সোনি আফসারি, আমি ওই ফটোকপি নিয়ে ওনারে নিয়ে আমি গেলাম, গিয়া খুঁজা টুজায় আফসারের পাই নাই, আইসা পড়ছে পরদিন আবার গেছি, যাওয়ার পর আফসারের পাইলাম, পাইলাম পরে আমি আর আমার দেবর যায় বসলাম, আমি তুই যে গেলাম ওখানে পপুলারে গেলাম যাইয়া একদিন পাই নাই, পরের দিন যাই আবার পাইছি, তারপরে বললাম যে ম্যাডাম আপনি এখানে কি করেন, আলতা শুনু করি আমি, এখানে আলতা শুনু করি সোনিয়া আফসারি নাম, আলতা শুনু করি আমি, আর কিছু করেন না, কন্যা আর কিছু করি না, আমার কাজ আলতা শুনু করা, আমি তো কেন আপনি অ্যাব্রেশন করেন না, কন্যা আমি তো অ্যাব্রেশন করি না, আমি তো না আপনি তো অ্যাব্রেশন করেন, কন্যা আমি অ্যাব্রেশন করি না, অ্যাব্রেশন কেন করবো, এখানে সব পরীক্ষা নিরীক্ষা, এখানে অ্যাব্রেশন না, আমি এই যে কাগজ, এই যে কাগজ আপনি সই আপনি সিল, এই যে পপুলার ডায়াগনোসিস আপনি অ্যাব্রেশন করছেন, এই যে তারিখ, এই যে মৌ নাম আপনি অপারেশন করলেন, ও মা উনি তো দেখে মানে আকাশ থেকে পড়ছে, আপনি বলেন কি, উনি ফোন কেরা পপুলারের ম্যানেজার, তারপরে পপুলার আরো ডাক্তার আরো রিসেপশনের ছেলেরা সব আইসা পড়ছে, আইসা বলে ম্যানেজার আইসা বলে ওই কাগজ দেখি ওনার একটা ফটোকপিকে রাখলো, আর আমার জিজ্ঞেস করলো ঘটনা কি, আমি বললাম যে এই ব্যাপার, এই যে ওনার কাছ থেকে অপারেশন করে নিচ্ছে মেয়ে, মেয়ে 2 মাসের বাচ্চা বইলা, আমার তো জোর জুগুছে এইভাবে ফাঁসাইলো, আমার বিয়ে করলো, এখন আপনাদের এখান থেকে অপারেশন করে গেছে, এখন আপনারাই অস্বীকার করেন যে না এখানে অপারেশন করে নাই। পরে আলা কি করছে ওই পপুলার হেরা যে এই মেয়ে যে আলট্রাসাউন্ড যেদিন করছে ওইটা আলট্রাসাউন্ড করছে নভেম্বর মাসের কত তারিখে জানি, ওরা কি করছে রোগী গেলে একটা খাতার মধ্যে নাম লেখে না, একটা খাতার মধ্যে তো নাম লেখে, ওরা করছে কি ওই খাতা বাইর করছে, বাইর করে দেখে একটা মেয়ে আলট্রাসাউন্ড সোনি আফসারির কাছে করছে, তাও আলট্রাসাউন্ড কি করছে বেস্ট বেস্ট আলট্রাসাউন্ড করছে কিন্তু সে পেট না, বেস্ট আলট্রাসাউন্ড করে রিপোর্ট নিচ্ছে। এখন আমারে ওই আফসারি এবং ম্যানেজার এবং আরো যে ডাক্তার আছে ওনারা আমাদের বুঝাই দিচ্ছে দেখেন এইটা এই যে আপনি যে কাগজটা আনছেন এইটা একটা ডাক্তারের প্যাড, সে বেস্ট আলট্রাসাউন্ড করে গেছে, কইরা উপরের এইটা কাইটা এই ডাক্তারের ইয়ের সাথে এটা লাগাইছে, লাগায় ফটোকপি করে কারে দিয়ে এই ওষুধগুলি লেখাইছে, লেখা এই করছে দেখেন অ্যাব্রেশন লেখছে, অ্যাব্রেশন বানান তো ভুল, আর এ সোনি আফসারি বলতেছে এই সই আমার না, এই ওষুধ লেখা দিছি এগুলি আমার না। আজকাল অ্যাব্রেশন যারা করে এটা হচ্ছে গোপনীয়তা, আর কারা করে যাদের মনে করেন যে স্বামী স্ত্রী, হ্যাঁ স্বামী স্ত্রী বাচ্চা মানে মার অনেক অসুবিধা হয়ে যাবে ওরা অ্যাব্রেশন করে, কিন্তু যারা অবৈধ গর্ভপাত করে বা অ্যাব্রেশন করে বা কোনো কিছু কোনো ডাক্তারে কোন প্যাডের মধ্যে অ্যাব্রেশন দেয় না, কোনো প্রমাণ দেয় না, কোনো ওষুধ লেখা দেয় না, কোনো কিছু দেয় না। আমার ওখান থেকে ওনারা বুঝাই দিল, বললো যে মেয়ের মেয়ে কই আছে, মেয়ে টেলিফোন নাম্বার দেন, মেয়ে ঠিকানা দেন। পরে আমি ওনাদের কি করলাম, আমি আচ্ছা ঠিক আছে কয়েকটা দিন পরে, কয়েকটা দিন পরে বলার পরে আমি আমার এই যে মাস্টার মুস্তান দেয়া এগুলি করে দিয়ে গেছে, আমি উকিলের মাধ্যমে ওর জন্য আমি ডিভোর্স লেটার পাঠাই দিছি, আমি টিপুস লেটার পাঠা দিছি আর আমি সব খবর নিচ্ছি মেয়ের। পরে আমি কি করলাম, ডাক্তার রে আমি এই মেয়ের টেলিফোন নাম্বার দিছি, মেয়ে যে খিলগাঁও থাকে ওই ঠিকানা আমি দিছি। মেয়ে ডাক্তার সাহেব আমার সামনে মেয়েকে ফোন করছে, ফোন করার পরে এই আসমা ফোন ধরছে, ধরার পরে আসমাকে বলতেছে যে আপনি পপুলার থেকে আপনি ই করছেন, আসছিলেন অ্যাপারেশন করছেন, আলট্রাসাউন্ড করছেন, তারপর আপনার কি কি করছেন, বললো আমি এই করছি। আচ্ছা ঠিক আছে আপনি এই করছেন, আপনার অরিজিনাল কপি নিয়ে আপনি কালকে অবশ্যই আপনি আইসা পপুলার আইসা আপনি কাগজপত্র দেখা দিয়ে যান। বলে যে ঠিক আছে আমি কালকে আসবো। কালকে কয়টার সময় আসবেন? তো আমি ফোন করবো, ফোন করে আপনার কাছে আসবো। কালকে কয়টার সময় আসবেন আপনি টাইম দেন? বলে যে না টাইম দেবো না, আমি আপনাকে ফোন করে আমি অরিজিনাল কাগজপত্র নিয়ে আমি আপনার কাছে আসবো। আর ওই মেয়ে পপুলার ওই ম্যানেজারের কাছে বা সনি আফসারির কাছে কোনো কাগজপত্র নিয়ে যায় নাই। ওই ডাক্তারে আমার মোবাইলের মধ্যে ওনার নাম্বারটা সেভ করে দিছে, সেভ করে দিছে। আর ওই ডাক্তারে প্রতিদিন তিনবার চারবার আমার ফোন দেয়, ওই মেয়ে তো আসলো না কাগজ নিয়ে, ওই মেয়ে তো কাগজ নিয়ে আসলো না, আপনি আইনের আশ্রয় নেন, আমাদের প্রতিষ্ঠানের নামে এত বড় দুর্নাম, এত বড় বদনাম, আপনি আইনের আশ্রয় নেন, মেয়েরা আটকান তারপর আমরা ধরি। তা আমি বলি যে মেয়েরা আমি ধরবো, মেয়েরা আটকাম, ও মেয়ে মানুষ, আমার নাই স্বামী, একজন মানুষের পঞ্চাশ হাত দৌড়ানি দিতে গেলে আমার নিজেরও বিশ হাত দৌড়াইতে হইব, কিন্তু আমি একা মানুষ, আমি তো দৌড়ানো আমার পক্ষে সম্ভব না। আমি আর ওই মেয়ের জন্য কোন আইনের ঘরে যাই নাই, কোনো মানহানি কেস করি নাই, কোনো মামলা করি নাই, কোনো মোকদ্দমা করি নাই, কিছু করি নাই। তারপর মেয়ে কি করছে দেখেন, সাফেনা হাসপাতাল থেকে ওর বোন ভাই বলতেছে আন্টি আপনি আসেন, আন্টি আপনি দেখা যান, ও মাইগ্রেন হয়ে গেছে, মাইগ্রেন হয়ে গেছে, ও কিচ্ছু চিনে না, ও কিচ্ছু বুঝে না, অরে চিমটি মারে, অরে খামচি মারে, মাইগ্রেন হয়ে গেছে। আমি আচ্ছা ঠিক আছে বাসায় নিয়ে যাও, নিয়ে সুস্থ করো, এতগুলি ট্যাবলেট খাইছে তোমরা যখন বলতেছো মেরে সুস্থ করো, আগে ওরা বাচ্চা ও সুস্থ করো। আমি ওদের বইলা এই বইলা বিদায় করছি। ও মা ওরা কি করছে, সাথেনা হাসপাতাল থেকে বেডিং পত্র কাপড় চুপড় সব নিয়া ওর বোন ওর ওই চাষো ভাই ওর বাবা ও আমার গেটে, আমার গেটে এসে পড়ছে, ও আমার বাসায় থাকবে। তখন আমি ওর বাবাকে বললাম যে এই রোগী নিয়ে আপনি আমার বাসায় আসলেন কেন, আমি তো অসুস্থ, আমার আজকে চার দিন যাবো আমার ডায়রিয়া, তার সেবা কে করে, আপনি নিয়ে আমার বাসায় আসলেন কেন, আপনি বাসায় নিয়ে যান। তো দেখেন এত বছর আমার মেয়ের বাসায় থাকছে, আমার মেয়ের বাসায় বাগনির বিয়া, এখন অনেক আত্মীয় স্বজন ওই জায়গায় কিভাবে ওরে রাখি। আর তো তাইলে আপনি যে পূর্বরামপুরা রিক্সার গ্যারেজ আপনি গ্যারেজের ভিতরে নিয়ে রাখেন গা, গ্যারেজের ভিতরে নিয়ে আপনি সেবা যত্ন করেন, ওখানে নিয়ে রাখেন, পরে আপনি কি মন ধরনের কথা করেন, আমি নিয়ে গ্যারেজে রাখবো, আমি গ্যারেজে না রাখেন, পূর্বরামপুরা আয়োজন যে বাসায় আগে ভাড়া থাকতেন আপনার আত্মীয় স্বজন ওখানে নিয়ে কোথাও রাখেন, আপনি আমার কাছে কেন নিয়ে আসছেন। ও এতগুলি ট্যাবলেট খাইয়া এই আবার এতগুলি হ্যাস্ট ন্যাস্ট করলো, মাস্টান দিয়ে এগুলি করলো, আমার শরীরের জ্বালটা না কমতে এটা আপনার মেয়ের আমি ঘরে লইলাম, আর আপনার মেয়ে আমার কৃষক দাদাদের হুমকি দামকি দিল, এগুলি কেন করলো। আর সমানে কর্তিকা কর্তিকা ফোন আইসা আমার হুমকি দেয়, পোলা পান আইসা দায়িত্ব যায়, এগুলি করছে, এগুলি করানোর পরে মনে করেন আমি ডিফোর্স লেটার পাঠাই দিছি, ডিফোর্স লেটার পাঠাই দিছি, পাঠাই দেওয়াতে ওরা এই এত কিছু করছে। দেখেন আমার মেয়েটা বাইরে থাকে, লন্ডন থাকে, আমার মেয়েটা আমার কাছ থেকে ওই মেয়ের মোবাইল নাম্বার নিচ্ছে যে আম্মা তুমি ওই মেয়ের মোবাইল নাম্বার দাও আমি মেয়ের সাথে কথা বলি। আমার মেয়ের আমি মোবাইল নাম্বার দিলাম, আমার মেয়ে ওই মেয়ের কাছে ফোন করছে, ফোন করার পরে বলছে যে ঠিক আছে যেভাবে হোক বিয়ে হয়ে গেছে, ভাত তো আমার ভাই খাওয়াবো না, আমার ভাই বেকার, আমার বাইরে আমার মা পিঠা মায়ের পিঠা বাগাই দিচ্ছে, ভাত খাওয়াবো আমার মা, তুমি আমার মামিদের নাম্বার কই পাইছো, এক মামির বড় মামি তিনটি নাম্বার, ছোট মামির মোবাইল নাম্বার পাইয়া তুমি যে এগুলি এগুলি বললা আমার মার নামে আমার ভাইয়ের নামে, এই বদনাম গুলি তুমি বললা, তুমি কি মনে করছো আমার মা তোমার ভাত খাওয়াইবো, আর আমার ভাইয়ের মনে থেকে তুমি সত্যিকারের ভালোবাসাটা পাইবা, আমার মার ভালোবাসা পাইবা, তুমি যে জনে 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 বদনাম এগুলি এগুলি যে বলতেছো এগুলি করতেছো, তো তুমি কিভাবে প্রশংসার করবা, আর এই যে অল্প একটু এইটুকের জন্য তুমি ট্যাবলেট খাইয়া হাসপাতালে রইলা, তুমি স্যাভলন খাইয়া ঢাকা মেডিকেল রইলা, তাহলে তো দেখা যায় আমার মা কানে শুনে না, আমার মা যদি তোমার একটা কোনো কিছু কাজ করবার দেয় বা তুমি যদি কোনো একটা উত্তর দাও আমার মা শুনলো না বুঝলো না, আমার মা যদি তোমার একটা গালি দেয় বা রাগ করে বকা দেয় তুমি তো হাত পাও কাটতে কুটতে দৌড়াই গে নারী নির্যাতন লাগিয়ে দেবা যে আমার শাশুড়ি মায়ের দিছে, তুমি কেন আমার মামিদের কাছে ফোন করে এগুলি বললা, তুমি তো ধৈর্য ধরতা, তুমি ছয়টা মাস একটা বছর তুমি চুপচাপ করে থাকতা, আমার মা আপনি ঠান্ডা হইতো, তুমি এগুলি কেন করলা, আমার মেয়ের যা তা গালাগালি, তুই আবিনা বাংলাদেশে তুই আসিস বাংলাদেশে, তোরে ঝাড়ু দাঁতিতে গর্তে বাইর করমু, তোরে মাস্টার উড়াই দিমু, তুই লন্ডনে থাকস, লন্ডনে ওখানে আমার কবি সাহিত্যিক আত্মীয় স্বজন আছে, তুই লন্ডনে কেমনে থাকস ওখানে আমি দেখা দিমু, আমার মেয়েরে এইসব ধরনের গালা গালি হুমকি দামকি এগুলি করা দেখি তা ঠিক হয়েছে, আমার মান সম্মান আমার আর কত কষ্ট দিব, ও মেয়ে আমার আর কত কষ্ট দিব, ওর যদি মান সম্মান থাকতো এগুলি করতো না, একটা ভদ্র ঘরের মেয়ে এগুলি করে না, আজকাল ফ্রেন্ডশিপ বন্ধু অহরহ আজকাল আদিক্ট হয়ে যায়।
This track was downloaded from FusionBD.com.
এতক্ষণ এতক্ষণ আমরা শুনছিলাম রবিন এবং রবিনের সেই মায়ের কথোপকথন, এবং যেটা আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছি শ্রোতা বন্ধুরা, যে আমরা আমাদের জায়গা থেকে, আমাদের মিডিয়ার যতটুকু করার সুযোগ থাকে সেই জায়গা থেকে আমরা ইনভেস্টিগেট করার চেষ্টা করেছি যে আসলে এই ঘটনা, যে ঘটনা উপস্থাপন হয়েছে জিনাতের মুখ থেকে, সেই ঘটনার সত্যতা কতটুকু, এবং যাকে ঘিরে, যাদেরকে উদ্দেশ্য করে জিনাত যে কথাগুলো বলছে তাদেরও কথা বলার যথেষ্ট অধিকার আছে এই প্ল্যাটফর্মে। সেই কারণে তারা সরাসরি ফোনে না আসলেও তাদের রেকর্ডেড স্পিচ আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। কিন্তু একটি বিষয় এখানে পরিষ্কার করে দেয়া ভালো, সেটি হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের প্রথিতযশা একটি ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে পপুলার, এবং পপুলার নিয়ে যে ইনফরমেশন রবিনের মা দিয়েছেন তা সর্বে মিথ্যা। এই কারণেই বলছি যে এখানে শুধুমাত্র ডায়াগনোসিস করা হয়, এখানে অ্যাবরিশনের মতো কোনো ঘটনার মধ্য দিয়ে আমরা যতটুকু জানি এবং আমরা যতটুকু ধারণা রাখি, যতটুকু আমাদের ইনভেস্টিগেশন যতটুকু আমাদেরকে জানাতে সক্ষম হয়েছে, সেসব ব্যাপারের সাথে কোনোভাবেই পপুলার ডায়াগনস্টিক সেন্টার জড়িত না। এখানে শুধুমাত্রই ডায়াগনোসিস হয়, এবং আমার কাছে একটি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সেই ফটোকপি আছে, যে ফটোকপিতে আইডি নাম্বার দেওয়া আছে S128998, এবং প্যাশেন্টের নাম লেখা আছে মিসেস মৌ, এবং আল্ট্রাসাউন্ড প্রেগনেন্সি প্রোফাইলের একটি 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 খসড়া আমার কাছে, যেখানে তারিখ দেওয়া আছে সোমবার 19 নভেম্বর 2012, এবং এখানে বয়স দেওয়া আছে 22 বছর। ইউরিনারি ব্লাডার যে কমেন্টসটা আছে সেটা অনেকটা এরকম যে ইউরিনারি ব্লাডার ইজ ওয়েল ফিল্ড অ্যান্ড রেগুলার ইন আউটলাইন, এবং যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম সেটি হচ্ছে যে জেস্টেশন, যেটির মাধ্যমে ক্যালকুলেশন করা হয় যে বেবির মাতৃকালীন সময়ে বেবির বয়স কত, সেখানে বলা হয়েছে যে মেজারিং অ্যাবাউট 8 weeks 6 days জেস্টেশন, এবং যা যা আমাদেরকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে প্রায় 2.5 মাসের অধিক কাল সময়, এবং ফাইনাল কমেন্ট সেখানে দেওয়া আছে এ কেস অফ অ্যাবাউট 8 weeks 6 days সিঙ্গেল লাইভ প্রেগনেন্সি। এবং যে মানুষটির কথা বলা হচ্ছে এখানে, যে ডক্টরের অবজারভেশনে ছিল, আমরা জিনাতের নামই আর কি বললাম, মৌ বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে জিনাত, যিনি আমাদের সামনে আজকে উপস্থিত, এবং ডক্টর সোনিয়া আশরাফি, যার সাথে কথা বলার কথা বলছিল রবিনের মা, এটাও পরিষ্কার যে উনি এই জায়গাতে যে উনি সিগনেটরি হিসেবে নিজের সাইনটা দিয়েছেন সেটি হচ্ছে শুধুমাত্র সেই জেস্টেশনাল, যে যে কথাটা আমি বললাম, জেস্টেশন এক্সামিন করার পর উনি শুধু এতটুকুই লিখেছেন যে 8 weeks 6 days সিঙ্গেল লাইভ প্রেগনেন্সি, এর সাথে অ্যাবরিশনের কোনো সম্পর্ক নাই। অ্যাবরিশনের ব্যাপারে ডক্টর সোনিয়া আশরাফি অথবা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কোনো সম্পর্ক নাই। যতটুকু আমি ইনফরমেশন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে পেয়েছি আপনাদের সামনে উপস্থাপন করলাম একদম পরিষ্কার একটি নোট দেওয়ার জন্য। তাই বারংবার রবিনের মায়ের কথোপকথনে উঠে আসছিল যে যে ডক্টরের নাম বারবার কোট করছিলেন উনি, যে ক্লিনিকের নাম বারবার কোট করছিলেন উনি, সেখানে কোনোভাবেই অ্যাভিয়েশনের মতো ঘটনা কোনোভাবেই সুযোগ পায় না, এবং সেটি আমরা আমাদের সামনে উপস্থাপিত যে রিপোর্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যে বেবির অবস্থানগুলো দেখা যায় সে বেবির বিভিন্ন চারটি পিকচার আমরা জানি যে চারটি পিকচার এখানে ক্যাপচার করা হয়, যার মাধ্যমে বেবির মুভমেন্ট, বেবির ব্রিদিং এই ব্যাপারগুলো ক্লিয়ার করা হয়। এই হচ্ছে ব্যাপার। এবং যে মুন নার্সিংহোমের, যে নার্সিংহোমের কথা বলা হচ্ছিল, যে নার্সিংহোমে জিনাতের অ্যাবরিশন হয়েছে সেই নার্সিংহোম থেকে আমরা পেপার্স কালেক্ট করার চেষ্টা করেছি, সেটি হচ্ছে মুন নার্সিংহোম, যেখানে ওষুধ হিসাবে দেয়া হয়েছে ক্যাপসুল মগজিন 500 mg, ট্যাবলেট ফ্লামিড 500, ট্যাবলেট রেব খাবারে 2 মিনিট আগে যেটা সাজেশন দেওয়া হয়েছে, এবং ট্যাবলেট অ্যানিস্টোমম। এবং আমরা যতটুকু জানি যে কোনো অর্গানিজমের যে বিরুদ্ধে, অর্গানিজমের বিরুদ্ধে বিভিন্ন রকমের ক্ষতিকারক উপাদানের বিরুদ্ধে যে অ্যান্টিবায়োটিকগুলো ডাক্তার সাধারণত প্রেসক্রাইব করে থাকেন, এগুলো সে ধরনেরই অ্যান্টিবায়োটিক, এবং আমরা জানি যে একটি অ্যান্টিবায়োটিকের কভারেজের মধ্যে বিভিন্ন রকমের অসুখ চলে আসে, তাই কোন ওষুধের মাধ্যমে আসলে ওইভাবে জাস্টিফাই করা সম্ভব না এটা স্পেসিফিক কোন রোগের জন্য ওষুধগুলো দেয়া। এবং যতটুকু আমরা জেনেছি জেনাতের কাছ থেকে, এবং মুন নার্সিংহোমের এই পেপার্স যতটুকু আমাদের সামনে আছে, তাতে আমরা হয়তো প্রেডিক্ট করতে পারি যে, এবং জিনাত যেটা বলার চেষ্টা করেছে যে এই নার্সিংহোমে তার অ্যাবরশনটা হয়েছে, যদিও এই বিষয়ের দায়িত্ব পুরোটাই জিনাতের উপর বর্তায়। এবং মুন নার্সিংহোম এই বিষয়ে কি কথা বলেছে সেটা আমরা জানব, ছোট্ট একটি স্পিচ আছে আমাদের কাছে রেকর্ডেড তার মাধ্যমে। এখন শুনছি মুন নার্সিংহোম থেকে প্রাপ্ত তথ্য।
প্রফেশনাল এমনি কোন চিকিৎসা হয় না,
চিকিৎসা হয় এমনি যে নার্সিং হোম আগে ছিল, এখন নার্সিং হোম নাই, এখন ওই জিনিসের ফার্মেসি দিছি প্লাস এটা এখন আগে ছিল এখন নাই, আর এমনি কোনো ই হয় না। এমনি মনে করেন যে এখানে বাচ্চাদের যে ইপিআই টিকা দেওয়া হয় এবং পিজি একজন গাইনি স্পেশালিস্ট ডাক্তার বসে চেম্বার, জাস্ট এই।
আরেকবার শুনবো আমরা মুন নার্সিং হোম থেকে পাওয়া সে রেকর্ডেড স্পিচটা, আরেকবার শুনবো তারা তাদের অবস্থান থেকে কি বলবার চেষ্টা করছে।
চিকিৎসা হয় এমনি যে নার্সিং হোম আগে ছিল এখন নার্সিং হোম নাই, এখন ওই জিনিসের ফার্মেসি দিছি প্লাস এটা এখন আগে ছিল এখন নাই, আর এমনি কোনো ই হয় না। এমনি মনে করেন যে এখানে বাচ্চাদের যে ইপিআই টিকা দেওয়া হয় এবং পিজি একজন গাইনি স্পেশালিস্ট ডাক্তার বসে চেম্বার, জাস্ট এই।
বন্ধুরা, আপনাদের সামনে পুরো বিষয়টাকে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করবার জন্য আমাদের ভালোবাসার বাংলাদেশের টিম প্রত্যন্ত জায়গাতে যোগাযোগ করবার চেষ্টা করেছে এবং সেই সব জায়গাগুলো থেকে ইনফরমেশন যতটুকু সম্ভব আপনাদের অবগতির জন্য নিয়ে আসবার চেষ্টা করেছে। এজন্য অবশ্যই প্রডিউসার সহ ভালোবাসার বাংলাদেশের পুরো টিমকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আরেকবার আমি শুধু খুবই সংক্ষেপে ক্যাপ করছি যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যে কথাগুলো রবিনের মা বলেছে সে তার নিজের দায়িত্বে বলেছে, কিন্তু এর মধ্যে মিনিমাম কোনো সত্যতা নাই, এই কারণে যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার শুধুমাত্র ডায়াগনোসিসের সাথে জড়িত, এখানে অ্যাবর্শনের মতো কোনো ঘটনা ঘটে না। এবং ডায়াগনস্টিক সেন্টারের যে রিপোর্টটা আমার কাছে আছে, যেটি জিনাত মৌ নামে এন্ট্রি করিয়েছিল, সেই জায়গাতেও কিন্তু সে শুধুমাত্র তার বেবি এ কেস অফ অ্যাবাউট 8 weeks 6 days সিঙ্গেল লাইভ প্রেগনেন্সি, সেই ব্যাপারটাই বলা হয়েছে, এখানে অ্যাবর্শনের কোনো রকমের সম্পর্ক নাই। সো বাকি বিষয়গুলো যা বলেছে রবিনের মা সে তার নিজের দায়িত্ব বলেছে, আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার করলাম যে এইসব এইসব এই ক্লিনিকের সাথে এর কোনো সংশ্লিষ্টতা নাই। এবং মুন নার্সিং হোম যেটি জিনাতের কথায় উঠে এসেছে যে এখানে সে অ্যাভিয়েশনে কাজটি করিয়েছে, যতটুকু আমরা তার কাছ থেকে শুনেছি এবং প্রেসক্রিপশন যা বলছে তাতে এটার সাথে কিছুটা রিলেট করে, যদিও মুন নার্সিং হোমের কর্তৃপক্ষ অস্বীকার করার চেষ্টা করছে যে আমাদের এখানে কোনো ধরনের অ্যাভিয়েশনের সুযোগ আমরা দিই না। এখন এসব বিষয়গুলো মোটামুটি আমাদের কাছে উপস্থাপিত হয়েছে বন্ধু, মোটামুটি আপনাদের কাছে সরজমিনে রিপোর্ট উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে করে আপনারা একটা একটা লাইভ ডেমনস্ট্রেশন আপনারা সামনে পান এবং পরিষ্কার একটা পিকচার আপনারা দেখতে পান। কিন্তু আমরা আপনারা কি ভাবছেন এই মুহূর্তে, আপনারা কি আপনাদের অনুধাবনে কি আসছে? এবং আমরা জানি যে বিবেকের এই আদালত, মানুষের বিবেকের আদালত, সবচাইতে বড় আদালত, সে আদালত কি বলছে সেটি জানবার জন্য আমরা মুখিয়ে থাকলাম আপনাদের টেক্সটের মাধ্যমে। সে টেক্সট আমাদেরকে পাঠান এবং সেই টেক্সটের মাধ্যমে আমরা বুঝব যে পুরো ইনভেস্টিগেটেড রিপোর্ট আপনাদের কাছে কি মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে বা বিষয়টা আপনাদের কাছে কি। তবে কয়েকটি বিষয় আমার কাছে এখন জানবার আছে জিনাতের কাছ থেকে। লাস্ট কথাটা খুব কানে বাজছে রবিনের মায়ের, যে এখনকার যুগে আজকালের পৃথিবীতে এরকম টুকটাক ভালোবাসা প্রেম প্রীতি মাস্তি টাইপ এরকম একজন আরেকজনের সাথে রুমের মধ্যে ঢুকে গেল, এই ধরনের ব্যাপার তো ঘটতেই পারে, এটা নিয়ে এত মাথা ব্যথার এত দৌড়াদৌড়ির কি আছে? এই 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 কষ্টটা এই কথাটা অনেক বেশি আপত্তিকর, এই কথাটা অনেক বেশি কষ্ট দিয়ে দেয়, এবং এই কথাটা অনেক বেশি কষ্ট তখন আরো বেশি মাত্রায় দেয় যখন নারী হয়েও কেউ এ ধরনের কথা বলে বা কোনো মা হয়ে যখন এ ধরনের কথা বলে। কারণ এ ধরনের কথা আমরা কোনোভাবেই একটা নারীর কপালে জুটুক এটা আমরা কোনোভাবেই চাই না বা আশাও করতে পারি না। জিনাতের কাছে জানতে চাই, জিনাত আমি বারবার একটা কথা বলার চেষ্টা করেছি যে আমাদের এ ভালোবাসার বাংলাদেশ কোনো অনুষ্ঠান না, এটা হচ্ছে মানুষের ভালোবাসা নিয়ে তৈরি করা একটি অনুষ্ঠান যেখান থেকে মানুষ শুধুই ভালোবাসতে শিখবে। আমরা এমন একটা পৃথিবী, এমন একটা দেশ, এমন একটি সমাজের দিকে তাকিয়ে আছি এবং সেই জায়গাতে আমরা এমনভাবে চেষ্টা করছি যে এই জায়গা থেকে মানুষ মানুষকে ভালোবাসবে, এই কালচারটা এখানে তৈরি হবে। সেখানে মিথ্যা বলবার, ফাঁকি দেওয়ার, কোনো ভণ্ডামি দেখানোর, কোন রকমের ফেক ইনফরমেশন দেওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে আপনি কনফেস করেন, আমি একদম স্ট্রেইট আপনার কাছে চলে যাচ্ছি শেষবারের মতো জানতে। তারপরও যদি কোনোভাবে আমাদের ইনভেস্টিগেট টিম আরও কিছু ইনফরমেশন দেয় যাতে প্রমাণিত হয় আপনার দেওয়া তথ্যটা ভুল ছিল, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই মিডিয়াতে লাখো মানুষ যারা দেশে এবং দেশের বাইরে শুনছে তাদের সামনে অবশ্যই আপনি চরমভাবে অপমানিত হবেন আজকে। এবং সেটি জানার সেটি হচ্ছে যে এত কিছুর পরেও বেবিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলছিল, আপনি বেবিকে কেন অ্যাবর্শন করার, অর্থাৎ আপনার ভ্রূণকে হত্যা করার মতো সিদ্ধান্ত মা হিসাবে কেন নিলেন?
আমি আমাকে নিতে বলা হয়েছে, যেটা হয়েছে যে যখন কাজী আসে আমাদের বিয়েটা হয় তখন ওখানে হক ভাই নামে একজন ভদ্রলোক ছিলেন, তো এটা রবীন্দ্রই কেমন যেন হয়, তো রবীন ওই কয়েকজন লোকের সামনে বলে যে এই বাচ্চাটা এটা দায়িত্ব কে নিবে, আপনি নিবেন, বিয়ে করবো ঠিক আছে, বিয়ের পরে এটা ফেলে দিতে হবে। ইভেন রবীন্দ্রের সাথে যখন আমার কথা হয় তখন আমাকে একটা কথা বলে যে আমি অন্যান্য মেয়েদের সাথে যা করছি যাই করছি তুমি কখনো এটা খোটা দিবা না, সব ঠিক হয়ে যাবে, মার কথা মতো চলবা, আর আমাকে তুমি নতুন করে বিশ্বাস করতে শুরু করো। আচ্ছা ঠিক আছে। পরে রাতে ওর সাথে এরকম দুই তিন দিন কথা হতে থাকে, রাতে আমাকে বলে যে আমরা এখন বেবিটা নিব না, বেবিটা করো, অ্যাব্রেশন করো, আর যেটা হচ্ছে যে বেবিটা অ্যাব্রেশন করো, আমরা দুই বছর পরে নিব, তো দুই বছর পরে নিব, আমি চাকরি বাকরি করি, পড়াশোনা শেষ হোক, তোমার যেই শরীর স্বাস্থ্য তুমি এখন এটার উপযুক্ত না, তুমি এটা লোড নিতে পারবা না, অনেক ব্যাপার স্যাপার আছে, আর এটা তোমাকে তো মেডিসিন খাওয়ানো হয়েছে, এটা সুস্থ হবে না, সুস্থ আসবে না, এটা হয়তো বিকলাঙ্গ হবে, তোমাকে তো মেডিসিন খাওয়ানো হয়েছে, তো তুমি এটাই করো। পরে আমি বলছি ঠিক আছে আমি দেখি। পরে এরকম দুই একদিন কথা হতে থাকে, পরে রবীন্দ্র বারবার বলতে থাকে, আমি বলছি যাই হোক বিয়ে তো হয়েছে এখন, তাহলে ও যেটা বলবে সেটা, পরে ওর কথা অনুযায়ী আমি বলছি ঠিক আছে। পরদিন আমি ডিসিশন নিয়ে আমি বলছি ঠিক আছে অপারেশন করো। পরে আমি অপারেশন করাতে যাই, আমাকে বলে আমার তোমার ওই একটা ফ্রেন্ড আছে মানে ও চিনে, ওই ফাল্গুনিকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমি ওখানে যাওয়ার পথে ওকে অনেকবার ফোন দিই, এগারোটার দিকে ও ফোন ধরে না, পরে অপারেশন করে চলে আসে, ওকে বলি যে আমি অপারেশন করছি, আমার কাছে টাকা নাই, যে টাকা ছিল টাকা দিয়ে অপারেশন করছি, এখন অফিসে কনভেন্স রুমস কিছু নেই। পরে ও যেই শুনে অপারেশন করছি তখন মানে মোটামুটি ভালোভাবে কথা বলে, বলে রেস্ট নাও, ওষুধ খাও, ঠিক আছে। পর সন্ধ্যার পর থেকে না ও মোবাইল বন্ধ রাখে, কথা বলে না, অ্যাভয়েড করে, অ্যাভয়েড করতে থাকে বিভিন্ন রকম।
এখন কি অবস্থা?
এখন আমি তো আমার সাথে যোগাযোগ হয় না।
কতদিন?
বেবি ফেলার পর থেকেই মোবাইল বন্ধ রাখে, যোগাযোগ হয় না। আর আমি যখন হাসপাতালে ছিলাম,
কতদিন আনুমানিক?
বেবি ফেলা হয় ডিসেম্বরে, ডিসেম্বরে প্রায় বর্তমান অবস্থা হচ্ছে যে ওরা এরকম ডিসিশন নিছে। আমি আরো এখানে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ওরা যে বললো রবিনের বোন ফোন দিছে ওনাদেরকে, আমি অনেক কিছু বলছি এটা সেটা বিভিন্ন কিছু, তো এখানে রবিনের আম্মার একটা জিদ, আমি আশেপাশে থেকে শুনতে থাকি রবিন আম্মার একটা জিদ যে উনি বিয়ের আগে তো আমার হাতে পায়ে ধরছিল, টাকা পয়সা সাজছিল, উনি আমি ওনার কথা শুনি নাই, আর এখন বেবিটাও ফেলা হয়েছে কৌশলে, তো উনি এখন ঘরে রাখবে না। ওনার কথা অনুযায়ী যে যেটা আমি শুনতে পেলাম যে ওনার একদম ক্লোজ ঘরের মানুষ আমাকে বলতেছে, একদম ক্লোজ মানুষজন বলতেছে, সব আশেপাশে থেকে বলতেছে যে তোমরা গরিব, তোমরা তোমাদের তোমাদের এইরকম মেয়ে এনে তো ঘর কিছু পাবে না, টাকা পয়সা পাবে না, ওরকম কিছু পাবে না, অন্যান্য ফ্রেন্ড সার্কেল তো বিয়ে করে 10 লাখ 5 লাখ বা অনেক কিছু পাইছে, তো তোমার বিয়ে করে তো ওরকম কিছু পাবে না, তো তোমাকে ওরা রাখবে না, কম টাকায় কাবিন করা হয়েছে যে এক দরজা দিয়ে ঢুকাবে আর এক দরজাতে বাই করবে, এরকম কিছু। ওদের খবর তো জানো না, ওদের সাথে পারবা না, রবিনের বোনের 4টা বিয়ে হয়েছে, ওর মারও 2টা বিয়ে হয়েছে, ওদের ওদের রক্তের মধ্যে এরকম আছে, আর ওর বোন কে দিয়ে 4টা বিয়ে করায় যে কাবিন নামা পাইছে ওই কাবিন নামা দিয়ে ব্যবসা মানে এমন শুরু করছে যে ওদের একটা ব্যবসা হয়ে গেছে, কিন্তু ওর বোন ধরা খেয়ে গেছে যে ওর বোনের একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনি অপারেশন করতে, বা ওর বোনের একটা কিডনি নাই, যে টাকা কাবিন নামায় 4টা বিয়ে করে পাইছে প্রায় 9 লাখ টাকা দিয়ে ওর বোনের একটা কিডনি অপারেশন করতে হয়েছে, ওর বোনের একটা কিডনি ছাড়া। তো ওর বোনের বর্তমানে যে ছেলে সংসার করতেছে ওই ওই ঘরে নাকি রবিনের মতো একটা ছেলে আছে, 2টা মেয়ে আছে, ওই ঘর ভেঙে ওর বোন সতীনের সংসার করতেছে, ওই সতীন রবিনের বোনের পা ধরছিল যে বাচ্চাগুলোর জন্য ছেড়ে দাও, রবিনের বোন এটা ছাড়ে নাই, তো ওরা নাকি এরকমই। আর রবিনের মা জিৎ আমার পায়ে ধরছে, রিকোয়েস্ট করছে বিভিন্ন ভাবে আমাকে কনভিন্স করছে।
এখন কি চাচ্ছেন আপনি, কি 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 চাচ্ছেন, বা গত 3 মাস ডিসেম্বর থেকে আজ মার্চ আপনি কি করছেন বা কি চেষ্টা করছেন এখন?
আমি চাইছিলাম যে আমাদের ফ্যামিলি থেকে সবাই একসাথে বসুক, এরকম একতফা ওনারা অভিযোগ করতেছে, আমরাও শুনে আসতেছি, তো সবাই মিলে বসুক। বাট আমাদের ফ্যামিলি থেকে যোগাযোগ করলে আমাদের ফ্যামিলি থেকে বলা হয় যে ওরা আনবে না, আমি খারাপ, বিভিন্ন কিছু বলা হয়, মানে একটা মেয়ের চরিত্রে আগুন দিলে যে একটা মেয়ে ধ্বংস হয়ে যায়, মেয়েকে যে আর সমাজে রাখা যায় না, ওইভাবে আমাকে প্রেজেন্ট করতে থাকে। তারপর যেটা হলে শুনলাম যে উনি পপুলারে আমার যে পপুলার আল্ট্রাসাউন্ড করেছে এই রিপোর্ট ফটোকপিটা রবিনের কাছে ছিল, তুই ওটাকে বেস করে উনি কি কাগজ করছে যে এমন ভাবে সবকিছু সাজাইছে যেন পপুলার আমার পিছনে দৌড়ায়, আমি দৌড়ের উপর থাকি, পরে আমি আমি নিজে থেকে ডিভোর্স দিই, ওনাদেরকে ওই কাবিনে টাকাটাও দিতে হবে না, এরকম কিছু আমি শুনলাম। তো টোটালি মিলে যে বলে যে তোমরা কিছুতেই রবিনের মার সাথে ওদের ফ্যামিলির সাথে পারবা না।
এখন কি অবস্থা, আপনি কি চাচ্ছেন এখন?
আমি চাচ্ছি যে সবকিছু ঠিক হয়ে যাক।
কিভাবে ঠিক? আবার রবিনের কাছে যাওয়া, তাই তো?
আমার তো, আমার এগুলো শোনার পর আমার লাইফে কেউ কি আমাকে এইভাবে পজিটিভ ভাবে দেখবে, অ্যাকসেপ্ট করবে? ইভেন আমি কি এটা কখনো কাউকে হাইড করে সামনে আগাতে পারবো, সেটা তো সম্ভব না। সবাই জানলো এরকম হয়েছে, বিয়ের আগে এরকম হয়েছে, বেবি, ইভেন বিয়ে, সবকিছু। এখন আমাকে একটা কলঙ্ক দিয়ে বের, কলঙ্কে দিয়ে ঘরতে উঠাবে না, এরকম কথাবার্তা উঠছে। আমি চাচ্ছিলাম যে সবাই বসুক, মিউচুয়াল করুক। আমার কোনো সে নাই, আমি বিয়ের আগেও আমার শাশুড়িকে বলছি, মা আমার কোনো কিছু চাওয়ার নাই, একটা বিন্দু পরিমাণ সুতো আমাকে কোনোদিন কিছু দিতে হবে না।
তার মানে কি ভিতরে ভিতরে রবিনকে আপনি খুঁজছেন? গত তিন মাস ধরে? প্রতিদিন, প্রতি মুহূর্তে?
প্রতি মুহূর্তে ওকে আমি কন্টিনিউ মেসেজ দেই, যোগাযোগ করার চেষ্টা করি, বাট ও আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে রাখে, আমার মেসেজ গুলো পায়। বাট কিছুদিন আগে এই মাসের দুই তারিখের দিকে হঠাৎ করে আমাকে রাতে একদিন ফোন দেয়, বলে তুমি কি করলা এটা, তুমি যা করলা, তুমি আমার কথা শুনল না, আমার সাথে এমন করলো, আমি তো অন্যান্য মেয়েদের সাথে এরকম করছি, ওরা তো এরকম করে নাই তোমার মতো, তুমি কেন এমন করলে, এই শাস্তি কেন দিলা? আমি তো এখন বাসায় থাকি না, আম্মা তোমারে দূরে রাখছে। তো এরকম করে আমি কিছু বলতে থাকি, আমি বলছি তোমরা কেন বসতেছো না, আমার লাইফটা তো দিতে নষ্ট হয়ে যায়, তুমি তো আরেকটা বিয়ে করতে পারবে। রবিন আম্মা এটাও বলছে যে ওকে ডিভোর্স দিয়ে তিন মাসের মধ্যে আমার ছেলেকে দিয়ে আরেকটা বড়লোক ঘরে মেয়ে নিয়ে আসবো।
সুইসাইডে যে প্রসঙ্গগুলো আসছিল,
আচ্ছা সেটাও হচ্ছে যে রবিনের বোন আমাকে,
এটা কি করেছিলেন আপনি?
হ্যাঁ।
বয়স কত আপনার এখন, যদিও জিজ্ঞেস করা ঠিক না অনিয়ের, তারপরে বলি বয়স কত?
তো 22 বছর।
22 বছর? 22 জন্মে একটা মানুষের জীবনে যা যা ঘটে সব তো ঘটিয়ে ফেলেছেন, সুইসাইড অ্যাটেম্প নিয়েছেন,
চিন্তা করে না আমার
নিজের নিজের ভার্জিনিটি বিয়ে করার আগে শেষ করেছেন। মুসলিম তো, তাই না? পুরো নাম কি আপনার? আচ্ছা মুসলিম, ভার্জিনিটি লস করেছেন, আপনার বেবি কে ভ্রূণ হত্যা বলা যায় না এটাকে, বেবি কে নিজের বেবি কে গলা টিপে হত্যা করেছেন, স্বামী খুঁজবার নামে এমন একজনের হাতে আপনি পড়েছেন, যতটুকু আপনার তথ্য অনুযায়ী পেলাম, আপনার তথ্যকে সত্য ধরে নিয়ে যদি আমি সামনের দিকে এগোই, তাহলে জন্ম জন্মান্তরে কারো কল্পনার মধ্যেও এ ধরনের স্বামী হয়তো কেউ কখনো কল্পনায় আনতেই পারে না। তো 22টা বছরে
মানুষ আমাকে বুঝাইছে যে অবপনটন সংসারে থাকা যায়, কিন্তু যার চরিত্রে এরকম তুমি ঘরে কিভাবে থাকবা, থাকতে পারবো না।
এই 22 বছরে 22 জন্মে যা মানুষ কষ্টের, ঘৃণার, দুঃখ পাওয়ার মতো ঘটনা আনতে পারে, তা তো অলরেডি নিজে নিয়ে এসেছেন, নিজের ভুলের কারণে নিজের জীবনটাকে ধ্বংস করেছেন, পাপের এক চরম শিখরে অবস্থান করছেন, এবং আপনাকে ঘিরে আপনার যে পরিবার, আপনার যে পরিজন, ইভেন আপনার বাবা মা, যাদের মাধ্যমে দুনিয়ার মুখ দেখেছিলেন, তাদেরকেও রাস্তার মানুষ বানিয়ে ফেলেছেন। একটা সন্তানের কে উদ্দেশ্য করে যে বাবাকে এই ধরনের কথা শুনতে হয় যে মেয়েকে কি জন্ম দিয়েছিলেন শরীর দিয়ে ব্যবসা করানোর জন্য, সেটা যে কত বেশি কষ্টের হতে পারে, দুঃখের হয়তো হতে পারে, সেই বাবাই হাড়ে হাড়ে টের পান। আর সবকিছুকে ছাপিয়ে এই যে পিকচার, এই যে পিকচার যেখানে আড়াই মাস বেবির যে চারটা ফটোগ্রাফি এখানে দেখা যাচ্ছে, এই যে পিকচার, এইটাকে আপনি কিভাবে কিভাবে আপনি অ্যাভয়েড করবেন? এটা যদি আমি এটা দেখতে পাচ্ছি, এটা তারিখ হচ্ছে 19/11/2012, আজকে তারিখে হলে হয়তো প্রায় আপনি সেই মহেন্দ্রক্ষণে যে সময়ের জন্য একটা নারী অপেক্ষা করে তার নারীত্বের পরিপূর্ণতা হবে, গর্বিত মা হওয়ার মধ্য দিয়ে সেই সেই সময়ের কাছাকাছি চলে আসতেন, এবং ফাইনালি সেই সন্তান যখন আপনার বুক উজাড় করে, আপনার কোল উজাড় করে আপনার কাছে আসতো, পৃথিবীতে এর চাইতে ভালো লাগার, এর চাইতে আনন্দের, এর চাইতে তৃপ্তির আর কিছু হতে পারে না, সবে সন্তানের বাবা হয়েছি আমি, পাগল হয়ে যায়, কলিজা ছিঁড়ে যায় যখন তাকে ছেড়ে আমাকে এভাবে আসতে হয়, দায়িত্বের কারণে আসছি, প্রোগ্রাম করছি, আমি আমি আমার বন্ধুরা জানে যে আমি বহু দূর থেকে আসি প্রতিদিন প্রোগ্রাম করতে, ভেতরের কলিজাটা আমার ছেড়ে যায় যখন তাকে ছেড়ে আসি, আর আপনারা সেই কলিজার টুকরাকে নিজের হাতে গলা টিপে হত্যা করেছেন, জঘন্য, জঘন্য। এরকম পৈশাচিক কাজের মধ্যে আপনি বা আপনারা যারা থাকেন, তখন আমার মনে হয় না যে কোনো সহানুভূতি বা কোনো দয়া বা কোনো কোনো ওই ধরনের মানসিক অবস্থা তৈরি হোক, অস্বাভাবিক ধরনের বিকৃত মস্তিষ্কের কারণে।
এটার একটা রিজন কি?
কোনো রিজন না, এসবের কোনো রিজন থাকতে পারে না, কোনো রিজনই থাকতে পারে না। ভ্রূণ হত্যা কোনো ব্যাখ্যা চলে না, অ্যাবোলিশন কোনো ব্যাখ্যা চলে না, যেসব স্ট্যাক হোল্ডার, যেসব প্রতিষ্ঠান এগুলোর সাথে জড়িত আছে, ধিক তাদেরকে, লানত তাদেরকে।
This track was downloaded from fusionbd.com.
Jai Bujhak, 22 বছর বয়স, ইন্টারমিডিয়েট পাস করার পরপর থেকে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের সাথে আপনি জড়িত। ফাইনালি আপনি কর্পোরেট হাউসে জব করেন, দুনিয়াদারি কম দেখেননি আপনি। সবই যদি রিজনের কারণে হয়, সবই যদি এইসবের ঊর্ধ্বে চলে যায়, এই দেশটাকে, এই সমাজটাকে, এই পারিবারিক ব্যবস্থাটাকে, আমাদের এই বন্ধনটাকে কোন জায়গায় নিয়ে যে দাঁড় করাতে চাচ্ছেন আপনারা? আর যে রবিনের কথা বলছেন, রবিন আমি খুব ভালো করেই জানি যে এখন এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন আপনি। আমি জানি না এটার সমাধান কি, আমার বন্ধুরা কি কি পরামর্শ দিচ্ছে আমাকে টেক্সটের মাধ্যমে, সে পরামর্শ আমি বারংবার নেওয়ার চেষ্টা করব, সম্ভব হলে কিছু ফোন কল নিব। রবিন, যেখান থেকে আপনি শুনছেন, আপনার হাত ধরে যে ধরনের জঘন্য কাজের বর্ণনা আমি শুনলাম, এখান থেকে অন্তরাত্মা কেঁপে কেঁপে ওঠে। নওরিন, তানিয়াজ, জিনাত, এরকম নাম না জানা কত মানুষের সাথে এরকম সম্পর্ক অহর্নিশ হয়ে চলেছে, এবং আপনার মা অবলীলায় বললেন এই কথাটা যে এরকম ঘটনা তো ঘটতেই পারে এই বয়সে বিয়ের আগে, তার মানে কি এটা নিয়ে এত বাড়াবাড়ি করতে হবে? বাড়াবাড়ি কাকে বলে? এই ভদ্রমহিলার কাছ থেকে আমাকে নতুন করে শিখতে হবে। বাবা এবং মায়ের সম্পর্কের কথা উঠলে আমি নিজেই মানসিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে পড়ি, কিন্তু যারা এইভাবে নিজেদের ব্যাপারগুলোকে উপস্থাপন করে তখন আমি লজ্জা পাই এবং আমার ভয় হয় বাবা মায়ের নামটার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ আবার পাচ্ছে না, কমে যায়। তারপরেও বলি যে নারী হয়ে যখন এই ধরনের রেফারেন্স আপনারা দেন, এ ধরনের তথ্য আপনারা দেন, তখন কিন্তু নারী হয়ে সবচেয়ে বড় নারী সত্তার মূলেই কিন্তু কুটারাঘাত করছেন আপনারা। এই এই জায়গাগুলো থেকে আমার মনে হয় খুব তাড়াতাড়ি সব মানুষগুলো ফিরে আসা উচিত। রবিনকে উদ্দেশ্য করে, রবিন আমি যা জানি জানি আপনার আপনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে আমার কণ্ঠস্বর, এই ব্যাপারগুলোকে যদি সত্য ধরে নিই, বারংবার আপনার মধ্যে এই টেন্ডেন্সি ছিল যে আজকালকার বিভিন্ন ভাবে সম্পর্কের যে দোহাই আমরা দেখি, সম্পর্কের ধোঁয়া তুলে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে আপনার নিজের যে রিপু তাড়না সেটা চরিতার্থ করা, মাস্তি লাইফ ফুলফিল করার জন্য যে ইকোনমিক ব্যালেন্স দরকার, ইকোনমিক ব্যাকআপ দরকার, সেগুলোর প্রয়োজন মেটানো, ফ্যাশন করার জন্য প্রিন্সের মতো দেখতে রবিন, সেই প্রিন্সটাকে আরো ভালো বেশি করে ফুটিয়ে তোলার জন্য সেই সেই গার্লফ্রেন্ডদের টাকা ইউজ করা জঘন্য লজ্জা সরম বলে কোনো জিনিস যাদের নাই তাদের পক্ষেই মনে হয় সম্ভব হয় জিনিসগুলো করা, এবং ফাইনালি একটার পোশাক পরে আরেকটার কাছে যাওয়া, তাকে কনভিন্স করা, এবং তার টাকা দিয়ে বাইক কিনে আরেকটাকে কনভিন্স করা, এবং তার টাকা দিয়ে আবার হয়তো প্রাইভেট কার বা সামথিং এরকম কিনে আরেকজনকে ম্যানেজ করা, এইভাবে ম্যানেজ করতে করতেই হয়তো কোনো একদিন কোনো একজনের কোন একজনকে ঘরে তুলে নিয়ে আসা যে সবচাইতে বেশি দিতে পারবে সমস্ত দিক থেকে। এই যদি জীবনের ধরন হয়, এই যদি জীবনের অ্যাপ্রোচ হয়, তাহলে আমার আমার সত্যি প্রচন্ড ভয় হচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে আমি আজকের তারিখে আমার এই ভালোবাসার স্টুডিও থেকে বাংলাদেশের বিভিন্ন স্ট্যাক হোল্ডারে অনেকেই আছেন, আমার বিশ্বাস, আমার অনুরোধ, আমার লাখো শ্রোতা বন্ধুকে সাথে নিয়ে আমি অনুরোধ করছি, যদি এমন কেউ শুনে থাকেন এসব অনুষ্ঠান, আমাদের মনে একটা বিশেষ সেল করা উচিত। আমরা যারা মনে করি যে ভালোবাসা নিয়ে কথা বলাটা যাবে না, ভালোবাসা নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো কাজ করা যাবে না, তারা ভুল করি, কারণ আমি বিশ্বাস করি আমরা যদি এইডস নিয়ে কথা বলা বন্ধ করে দিই, এইডসকে কিন্তু থামিয়ে রাখা কখনোই সম্ভবপর হয়ে ওঠেনি। তাই এইডস নিয়ে আমরা জনমত তৈরি করেছি যাতে করে এইডসকে প্রিভেন্ট করা যায়। তাই ভালোবাসার হাত ধরে কিন্তু হাজারো লাখো পরিমাণে এরকম ধ্বংসাত্মক কাজ আমাদের এই সমাজে অহর্নিশ ঘটে চলেছে, ভালোবাসার হাত ধরে অনেক জঘন্য রকমের কাজে সমাজে সমাজে ঘটে চলেছে অবিরতভাবে, এবং আমাদের এই সমাজটাকে ক্র্যাশ করে দিবে এই জিনিসটা। তো যাদের যে নরপিশাচ, যে নপুংসুকের মাধ্যমে এই ভালোবাসার হাত ধরে আমাদের সমাজটা নোংরা হচ্ছে, তাদের জন্য একটা উদ্যোগী ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে, এর জন্য একটা বিশেষ সেল করার অনেক খুব বেশি মাত্রায় জরুরি। সেই ব্যাপারটা নিয়ে আমি জোর অনুরোধ জানাচ্ছি আজকে ভালোবাসার স্টুডিও থেকে, যারা বিভিন্নভাবে মানুষকে প্ররোচিত করে, প্রতারিত করে, নিজের স্বার্থ চরিতার্থ করে ভালোবাসার ধোঁয়া তুলে। কিন্তু
আরেকটা কথা যে অন্যান্য গার্লফ্রেন্ডদের সাথে জোর যে রিলেশনটা ছিল ফিজিক্যালি, ইভেন ও কি করত, সব গার্লফ্রেন্ডের বডি স্ট্রাকচার, ছোট ভাই, তারপর বন্ধু বান্ধবদেরকে বলে বেড়ায় তো ওর শরীরের এই অংশটা এরকম, এটা ওই রকম, ইভেন ছবিগুলো ব্লুটুথ দিয়ে দিয়ে এলাকায় দিত। ইভেন রিসেন্ট যেটা হয়েছে যে দুই দিন আগে রবিনের মাধ্যমে একজন আমাকে ফোন দিয়ে বলে আমার ভিজিট কত, আমি বুঝি না কথাটা মানে কি। পরে আমি একজনকে ফোন দিই যে আমাকে একজন যে রামপুরা থেকে ফোন দিয়ে এটা বললো যে ভিজিট কত আমার, এটা মানে কি?
আপনার জামাই এগুলা করাইতেছে, আপনার জামার মাধ্যমে তো এই ফোন গুলা যাচ্ছে, আপনি এগুলা বুঝেন না।
আপনার সাথে এখন এই মুহূর্তে বহু মানুষ দেশের বাইরে থেকে যুক্ত আছেন, যারা প্রতিনিয়ত আমাদেরকে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছেন। এই মানুষগুলোর কথা খুব বেশি করে আমি ফিল করি, কারণ আমাদের অর্থনীতি চাকা ঘুরেই এসব মানুষের কষ্টার্জিত পাঠানো রেমিটেন্সের টাকায়। সিংহভাগ টাকা আমাদের সিংহভাগ জাতীয় রাজস্বের সিংহভাগই, কিন্তু জাতীয় যে আমাদের বাজেট, সে বাজেটের পুরো সিংহভাগ অংশই কিন্তু ডিপেন্ড করে এইসব প্রবাসী মানুষের কষ্টার্জিত রেমিটেন্সের টাকায়। ইতালির সেই প্রবাসী ব্যক্তিটার কথা আমার বারবার করে মনে পড়ছে যখন এই ঘটনাগুলো শুনছিলাম। ইস, বেচারা কি কষ্টই না করছে ওই জায়গাগুলোতে, বিদেশ বিভিন্ন লোকজন চিনে না, কি পরিমাণ প্রচন্ড পরিশ্রম করে তার ভালোবাসার মানুষটার জন্য সে টাকা উপার্জন করছে, তার ভবিষ্যৎ বংশধরকে আরো সিকিউর কোন এনভায়রনমেন্ট দেওয়ার জন্য প্রাণান্তকর পরিশ্রম করে যাচ্ছে। আর সেই রিনা বা রীতা যার কথা হচ্ছিল, সেই রীতা সে অবলীলায় সে তার মধু চন্দ্রিমা যাপন করছে অন্য কোন মানুষকে নিয়ে বা অন্য কোনো কাউকে নিয়ে। এই যে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে অহর্নিশ অবলীলায় প্রতিনিয়ত, এই ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত, এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই আমাদের ডেডিকেটেড কোনো সেল থাকা উচিত, যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এবং আমরা একতরফা কোনো কারো কথার ভিত্তিতে কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারি না, আমাদের অবশ্যই সিদ্ধান্তটা নিতে হবে, যাতে করে আমরা একটা নিরপেক্ষ উপস্থাপনা আপনাদের সামনে দাঁড় করাতে পারি। এবং আমরা বলছিলাম যে যা বলেছে জিনাত এটা তার নিতান্ত নিজস্ব বক্তব্য, নিজস্ব উপস্থাপনা, এবং সে নিজের মতো করে এই ব্যাপারগুলোকে উপস্থাপন করবার চেষ্টা করবে। এবং অপরপক্ষে আমরা কথা শুনছিলাম রবিনের মা তার জায়গা থেকে তার উপস্থাপনা করার চেষ্টা করেছে। কিন্তু আমি বারবার বলি যে পৃথিবীতে যদি কোনো আদালত থেকে থাকে, স্রষ্টা যদি পৃথিবীতে কোনো আদালত দিয়ে থাকেন, সেটি হচ্ছে মানুষের বিবেক। আর এই বিবেকের আদালত কি বলছে সে টেক্সট আমরা জনমতের আমরা আমাদের পাঠানো শ্রোতা বন্ধুদের মতামতের ভিত্তিতে জানবার চেষ্টা করব। আবার ফিরে আসছি বন্ধু, কিছু টেক্সট কিছু ফোন কল নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। কিছু টেক্সট নেওয়ার আগে মেঘলা, আমি কথা বলছি আর বারবার বিভিন্ন প্রসঙ্গ টানছি, কিন্তু এই পিকচারের দিকে ছবি আটকে আছি, এই পিকচারের দিকে চোখ আটকে আছে। সন্তানের বাবা হিসেবে এই বিষয়টা আমাকে বারবার বারবার আমার দিকে টেনে টেনে নিয়ে আসছি। এই হচ্ছে আপনার বেবি, দেখেন, দিস ইজ দ্য পজিশন, 8 weeks 6 days, আপনার বেবি, আপনার নারী ছেড়া ধন, যেটা স্বপ্ন দেখেন, যার মাধ্যমে আপনার আপনাদের নারীত্বকে পরিপূর্ণতা দেন, এই হচ্ছে বেবির অবস্থান। এই বেবিকে পৃথিবীর মুখ দেখতে দেননি, এই হচ্ছে নারী হিসাবে আপনার সার্থকতা। এই নারীত্বকে নিয়ে বারবার আমি বলবার চেষ্টা করি যে সৃষ্টির সম্পূর্ণতায় নারী তুমি, সৃষ্টির সম্পূর্ণতায় নারী তুমি, কিন্তু পরক্ষণে কি এক দ্বন্দ্বে মনে মনে ভাবো, আচ্ছা কি পারি আমি, মা বউ বোন হয়ে থাকা, সহযোগী সত্তা তোমার, কানে কানে বলে সব পারো তুমি। আর সেই নারী সত্তাকে, সেই নারীত্বকে ধ্বংসের কাছাকাছি নিয়ে এসেছেন আপনারা। আপনার সাথে কথা বলবো আবার, কিছু টেক্সট আর কিছু ফোন কল নেই, তারপর ছোট্ট একটি বিরতি, তারপর পাঁচ মিনিটের আমরা একটা ক্লোজ আপ, মানে ক্লোজিং একটা রিমার্কস দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো।
ওকে, অনেক বন্ধুই আছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন এসএমএস এর মাধ্যমে, আর অনেক টেক্সটই আমাদেরকে করেছেন। যেমন হৃদয় আছেন কোনাবাড়ি থেকে, আছেন আমাদের সাথে বিলাস মগবাজার থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, আরো অনেক বন্ধু যেমন শ্রেষ্ঠ আছেন টঙ্গী থেকে, আছেন মুক্তার মহাখালী থেকে, এইরকম করে অনেক বন্ধু যুক্ত হয়েছেন। আর বন্ধু, আপনি যদি যুক্ত হতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখবেন, দেন আপনার টেক্সটটি লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং যদি আপনি আসতে আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে, তাহলে যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স স্পেশাল লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আর যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের কথা বলছি। আছেন আমাদের সাথে শামিম খান লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন যে মেয়েদের কাছে অনুরোধ যে নিজেদের সম্মান রক্ষা করবেন। কাইসার সৈয়দ আছেন, উনি টাঙ্গাইল থেকে লিখেছেন যে আপু আপনার লাইফ স্টোরিটা অনেক কষ্টের, আমরা যদি এরকম লাইফ স্টোরি শুনি তাহলে হয়তো আমাদের মতো ছেলেরা আর কোনো মেয়ের লাইফ নষ্ট করবে না। আছেন আমাদের সাথে বারহান, উনি আছেন পটুয়াখালী থেকে, লিখেছেন যে আমার কষ্ট লাগে আমাদের দেশেও এত জঘন্য মানুষ এখনো আছে, এসব জঘন্য মানুষ আর কতদিন থাকবে। আছেন আমাদের সাথে মোশারফ কুমিল্লা থেকে, উনি লিখেছেন যে রবিনের মা যা বললেন এমন ভাবে কোনো মা একটি মেয়েকে নিয়ে বলতে পারেন না। ওকে, আছেন আরো আমাদের সাথে মামুন বাড্ডা থেকে, বাড্ডা শাহজাদপুর থেকে, লিখেছেন যে গুরু আমার এখন থেকে অনেক এখান থেকে অনেক কিছু শিখলাম এবং এরকম আরো অনেক অনুষ্ঠান উনি আশা করছেন ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে। সাইফুল কুমিল্লা থেকে আছেন, লিখেছেন যে প্লিজ আপু আপনি রবিনকে ছেড়ে দেন। এবং আছেন কাপাসিয়া থেকে মঞ্জু, লিখেছেন যে আমি আসলে কিছুই ভাবতে পারছি না মানে পুরো স্টোরিটা শুনে। জনি আছেন মিরপুর থেকে, লিখেছেন যে রবিন, আচ্ছা রবিনকে নিয়ে কিছু মন্তব্য করেছেন এবং তাকে মানে অনেক অভিযোগের শেষ নেই আমাদের সব বন্ধুদের। এবং আরো আছেন ফেসবুকে যুক্ত হয়েছেন, যদিও ফেসবুকের কমেন্টসগুলো আমরা পড়ব যারা দেশের বাইরে থেকে পাঠাচ্ছেন তাদের কমেন্টসগুলো, আর দেশের মধ্যে যারা আছেন তাদের জন্য তো আমাদের কমন এসএমএস পোর্টটা তো রয়েছেই। আরো আছেন আমাদের সাথে শুভ টাঙ্গাইল থেকে, রিয়াদও আছেন, আছেন রনি গোমেজ বাড়িধারা থেকে, লিখেছেন যে গুরু থ্যাংকস ফর ইউর প্রেজেন্টেশন, ওকে পসিবল হলে উনি একজনকে কল করতে বলেছেন, আচ্ছা দেখি যদি পসিবল হয়। অ্যান্ড কাজল আছেন উত্তরা থেকে, লিখেছে যে অনেক কষ্ট পেলাম ভাইয়া, আচ্ছা উনি রবিনকে নিয়ে কিছু কথা লিখেছেন উনার মনের অভিব্যক্তি এখানে ব্যক্ত করেছেন। আছেন আমাদের সাথে মিঠুন আরামবাগ থেকে, লিখেছেন আচ্ছা একটা রিকোয়েস্ট, বেঁচে থাকুন, জীবনটা অনেক মূল্যবান, এটাকে সফল করুন, এটাই সবচেয়ে বড় প্রতিশোধ হবে, মরে গেলে হেরে যাবেন। এক্স্যাক্টলি, এটা কিন্তু জিনাত আপনার জন্য, সবগুলো এসএমএস আপনার জন্য, সব বন্ধুরা আপনাকে শুনছে, অনেক অনেক বন্ধু এবং সবাই এটার সাথে খুবই কানেক্টেড এবং আপনাকে সমবেদনা জানাচ্ছেন। যাই হোক, আমি যে এসএমএস পড়ছি আপনি নিশ্চয়ই শুনছেন কেয়ারফুলি। অ্যান্ড আছেন আলমগীর কামরাঙ্গীর চর থেকে, আছেন আমাদের সাথে কান্তা টঙ্গী থেকে, ওকে উনি আবার রিকোয়েস্ট করেছেন যে রবিন ভাই যাতে জিনাত আপুর লাইফে ফিরে আসে। এক একজনের এক এক রকম কমেন্ট, এক এক রকম অভিব্যক্তি। তো বন্ধু আপনিও কেন বাদ আছেন, আপনার কমেন্টগুলো আমাদের কাছে পাঠান এসএমএস এর মাধ্যমে এবং ফেসবুকে পাঠাতে পারেন যারা আছেন দেশের বাইরে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, মানে আমি নিয়মটা বলতে চাচ্ছি যারা আমাদেরকে এসএমএস করবেন, এসএমএস এর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন, দেন স্পেস দিয়ে মেসেজ অপশনে যাবেন, দেন লিখবেন হচ্ছে আপনার নেম, দেন স্পেস দিয়ে আপনার এইজ, স্পেস দিয়ে লোকেশন, দেন আপনার টেক্সট লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যদি আপনি আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, তাহলে যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং এই মুহূর্তে চলে যাচ্ছি আমি গুরুর কাছে।
নারী সত্তার যে কথা বলছিলাম যে বারংবার নারী সত্তা আমার দৃষ্টিতে সম্মানের সে জায়গাতে থাকে যার হাত ধরে মা আসেন পৃথিবীতে। আমি এর আগেও হয়তো বলেছিলাম যে স্রষ্টা বারবার বলেন যে পৃথিবীতে যাবে শিশু যখন স্রষ্টাকে প্রশ্ন করে বসে, আমি এ পৃথিবীতে যে চলবো কিভাবে, খাবো কি, এই এই কঙ্কটা কীর্ণ পৃথিবীতে আমি কিভাবে সার্ভাইভ করব। স্রষ্টা বারংবার বলে দিয়েছেন যে যাও পৃথিবীতে, একজন অ্যাঞ্জেল আছেন যিনি তোমাকে সাহায্য করবেন। এবং স্রষ্টা কানে কানে বলে দিয়েছে সে শিশুটির, পৃথিবীতে যাও, সে অ্যাঞ্জেলের নাম হচ্ছে তোমার মা, যাকে তুমি পৃথিবীতে গিয়ে মা বলে ডাকবে। এবং আপনার শিশুর ক্ষেত্রেও হয়তো স্রষ্টা বলে দিয়েছিলেন যে সমস্ত পৃথিবীর সমস্ত পঙ্কিলতা, সমস্ত সমস্ত কষ্টের ভিতর থেকে তোমাকে মুক্তি করবার জন্য একজন মানুষ আছেন, যে মানুষটি, যে একজন অ্যাঞ্জেল আছেন, যে অ্যাঞ্জেলের নাম হচ্ছে মা, যে জিনাত হিসাবে পৃথিবীতে আবির্ভূত হবে। আনফর্চুনেটলি আপনি সেই সুযোগটা দিতে পারেননি আপনার সেই সেই সন্তানটিকে। এবং আমি নারী সত্তাকে নিয়ে যে কথা বললাম সে কথাটা আরেকবার আমি বলতে চাচ্ছি জিনাত আপনাকে উদ্দেশ্য করে। সেটি হচ্ছে এইরকম যে নারী সত্তার, আমার কাছে নারী সত্তার ব্যাখ্যাটা অনেকটা এইরকমই যে সৃষ্টির সম্পূর্ণতায় নারী তুমি, সৃষ্টির সম্পূর্ণতায় নারী তুমি, সৃষ্টির সম্পূর্ণতায় নারী তুমি। কিন্তু পরক্ষণে কি এক দ্বন্দ্বে মনে মনে ভাবো, আচ্ছা কি পারি আমি, মা বউ বোন হয়ে থাকা, সহযোগী সত্তা তোমার কানে কানে বলে সব পারো তুমি, সব পারো তুমি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মেয়েটি মাত্র ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরপর বিভিন্ন ইভেন্টে যেভাবে সাকসেসফুলি নিজেকে ডেমনস্ট্রেশন করেছে এবং ফাইনালি যে যে মেয়েটি একটা কর্পোরেট হাউসে অনেক দারুণ একটি জায়গাতে চাকরি করেছে, আমি একটা কর্পোরেট হাউস বিলংস করি, তাতে আমি জানি যে আমাদের কর্পোরেট হাউসে যেসব কলিগদেরকে দেখি অনেক স্মার্ট, যেভাবে প্রেজেন্টেশন সবকিছু মিলিয়ে যে অ্যাটিটিউড দেখি তেমনই অ্যাটিটিউড নিয়ে আমাদের সামনে বসে আছেন, শুধু গোটা মুখটা ভরে গেছে আপনার কাজলের রঙে, কালো রঙে,
যে কাজল বারবার ধুয়ে যাচ্ছে আপনার চোখের পানিতে। এই চোখের পানি যদি কোনোভাবে বন্ধ করতে পারি আমরা সবাই মিলে, কোনোভাবে যদি এই অভিব্যক্তি থেকে আপনাকে মুক্তি দিতে পারি, কোনোভাবে যদি আগের জিনাতকে কোনোভাবে যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। পৃথিবীতে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন রাহুগ্রাসের ভিতর দিয়ে গেছেন আপনি, যার একজনের নাম হচ্ছে রবিন অথবা তার ফ্যামিলি, সবকিছু মিলিয়ে যদি আপনাকে আবার ফিরিয়ে দাঁড় করাতে পারি, আমার মনে হয় কালকের দিনটা অন্যরকম হতে বাধ্য, অন্যরকম হতে বাধ্য। এবং যে নারী সত্তার বর্ণনা দিচ্ছি আমি বারংবার, যে নারী সত্তার কথা বলছি আমি গর্বের সাথে, সে নারী সত্তার সামনের দিকে থেকে নেতৃত্ব দেওয়ার মতো সমস্ত গুণাবলী আপনার মধ্যে আছে। এইভাবে কি কোনোভাবে জীবনটাকে আর দেখতে পারি না? কোনোভাবে কি সম্ভব না আরেকটু অন্যরকম করা? সব আছে, আমি আছি, আমার সাথে লাখো বন্ধু যারা দেশের ভেতর এবং বাইরে থেকে এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন, বাণের স্রোতের মতো টেক্সট আসছে আমাদের কাছে, সবাই বলছে যে সম যা হয়েছে তা হয়েছে, এই 22 বছর জীবনে 22 জন্মে যে পরিমাণ কষ্ট পাওয়া উচিত তার চাইতে বেশি কষ্ট পাওয়া হয়ে গেছে, এখন যা হবে শুধু ভালো কিছু হবে, এখন যা হবে শুধু সুখের কিছু হবে, সবাই তাকিয়ে আছে। আর সবচেয়ে বেশি তাকিয়ে আছে আপনার পরিবারের লোকজন, পিছনে তাকায় দেখেন ওরাও কিন্তু আপনার সাথে একইভাবে কষ্টে একইভাবে দুঃখে সবাই মুষড়ে পড়ছে বারংবার, তারাও আপনার সাথে নতুন করে উঠে দাঁড়াতে চায়, তারাও দেখতে চায় কিভাবে জিনাত ধ্বংসের স্তূপের উপর দাঁড়িয়ে থেকে বিজয় ঘোষণা করে। আপনাদের চোখের পানি আপনার কষ্ট সমানভাবে ওদেরকেও কিন্তু পাগল করে রাখছে। সবাই মিলে সাথে আছি, কে জিনাতের ছোট বোন আমাদের সাথে আছে, প্লিজ আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, এবং সেই সাথে আছে জিনাতের ভাই। আমরা কি সবাই একসাথে পারবো না জিনাতকে আবার নতুন করে দাঁড় করিয়ে নিতে, নতুন করে আবার নতুন পৃথিবীর দিকে জিনাতকে এগিয়ে দিতে, যত ঘটনাই ঘটুক না কেন এই ছোট্ট বয়সে, আবার নতুন করে আমরা পারি কিনা সেই চেষ্টাটা আমরা সবাই মিলে করতে চাই। পরিবারের সদস্য হিসাবে আপনারা আছেন, আমার বন্ধুরা আছে দেশ বিদেশ থেকে, সবাই মিলে আমি আছি, সবাই মিলে মানসিক জোর তৈরি করছি যাতে করে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারি। কি সম্ভব?
অবশ্যই সম্ভব।
সবাই কি সাথে আছেন? প্রত্যেকটা ভালো এবং প্রত্যেকটা মন্দতে সাথে থাকতে হবে, সম্ভব?
আমরা সবসময় আমার বোনের সাথে আছি, এবং আমরা আশা করি যে আমাদের বাংলাদেশের যতগুলি শ্রোতা যারা শুনছে এখন, যাতে সবাই আমার বোনের পাশে থাকে, আমার বোনকে সে সাপোর্টটা করে, মেন্টাল সাপোর্টটা করে, যাতে সে সব কিছু রিকভার করে আসতে পারে,
এবং আমাদেরকে কখনোই এই খারাপ এই পরিস্থিতির এই কষ্টের মধ্য দিয়ে না যেতে হয়। এবং সবচেয়ে বড় যেটা কথা, একটা বড় ভুল কথা বলেছেন, আমাদের সমাজ আমাদের দেশ যেভাবে সমস্ত দিকতে জিডিপিতে যেমন ভাবে এগিয়ে যাচ্ছে, সবচেয়ে বড় যেটা ব্যাপার, নেক্সট জেনারেশন দে আর সিম্পলি ম্যাজিক্যাল, কিছু অ্যাটিটিউডগত ব্যাপার, কিছু কালচারগত ব্যাপার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে যে প্রমিসিং ব্যাপারটা, তাদের মধ্যে যে অ্যাম্বিশন, তাদের মধ্যে যে পোটেনশিয়ালিটি, মানে এইটা এইটা পাগল করার মতো। সমগ্র বিশ্ব আমাদেরকে দেখে ভয় কাঁপছে যে একটা একটা এমার্জিং টাইগার ইন ইকোনমি আসছে, কার হাত ধরে? এই এই তরুণ প্রজন্মের হাত ধরে, এই 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 নেক্সট জেনারেশনের হাত ধরে। এবং আমাদের সাথে আমরা কিন্তু এখন অলমোস্ট আনবিটেন পোশাক খাতে, এরকম বিভিন্ন খাত কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে চলে আসছে শুধুমাত্র এই প্রজন্মের মাধ্যমে, এবং বিশেষ করে আইটি সেক্টরে অন্যরকম একটা ডেভেলপমেন্ট চলে এসেছে। শুধু কালচারগত সংস্কৃতিগত কিছু ভুলের জন্য আমরা পিছিয়ে পড়ছি, এটা আমাদেরকে কোনোভাবে পিছিয়ে পড়তে দিবে না। এবং এত বেশি আমরা উন্মুক্ত এখন মানসিকভাবে, এত বেশি আমরা রিচ হয়েছে এই এই সমকালীন সময়ে। আপনি যে কথা বলছিলেন সেটার সাথে আমি একমত পোষণ করি না, যে আমি আবার নতুন করে কিভাবে স্বপ্ন দেখব, নতুন করে আমাকে ভালোবেসে আমাকে সম্মান দিয়ে আমার নারীত্বকে শ্রদ্ধা জানিয়ে কিভাবে আমাকে আপন করে নিবে।
This track was downloaded from fusionbd.com.
গালি জাতি এমন একটি জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি সমস্ত কিছুকে পেছনে ফেলে, আপনি যদি নিজেকে জ্ঞান এবং কর্মের মহিমায় ওই জায়গাতে ওই স্তরে নিজেকে গিয়ে দাঁড় করাতে পারেন, ভালো মানুষের অভাব হবে না, যারা সত্যি আপনাকে ভালোবেসে, আপনার কাছ থেকে কোনো শার্ট কেনার টাকা নেওয়ার জন্য না, আপনার টাকা দিয়ে বাইক কিনে ফুর্তি ওড়ানোর জন্য না, আপনাকে ভালোবেসে আপনার হাত ধরবার জন্য আপনার পাশে এসে দাঁড়াবে। যে হাতটা আপনি উঁচু করে রেখেছেন যখন হাতটা ফাঁকা দেখছেন, সেই হাতটা প্রতিস্থাপিত হবে কোনো একজন ভালোবাসার মানুষের হাতে, এবং স্রষ্টা হয়তো তাকে আপনার জন্য ডিজাইন করে রেখেছেন। ইনশাআল্লাহ আমি প্রার্থনা করি সবাইকে সাথে নিয়ে। এইভাবে কি জীবনটাকে দেখা যায় না? শুধুই এখন থেকে চেষ্টা হবে নিজেকে দাঁড় করানোর, নিজেকে প্রতিষ্ঠিত করার, পেছন দিকের কোনো ক্যালকুলেশন আর চলবে না। সম্ভব, নিরাশ করেন না, এতগুলো মানুষ আর আমাদেরকে দেয়া কথা, কথা কিন্তু রাখার জন্য দিতে হবে। যদি শুধুই কথা দেওয়ার জন্য কথা হয় তাহলে কথা দেওয়ার প্রয়োজন নাই। এতগুলো মানুষের মন ভাঙা মানে স্রষ্টার সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতকে পায়ে ঠেলা। যদি সম্ভব হয় তবেই কথা দেন। আমরা আছি, আপনার বোন আছে, ভাই আছে, সবাই মিলে আপনারা অনুরোধ করুন আমার সাথে, যেভাবে বন্ধুরা অনুরোধ করছে, নতুন করে কালকে সকাল থেকে একদম নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা, এ ধরনের ব্যাপারগুলো আপনার হিস্ট্রি থেকে একদম শিফট ডিলিট করে দেন, আপনাকে নিয়ে বাঁচবো নতুন করে।
আপু একটাই রিকোয়েস্ট, আমরা ফ্যামিলি সবাই তোমার সাথে আছি, যখন তুমি স্যাবলুন খাইছো আমার কোলে ছিলা, আমি রবিন ম্যারি ফোন দিয়ে এত রিকোয়েস্ট করছি যে আমার আপুর একটু দেখে যান, উনি শুধু আমার নামে খারাপ কথা, আমার বডি স্ট্রাকচার আমাকে নিয়ে কিছু করবে, তুমি যদি কিছু দাও তাহলে আপুরকে তোমার বোনের কাছে আসবো।
নিজের বাবাকে অসম্মান করেছো, বোনের মুখ থেকে কথা শুনতে হচ্ছে, আর কত কিছুকে বলি দিতে চাও নিজের সামান্যই স্বার্থকে চরিতার্থ করার জন্য, তাও এমন ব্যক্তির জন্য যে জঘন্যতম কাজের জঘন্য শব্দটা যার জন্য অনেক ছোট পড়ে যায়। আর ছোট করো না আমাদেরকে, সম্ভব কালকে, কালকের পর থেকে সম্ভব না হলে বলবে যে সম্ভব না, সম্ভব নিজের পক্ষের বাঁচাটা তো বহুকাল বেঁচেছ, আমি বলি বহুকাল বাঁচলে নিজের পক্ষের বাঁচা, 22 বছরে যে হিস্ট্রি তৈরি করেছো সেটা মানুষের 22 জন্মেও আসে না, নিজের কাছের মানুষগুলোর জন্য, নিজের একান্ত কাছের মানুষের জন্য।
একটা কথাই তোকে বলতে চাই যে অন্তত কারোর জন্য না, শুধু তোর বাবা আর তোর মার মুখে থেকে তাকায় একটু একটু বোঝার চেষ্টা কর,
সম্ভব
রিকভার কর,
চেষ্টা এদের জন্য হলেও কি জি
মানে আমি বুঝতে পারছি না চেষ্টা করব মানেটা কি।
আপনি আপনার কাজে মনোযোগী হন, আপনি ফোকাস হন আপনার ক্যারিয়ার নিয়ে, আপনি ফোকাস হন জিনাতকে যে জায়গাতে আপনি দেখতে চান, স্বপ্ন কি দেখেছিলেন কি হবেন।
আমার ওরকম বড় কিছু না কিন্তু খুব মার্জিত, খুব সুন্দর।
আচ্ছা, কর্পোরেট হাউস এর টপ মোস্ট এক্সিকিউটিভ এরকম স্বপ্ন তো দেখেন, একদম সেই রকম শুটেড বুটেড হয়ে একদম কর্পোরেট এক্সিকিউটিভরা যেভাবে যায়, ল্যাপটপ নিয়ে বসলেন, ডেস্ক ওয়ার্ক করছেন, দারুণ একটি জীবন, ছকে বাঁধা জীবন, এবং জীবন থেকে যখন বেরিয়ে হয়ে আসছেন নিজের কাছের মানুষজনের জন্য সময় দিচ্ছেন এবং তাদের জন্য অনেক বেশি কিছু করতে পারছেন, তাদেরকে নিয়ে অনেক বড় করে বাঁচছেন, সম্ভব এটা, এর বাইরে আর কিছু ভাববার প্রয়োজন নাই, এটাই করেন, এটাই করা উচিত আমাদের সকলের কথা চিন্তা করে, স্পেশালি আপনার ভাই যে কথাটা বলেছে, আপনার বাবা এবং মায়ের দিকে তাকিয়ে এই কাজটি করেন, সময় বলে দিবে এবং স্রষ্টায় দেখিয়ে দিবে আপনার জন্য, আপনার জন্য ডিজাইন ব্যক্তিকে, এবং আমার বিশ্বাস সবকিছুকে মেনে নিয়ে সবকিছুকে আপন করে নিয়ে ভালোবেসে এই 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 বাংলাদেশে বহু মানুষ আছে যারা ভালোবেসে সত্যিকার আপনার পাশে আসবে, এবং সত্যিকার অর্থে সেদিনই আপনি দেখবেন ভালোবাসা কাকে বলে, যা দেখেছেন তাকে ভণ্ডামি বলে, যা দেখেছেন তাকে হিপোক্রেসি বলে, যা দেখেছেন তারা হচ্ছে সত্যিকার অর্থে এই পুরুষ সমাজের কিছু নপুংসক লোকের কাজ, যারা সবসময় বিভিন্ন রকমের খোলস নিয়ে মেয়েদেরকে ইমপ্রেস করতে ব্যস্ত থাকে, যাদের ইমপ্রেশন থেকে একটা মেয়ে তখন সহজে বের হয়ে আসতে পারে না, এই এই জায়গাগুলো থেকে তখন আপনি মুক্তি পাবেন, তখন বুঝবেন যে ভালোবাসা সত্যিকার অর্থে কাকে বলে, সম্ভব।
আমি চেষ্টা করছি, ইভেন আমি আমি এটা সবসময় চাই যে আমি জব লেভেলে খুব নিজেকে খুব ভালো একটা পজিশনে নিয়ে দাঁড় করাবো।
কালকে সকাল থেকে আপনার প্রচেষ্টা শুধুমাত্র এই বিষয় নিয়ে হোক, দেখি আমরা নেক্সট যখন ফলো আপ প্রোগ্রাম করব আপনি আমাদেরকে দেয়া কথা কতটুকু রাখতে পেরেছেন। আমি কৃতজ্ঞতা জানাই জিনাতের বোন এবং ভাইকে যারা আমাদের সাথে আছেন, আমাদের মনে হয় আজকের দীর্ঘনিঃশ্বাসই শেষ দীর্ঘনিঃশ্বাস হোক, আজকের কষ্ট পাওয়াটাই শেষ কষ্ট পাওয়া হোক, কালকের ভোর থেকে অন্যরকম জিনাত তৈরি হোক, এবং নির্দিষ্ট দিন পর যখন আমরা ফিরে আসব তখন যেন আমরা দেখি সত্যিকার অর্থে সুরে বাঁশি বেজেছে, সত্যিকার অর্থে আমাদের জিনাত আমাদের মতো করে অনেক বড় করে বাঁচতে শিখেছে। আজকে অনুষ্ঠান শেষ করছি বন্ধু,
আমি একটু কথা বলি, সেটা হচ্ছে রবিনকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমার সাথে এরকম করা হয়েছে, ইভেন আরো দুটো মেয়ের সাথে করা হয়েছে, আমার বোন তো কিছু করে নাই, আমার বোনের বডি স্ট্রাকচার নিয়ে, আমার বোনকে নিয়ে নেগেটিভ কথা, ওর প্রতি লোভ, এগুলা কি না করলেই হইতো না, ইভেন
এই যে এখন ও ওর সাইড এর মানুষদেরকে দিয়ে ফোন দাও, আমাকে বলাচ্ছে আমার ভিজিট কত, ওর ফ্রেন্ড শাওন।
আমি এই সব বিষয় আর যেতেই চাচ্ছি না। যে ধরনের তকমা শুনিয়েছেন আপনার গত দুই ঘন্টার আলোচনায়, সেখানে এই বিষয়টা এরকম মানুষের কাছে আনএক্সপেক্টেড কিছু না। এখন আমার ফুল অ্যাটেনশন শুধুমাত্র আপনি, আপনার জীবন, আপনার ক্যারিয়ার এবং আপনার পারিপার্শ্বিক যে অবস্থা, আপনার ভালোবাসার যে কাছের মানুষজন তাদেরকে নিয়ে। রবিন নামের কোন সত্তার, কোন ব্যক্তির বা কোন নামের কোন এক্সিস্টেন্স আমার কাছে আপাতত নাই। আমি চাই যে এত বেশি ফোকাসড হন এসব পার্থহিক লাইফে, যাতে করে সত্যিকার অর্থেই একদিন রবিনের এক্সিস্টেন্স আপনার জীবন থেকে মুছে যায়। আমরা কিছু টেক্সট নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো, এবং যেহেতু আমরা ফোন কলের কথা বারবার বলছি, অনুষ্ঠানের সময় অলরেডি অতিক্রান্ত, তারপরও তিনটা ফোন কল নিব।
ওকে বন্ধু, আমাদের নাম্বারটি জানিয়ে দিচ্ছি, আপনি নাম্বারটিতে ফোন করতে পারেন। নাম্বারটি হচ্ছে 09611904904। এই নাম্বারটি এখন ওপেন আছে, আপনি ইচ্ছে করলেই ফোন করতে পারেন। এবং ফোন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে রেডিওর ভলিউমটা কমানো থাকে। এবং যেসব বন্ধুরা আছেন আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে, তাদের কিছু টেক্সট আমি পড়ছি। হৃদয় আছেন কোনাবাড়ি থেকে, লিখেছেন যে জিনাত আপু তোমার কথা শোনার পর থেকে আমার খুব খারাপ লাগছে। আছেন আমাদের সাথে যিনি আছেন, উনি নামটা লিখেননি কিন্তু লিখেছেন যে এটা অনেক স্যাড একটা স্টোরি ছিল, মানে আমরা সহ 16 কোটি মানুষ আপু তোমার পাশে আছি, সো তুমি টেনশন করো না। আছেন আমাদের সাথে বারহান পটুয়াখালি থেকে, আছেন ফরহাদ জিগাতলা থেকে, লিখেছেন যে গুরু আসলে রবিন ছেলে জাতির কলঙ্ক। আছেন জাহির কুমিল্লা থেকে, লিখেছেন যে রবিনের মতো কালপ্রিটের সাথে ঘর করো না জিনাত আপু। ইবনেও আছেন আমাদের সাথে, লিখেছেন যে জীবন অনেক সুন্দর, এগিয়ে যাও, তুমি পারবে। এবং একজন বন্ধু একটু মনোক্ষুণ্ণ হয়েছেন বোধহয় আপনার প্রথম অ্যান্সারটিতে, যে এরকম করে অ্যান্সারটি কেন দিলেন, কেন এত স্পিরিট ছিল না অ্যান্সারটিতে, এটার জন্য। শিরিল আছেন আমাদের সাথে, শিরিল মিরপুর থেকে, লিখেছে যে আপু নতুন করে বাঁচার স্বপ্ন দেখো, তুমি পারবে। মিতু আছে ধানমন্ডি থেকে, সবাই এরকম করে ইচ্ছা পোষণ করছেন এবং ফোন কল করতে থাকুন বন্ধু। নাম্বারটি জানিয়ে দিচ্ছি 09611904904।
একটা অলরেডি একটা ফোন কল আমাদের সাথে, আচ্ছা লাইনটা কেটে গেছে। আমরা 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 অনুষ্ঠান শেষ করে নিয়ে আসব। আমাদের একটু প্রবলেম হচ্ছে আসলে ফোন কলটা নিতে, তারপরও একটু চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের টেকনিক্যাল টিম। যদি আমরা টেলিফোন লাইনটা ঠিক করতে পারি তাহলে দু একটা ফোন কল নেব, আদারওয়াইজ অনুষ্ঠান আমরা শেষ করে নিয়ে আসছি। এবং আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি বন্ধু। এবং আপনাদেরকে অনুষ্ঠান শুরুর সময় বলেছিলাম যে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের চেষ্টাটা থাকবে যাতে করে নির্দিষ্ট দিন পর অবশ্যই একটা ফলো আপ প্রোগ্রাম করতে পারি, স্পেশাল ফলো আপ প্রোগ্রাম, যেখানে ভালোবাসার বাংলাদেশে যারা এসেছিলেন তাদেরকে নিয়ে আমরা একটা ফলো আপ প্রোগ্রাম করতে পারি। আর আসলে প্রচন্ড প্রচন্ড রকমের কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি শেষ মুহূর্তে, যে কি পরিমাণে আপনারা সাড়া দিচ্ছেন যখন যা প্রবলেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি তাদের প্রবলেমকে রিজলভ করবার জন্য। এবং আমরা এখানেই হয়তো আমরা কিছুটা ভিন্ন আপনাদেরকে সাথে নিয়ে, কিছুটা ডিফারেন্ট, যে আমরা শুধুমাত্রই মিডিয়ার মাধ্যমে কনসার্ন এই কথা বলি না, বরং আমরা রিজলভ করার জন্য সবসময় দৃঢ় প্রতিজ্ঞ থাকি। তো এই এই হচ্ছে আজকের উপস্থাপনা, আমরা শেষ করে নিয়ে আসছি। সামনে সপ্তাহে আবার কথা হবে সেই প্রত্যাশায়, এবং জিনাতকে সাথে নিয়েও আমরা যখন ফলো আপ প্রোগ্রাম থাক করব তখন অবশ্যই জিনাত আমাদের সাথে থাকবে, যে জিনাত দেয়ার তার দেয়া কথাগুলো আমাদের সামনে কতটুকু রাখতে পেরেছে। আজকে শেষ করছি বন্ধু, সামনে সপ্তাহে আবার দেখা হবে, আবার কথা হবে সেই প্রত্যাশায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অতি অবশ্যই নিরাপদে থাকবেন।
রাইট, প্রোগ্রাম শেষ হয়ে গেল, ঘড়িতে সময় এখন ঠিক রাত 1:52। সবারই চলে যাওয়ার সময় হয়েছে, আমরাও চলে যাব, আমিও চলে যাব। আর যেসব বন্ধু এতক্ষণ আমাদের সাথে ছিলেন দেশের মধ্যে থেকে, দেশের বাইরে থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এত সুন্দর করে কানেক্টেড ছিলেন এবং থাকেন আমাদের প্রোগ্রামের সাথে, অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধু জানিয়ে দিই, যদি আপনি আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে অতিথি হয়ে শেয়ার করতে চান আপনারই ভালোবাসার কথা, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস সাইজ দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখবেন, দেন সেন্ড ইট টু 16260 এই নম্বরটিতে। এবং আপনি আমাদের এই প্রোগ্রামগুলো সমস্ত এপিসোডগুলো ইচ্ছে করলে ডাউনলোড করে শুনতে পারবেন, এবং এর জন্য আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে এবং অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। এই অ্যাড্রেসটিতে গেলে আপনি আমাদের প্রোগ্রাম ডাউনলোড করে শুনতে পারবেন, তবে লাইভ তো শোনার মজাই আলাদা, তাই না? সো লিসন লাইভ হিয়ার ঢাকা এফএম 90.4 কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন। আর বন্ধু চলে যাচ্ছি, কথা দিচ্ছি কথা হবে ঠিক আগামী বৃহস্পতিবার রাত 10:30, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা। আর এই মুহূর্তে একটা গান প্লে করছি যেটা জিনাতাপুর খুব পছন্দের, গানটি হচ্ছে সারাদিন তোমায় ভেবে বাই সোলস, শুনতে থাকুন।
This track was downloaded from FusionBD.com.